This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আরজে কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছি এবং আপনারা শুনছেন, আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। এখন থেকে শুরু করে একেবারে গভীর রাত পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছে হ্যালো 8920 নিয়ে। হ্যালো 8920 নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে এসে মানুষ অর্থাৎ আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা তাদের জীবনের গল্প বলেন এবং এই জীবনের গল্প প্রতি মুহূর্তে আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা সম্মুখীন করে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, আপনার জীবনটা একেবারেই আপনার মতো এবং আপনার জীবনের মতো হুবহু একই রকম জীবন পৃথিবীতে আরেকটি নেই। সুতরাং প্রত্যেকেরই এক একটা করে জীবনের গল্প আছে এবং হ্যালো 8920 তে আমরা সেই সব বন্ধুদেরকে সুযোগ দিই জীবনের গল্প বলার জন্য, যাদের গল্প আমাদেরকে কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু শেখায়, অর্থাৎ আমাদের জীবন পাথেয়কে অনেক বেশি মসৃণ করে। আজকে এমন একজন বন্ধু রয়েছেন যার জীবনের গল্প একইভাবে আমাদেরকে কিছু না কিছু শেখাবে, তার কাছে যেতে চাই। তবে তার আগে বলব, আপনি যদি মনে করেন হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলবেন এবং একই সাথে কিংবা আপনার কোন বন্ধুকে ইন্সপায়ার করবেন এখানে আসার জন্য, আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি ফোন করতে পারেন টিএনটি নম্বরে 9115668। আমি আবারও বলছি 9115668। ওকে, এখানে ফোন করলে অবশ্যই 02 যোগ করে নিতে হবে। আর ফোন করবার পরে ফোনে যে কথাগুলো আপনি শুনতে পাবেন এটা রেকর্ড ভয়েস, ওখানে আসলে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর সেল নাম্বার দিতে ভুল করবেন না, কারণ অনেক সময় দেখা যায় জীবনের গল্প অনেক অসাধারণ গল্প কিন্তু সেল নাম্বার দেননি ভুলে এবং এ কারণে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়নি। যাই হোক, চলুন এ পর্যায়ে আমরা আমাদের যিনি আজকে অতিথি আছেন বন্ধু তার সঙ্গে একটু পরিচিত হই। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন।
আমার নাম সারোয়ার হোসেন শিপলু।
হ্যালো 8920 শোনেন নিশ্চয়ই?
অবশ্যই, শিওর।
আচ্ছা, হ্যালো 8920 তে আসার একটা বড় অভিজ্ঞতা আছে আপনার, আজকে আপনি এখানে বসে আপনার জীবনের গল্প বলবেন। আপনি যখন আমরা শুরু করব তার আগে বোধহয় আমাকে বলছিলেন যে অফিস টফিসে আসা নিয়ে বিশাল একটা ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হয়েছে, বহুবার যোগাযোগ
করেছিলেন। আজকে 14 বার আসছি
আমাদের এবিসি অফিসে।
হ্যাঁ, আমি প্রত্যেক দিন রাত্রে আসতাম সে আপনার সাথে দেখা করার জন্য,
কিন্তু শেষ পর্যন্ত দেখা হতো না।
আমি আমার অফিস শেষ করে আমি রাত্রে 11টা বাজে এখানে আসতাম, এসে 8টা বাজে চলে যেতাম, কিন্তু আপনি দেখা পাইনি। কিন্তু এখানে আসার পরে আপনাদের যে গার্ডম্যান তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়,
তার গার্ডম্যানের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে।
মানে তারা দেখতো, ভাই আপনি প্রতিদিন কেন আসেন, আমি কাউকে বলার সাহস পেতাম না, আমি কাকে বলবো, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আপনাকে দেখার জন্য।
অনেক ধন্যবাদ শিপলু ভাই, আমার মনে হয় আমি আমাদের লিসনারদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। দেখুন, একজন শিপলু এখানে কত পরিশ্রম করে শেষ পর্যন্ত আমাদের হ্যালো 8920 আসন নিতে বসতে পেরেছে। যারা বারবার ফোন করে বিরক্ত হন, হতাশ হয়েছেন, তাদেরকে বলতে চাই ভাই, জীবন যেহেতু থেমে নেই, আপনার জীবনের গল্পও থেমে থাকবে না, সে গল্প আরো নতুন মাত্রায় যোগ নিয়েছে। সুতরাং হতাশ হবেন না, আপনারা প্লিজ যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং একটা ফোন দিয়ে রাখুন প্রতি সপ্তাহে, দেখবেন যে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে। ওকে শিপলু ভাই, আপনি অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এসেছেন, সেজন্য আপনাকে একই সাথে কংগ্রেচুলেশন এবং আমরা দুঃখিত আসলে 14 বার আপনাকে ঘুরতে হয়েছে।
আরেকটা জিনিস কি ভাই, আমার এখানে আসার পর একদিন আমার এক দুর্ঘটনা ঘটে যায় রাত্রেবেলা। তা আমি আপনাদের প্রথম হলের ওই মোড়ে গিয়ে আমার সাইকেলটা রেখে আসি, আমার সাইকেলটা পরে চড়ে নিয়ে যায়, আমি বুঝতে পারিনি।
আমি সাইকেলও খোয়াতে হয়েছে এখানে,
সাইকেল ছিল ওটা।
উই আর রিয়েলি সরি, কিন্তু কিছু করার নেই। যাই হোক, হয়তো এর চেয়েও অনেক বড় চেষ্টা করে অনেকে আমাদের আসনটিতে আসতে পারেননি। প্রিয় শ্রোতা, আমরা শিপলু ভাইয়ের জীবনের গল্প ফিরছি। আর শিপলু ভাইকে দেখার জন্য হোক বা যে কোনো কিছু জানার জন্য হোক, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য হোক, আপনারা বুঝতেই পারছেন আমি কিসের কথা বলবো, আমাদের ফেসবুকে আপনারা চলে আসবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। শিপলু, আমাদের অনুষ্ঠানের না বেসিক কিছু নিয়ম আছে, যেমন আপনার বয়সটা কত, আপনি কোথায় থাকেন বর্তমানে, এগুলো যদি আমাদেরকে একটু বলতেন।
আমার বয়স 31 চলতেছে,
31। ওকে,
আমি ঢাকাতে থাকি এখন।
ঢাকাতে আছেন? ঢাকাতে কোথায় আছেন?
কোনাপাড়াতে।
কোনাপাড়াতে আছেন? চলুন আমরা শুরু করি আপনার জীবনের গল্প।
আমি ছোটকাল থেকে শুরু করতে চাই,
প্লিজ একদম আরামসে বলবেন, একেবারে বন্ধুর কাছে যেভাবে বলেন সেভাবে।
হ্যাঁ, আমার দুই ভাই দুই বোন।
জি,
আমি সংসারের বড় ছেলে, যে ছোটকাল থেকে আমি উদ্দেশ্য ছিলাম।
বাবা কি করতো আপনার?
আমার বাবা হলো কন্ডাক্টরি করে, আমার গাড়ির কন্ডাক্টরি করে।
কোন জেলায় জন্ম?
না, জেলায় না, আমাদের হলো ট্রান্সপোর্ট ব্যবসায়ীটাকে বলে।
আচ্ছা না, কিন্তু কোন জেলায় জন্ম হলো?
আমাদের মুন্সিগঞ্জ।
ওকে, ঠিক আছে, বলুন।
আমি বড় ছেলে, তা আমাকে আমার বাবা প্রচুর আদর করতো বড় ছেলে হিসেবে। আমার বাবা সংসারে বড়, আমার দাদাও ছিল সবার বড়, আমিও সবার বড়।
জি,
তো এইভাবে আমাকে অনেক আদর করতো ছোটকাল থেকে। আমি দুষ্ট ছিলাম, আমাকে পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি করাই দিয়েছে, পড়াশোনা করিনি ঠিক মতো, খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। মানে খালি ঘুরে বেড়াতাম, আমার একটা সবচেয়ে বড় শখ কি, আমি অনেক ঘুরে বেড়াতাম। মানে আমি ঘুরাতে খুব পছন্দ করতাম। তা বাবা মা আমাকে অনেক চেষ্টা করে পড়াশোনা করার জন্য, তা আমি করি না, একই জায়গায় চলে যেতাম। তো আমাকে মাদ্রাসা ভর্তি করে দিতে মাদ্রাসা থেকে চলে আসছি। তো আমার বাবা মা আমাকে শাসনও করতো, বলতো তুমি এরকম করতেছো কেন, তোমাদের জীবনে একটা ফিউচার পড়ে আছে, তুমি বড় হলে কিছু হবা, তুমি একটা কিছু করো। বাবা ভালো লাগে না, তো আমাকে অনেক কিছু বলতো না, বলতো না কেন, যে আমাকে প্রচুর তার আদর করতো, আদর করতো। তারপর আমাকে অনেক কষ্টে কষ্টে তারপরে স্কুলে ভর্তি করালো, আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি। পরে লাস্টে আমি আবার পড়াশোনা ছেড়ে দিই, ছেড়ে দিই। দেওয়ার পরে আমি একদিন আমার বাবার পাশ থেকে টাকা নিয়ে যে খালি ঘুরতাম, কক্সবাজার যেতাম, বান্দরবান যেতাম, মানে ঘুরতাম খালি। এইভাবে আরেকদিন আমি আব্বার পকেট থেকে প্রায় 10,000 টাকা নিয়ে চলে যাই, ইন্ডিয়াতে চলে যাই।
আচ্ছা,
এই বেনাপোলে ঢুকি, ওখানে আপনার তখন পাসপোর্ট ছিল না আমার কাছে, দালালদের মাধ্যমে।
কত বছর বয়সে আপনি যাচ্ছেন ইন্ডিয়াতে?
আমি তখন আপনার হলো,
আপনি কোন ক্লাসে পড়ছেন সেই সময়? পড়ছেন আপনি, পড়াশোনা করছেন?
পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি।
পড়াশোনা ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছিলেন মানে ঠিক বুঝলো না, কোন ক্লাসে থাকতেন? পড়াশোনা ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন?
এই যে পড়াশোনা মন করতাম, খালি ঘুরে বেড়াতাম,
এই জন্য পরিবার থেকে আপনাকে শাসন করা হতো?
আমাকে অনেক শাসন করতো, কিন্তু তারা আমার আদরও করতো, স্কুলে যেতাম।
আপনি যে ইন্ডিয়াতে যাবেন এই ধরনের একটা প্ল্যান আপনার ক্লাস ফাইভে থাকতে আসছে, মানে কিভাবে আসলো এটা? এটা
কিভাবে আসছে? তো আমাদের এখানে মানুষ ইন্ডিয়া যেত, তাজমহল দেখতাম, মানে খুব ভালো লাগতো আমার জীবনে। সবচেয়ে বলছি আমি তাজমহল দেখবো, আমার সবচেয়ে বড় তিনটা ইচ্ছা ছিল। এখন আমি তাজমহল দেখার ইচ্ছা ছিল, এক হলো হজ করা, আর একটা হলো যে আমি বড় একটা কিছু হব। পরে আমি কি করলাম, আব্বা পরে টাকা নিয়ে ইন্ডিয়া চলে গেলাম। ওইখান থেকে বেনাপুল থেকে আপনি দালালদের মাধ্যমে ইন্ডিয়ান বিএসএফ আমাদের ঢোকায় দেয় ইন্ডিয়ার ভিতরে, ওদের টাকা দিতে হয়। ঢোকা দেওয়ার পরে ওখান থেকে ওরা বলে যে আপনি কোথায় যাবেন, এখানে আসছি, কলকাতায় গেলাম, ট্রেনে করে গেলাম দিল্লিতে।
ক্লাস ফাইভে থাকা অবস্থা আপনি একা একা ঘুরছেন?
হ্যাঁ, আমি ছোট থেকে একা ঘুরতাম।
আমার কাছে খুব অবাক লাগছে, মানে হাউ ইট ইস পসিবল, একটা ছেলে ক্লাস ফাইভে থাকা অবস্থা দেখা যায় যে হাটে বাজারে পাঠাতে অনেক সময় বাবা মা ভয় পায়, সেখানে আপনি ইন্ডিয়াতে চলে গেছেন। ওকে,
তো আবার ইন্ডিয়াতে যখন আমি চলে যাই তখন আমাকে ইন্ডিয়ান বিএসএফ বলে, এই ছোট মানে ওরা হিন্দি মানে
কি বলে,
ছোট
না না, কিন্তু কার কথা বলছিলেন, কারা বলে আপনার?
বিএসএফ,
বিএসএফ। আছে কিছু শব্দ খুব স্পিডি হয়ে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না, একটু পরিষ্কার করে বলতে হবে।
বিএসএফ।
ওকে,
তো আমাকে বলে যে এই ছোট তুমি যে ইন্ডিয়া কেন যাবা? তার আমি বললাম আমি ঘুরতে আসছি এখানে। কোথা থেকে আসছো? আমি ঢাকা থেকে আসছি। আরো মহিলা অনেক লোক ছিল, ওদের সাথে আমাকে ঢোকায় দেয়, পরে ওরা আমার টাকাটা ইন্ডিয়ান রুপি করে দেয়। পরে আমি কলকাতায় গেলাম শিয়ালদা স্টেশন, ওখান থেকে পরে আপনি হাওড়াতে গেলাম, হাওড়া থেকে ট্রেনের টিকিট করে আমি দিল্লি যাই। তা আমি এই লোকেশনে কিভাবে সংগ্রহ করি, আমি যখন কলকাতায় যাই, হ্যাঁ, ওখান থেকে মনে করো সব সময় বাংলা কথা হয়, তো ওখান থেকে বঙ্গার থেকে ট্রেনে উঠলাম, কলকাতা না পরে জিজ্ঞেস করলাম এখানে আপনি দিল্লি যাওয়ার কোথা থেকে ছাড়ে, মানে আপনি হাওড়া থেকে যান বেটার হবে। পরে আমি শিয়ালদা থেকে হাওড়া চলে গেলাম, হাওড়া থেকে ট্রেনে করে আমি দিল্লি চলে গেলাম।
আচ্ছা,
দিল্লি যাওয়ার পরে ওখান থেকে মনে করেন আপনি আজমির শরীফ গেলাম, ওখান থেকে আজমির শরীফ যাওয়ার পর আমি একটা জব পেয়ে যাই আল্লাহ কি রহমত। ওখানে আমি ওখানে একটা গেস্ট হাউস ছিল, বাংলাদেশ গেস্ট হাউস, ওখানে একটা জব পেয়ে যাই। ওখানকার যে ম্যানেজার ছিল, আমার বাড়িতে রাজশাহীতে, উনি আমাকে বললো যে আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে। তো ওই লোকটা আমাকে দেখে অবাক, তুমি এত পাশে ঢাকা থেকে চলে আসছো বাংলাদেশ থেকে? আমি হ্যাঁ, কেন আসলাম, এমনি ঘুরতে ঘুরতে চলে আসছি, বাসা থেকে আব্বার পকেট থেকে টাকা নিয়ে চলে আসছি ঘুরতে, তুমি এখানে কিভাবে আসলে এত দূর? তোমার সাহস তো কম, আমাকে দেখেন, আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার। পরে উনি আমাকে ওনার ওখানে একটা চাকরি দিয়ে দেয় আমাকে,
চাকরি মানে কিসের চাকরি?
মানে গেস্ট হাউস। হ্যাঁ, মানে ওখানে আপনার তিনটা প্ল্যাটফর্ম ছিল, যারা বাংলাদেশ থেকে যাবে তাদের জন্য আলাদা একটা সেটেল থাকতো, মানে যারা বাঙালি তাদের ওই এলাকায় ঘুরে দেখিত, আর যারা বোম্বে থেকে আসতো ওই বোম্বের লোক, ইন্ডিয়ান লোক থাকতো, আর যারা বাইরে থেকে আসতো ইউরোপ কান্ট্রি থেকে তার জন্য আলাদা লোক থাকতো, মানে গাইড হিসেবে যেটাকে বলা যায়। তা আমি ছোট মানুষ ছিলাম, তো ওরা আমাকে খুব আদর করতো, আমি সব ছোট ছোট করে সবাই ডাকতো। তিন মাস চাকরি করলাম ওখানে, তারপরে ওখানে ঢাকারই এক লোক, তারা স্বামী স্ত্রী ওখানে যায়, যাওয়ার পরে ওনার সঙ্গে পরিচয় হয়, উনি আমি সব অ্যাড্রেস দিই, উনি আমাকে সব চিনে ফেলে, আমার বাবা ঠিক যখন চিনে ফেলেন, তো উনি আমার ছবি তুললো, দেখেন আমার ফ্যামিলিকে যা বলবেন যে আমি এখানে আছি, তখন আমার ফ্যামিলি জানতো না আমি ইন্ডিয়া চলে আসছি। পরে উনি ওনাদের ঘুরে দেখালাম, উনি আমাকে ওইটা আমি 2,000 টাকা দিয়ে আসে। পরে লাস্টে ওনার আমার বাসায় আসলো, আসার পরে আব্বুর কাছে আমার বললো যে আপনি ছেলে তো এখানে আছে, তোমার বাবা মতো শুনে অবাক। তোমার ওখান থেকে আমি পরে বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, পারিনি, তখন আমার ফোন নাম্বারটা ভুলে গিয়েছিলাম। পরে লাস্টে আমি ওখান থেকে 4 মাস চাকরি করার পরে ভালো একটা অ্যামাউন্ট পাই। আমার পরে আমি ওখান থেকে মনে করেন আমার ছোট ভাই বোনের জন্য কাপড় চুপড় কিনি, আমার আব্বুর জন্য, আমার সবার জন্য আমি মানে মার্কেটিং করি।
এর আগে কি আপনি বাড়ি থেকে ভাবে লম্বা সময়ের জন্য কোথাও পালিয়েছিলেন?
ছিলাম, এত লম্বা সময় ছিল না।
এই যে এই কাজগুলো করতেন, আপনার বাড়িতে আপনাকে নিয়ে টেনশন করতো না?
টেনশন করতো মানে ওরা অনেক আমাকে নিয়ে খোঁজাখুঁজি করতো লাস্টে, তো আমি আবার আস্তে আস্তে কানাগাড়ি করতো, তো এরকম প্রায় করতাম আমি।
কিছুদিন পরপরই আপনার অভ্যাস
হয়ে গিয়েছিল। অভ্যাস হয়ে গিয়েছিল।
তারপর
পরে আমি আবার সেম যেভাবে আসছি ঠিক ওইভাবে আমার বাংলাদেশে ব্যাক করি। ঢাকাতে আসে আমি আমার বাবারা বাসা চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, আমি তো বাসায় চিনি না, কি করি? যে বাসায় ছিলাম আমরা, ওখানে এক ভাইটা ছিল, উনি আমাকে তুমি ভাইয়া আব্বু আম্মু কোথায়? এখানে থাকে না, ওরা তো ওদিকে চলে গেছে, বাসায় আমাকে চিনাই দিবেন? তো ওরা আমাকে নিয়ে যায়, যাওয়ার পর আব্বু আম্মু আমাকে ধরে তো পুরো সে কান্নাকাটি, কে এভাবে কেন গিয়েছি, পরে আমি আমি ভালো, আমিও তখন অনেক সুন্দর হয়ে গেছিলাম, পরে আর সবাই আসলো আমাকে দেখতে, তারপরে আমি বললাম দেখো আমি এখানে ছিলাম, ভালো ছিলাম আব্বুকে, হ্যাঁ আমি খবর পেয়েছি কিন্তু তোর জোর করে কোনো ই পাইনি, পরে আমি সবার জন্য মার্কেটিং করে নিয়ে আসছি, তখন সুব্রেজ ছিল, পরে বাস এতো হেভি চলতে চলতে পরে লাস্টে আমাকে আবার স্কুলে ভর্তি করার চেষ্টা করলো, আমি ভর্তি হলাম না, পরে আবার তুমি কি করবো, আমি কি করবো কাগজে কাজ করতে, আমাদের গ্যারেজে লেগে আমার আবার গ্যারেজ ছিল এখানে লেগে, ওখানে আমার চাচুর সাথে আমাকে লাগাই দিল, ওখানে কাজ করলাম, মানে ভালোই টাকা ইনকাম করতাম, মানে আমাদের নিজস্ব গ্যারেজ ছিল, তো তো চাচু গাড়ি ইঞ্জিন মিস্ত্রি ছিল যে উনি কাজ করতো, তো আমি ওনার সাথে বলতো, ওনার সব দেখাতো এমনি 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 করবা, তো সুন্দর শিফা তাতেই, তো সবাইকে যা দিত বেশি আমাকে দিত, আমাকে চুপি চুপি দিত তুমি এটা রাখো, এভাবে আমার চাচুটা মারা যায়, বিনিষ্ট করে আমার চাচুটা মারা যায়, তার একটা মেয়ে ছিল, সে নতুন বিয়ে করছে, সে মারা যায়, তো হঠাৎ করে মারা যাবো না, আমাদের মানে সবার মনটা ভেঙে যায়, মানে এত ইয়াং একটা ছেলে কি হয়ে মারা যায়, সে রিস্কার ভিতরে বিনিষ্ট করে মারা যায়, তো আমার চাচু যখন মারা যায় তখন আমি ঢাকায় ছিলাম না, আমি এবার ছিলাম সিলেটে, আমি এসে লাস্ট পাইনি আমার চাচুর, আমাকে সাথে জোর করবে যে তাদের এই ছিল না, আমি তো আমি এসে পরে শুনি আমি বাসায় ঢুকছি ফটকে আমার আম্মু করে তো মালিক কাকা না মারা গেছে, কি বলো তুমি, আমি তো পুরো কান্না কেটে, হ্যাঁ কি বলো, আমি চাচুর সাথে পরশু দিন দেখা করে গেলাম, পরে লাস্টে হেভে গেল, পরে আমার আমাদের গ্যারেজটা আস্তে 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 মানে আমার ভাড়া দিয়ে দিই,
আচ্ছা
হেভে চলতে 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 পর 2003 পর আমি আবার বললাম আব্বু আমি তাহলে পড়াশোনা করতেছি আবার,
হ্যাঁ
পরে আমি ঠিক আছে করো, পরে আমি আমি উন্মুক্ত ভর্তি হয়ে যাই, পরে নিজের থেকেই আগ্রহ করলাম,
আচ্ছা
আমি উন্মুক্ত আমি নিজে ভর্তি হলাম, এটা পাশে কাউকে আমি বলিনি, পরে ভালোই এভিতে আমাকে আমার হেল্প আমার ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল আপনি এই ওকে আমরা সুইডেন আসলাম করে ডাকতাম, তো ওকে আমি ডাকলাম পন্ডিত করে, খুব ভালো আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হলো ও,
আপনার সমবয়সী,
হ্যাঁ সমবয়সী, মানে আমার এই বন্ধুটা এত ভালো, মানে আমার জীবনের সাথে ওর একটা মানে আমার আব্বু আম্মু বলতে আমার একটা ছেলে, তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, এখনো আছে ও, এখানে আমি আসবো জানে, তারপরে ওর সাথে আমার সাথে পরে বন্ধুত্ব করা যায় কেমনি কি করা যায়, আমাকে হেল্প করলো এই ব্যাপারটা
নিয়ে,
মতিঝিলে আমি প্রতি শুক্রবার ক্লাস করতাম, আমি ক্লাস করতাম বাসায় কেউ জানতো না, এটা আমি সম্পূর্ণ গোপন রেখেছি, পরে ফার্স্টে বলছি পরে আমি কাউকে বলিনি, পরে প্রতি শুক্রবার আমি ক্লাস করতাম, পড়তাম পড়তে 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 ওখান থেকে আমি হ্যাঁ মেট্রিকটা দিয়ে বের হই,
আচ্ছা
পরে 2000
মেট্রিকটা পাশ করলেন আপনি উন্মুক্ত থেকে,
হ্যাঁ পরে আপনার 2007 কথা বলতেছি আমি, এটা
হ্যাঁ
তারপর আপনি হওয়ার পরে লাস্টে আমার ছোট বোনটাও বড় হয়ে যায়, ওর জন্য বিয়ের জন্য সবাই তার ঘরে লেগেছে, বিয়ে দিবে বিয়ে দিবে বিয়ে দিবে, ছেলে দেখতে ছেলে দেখতেছে, পরে অনেক ছেলে দেখা হয় কিন্তু মানে আমরা ওরকম ছেলে পাচ্ছি না, ভালো ছেলে
বোনের জন্য,
হ্যাঁ বোনের জন্য আমার ছোট বোন, পরে তারপরে ওর বিয়ের জন্য পরে একটা ছেলে নিয়ে আসে আমাদের মুন্সিগঞ্জের এক ছেলে, তা আমার নানু বাড়ির থেকে সমন্বয় নিয়ে আসে, হ্যাঁ তো আমার ছেলে তখন থাকে বাইরে সৌদি আরব থাকে ছেলেটা, তখন আমার ছেলের ছবি থেকে পছন্দ করলাম, ওরা দেখতে আসলো আমাদের আমাদের ফ্যামিলিকে দেখার পর ওরা পছন্দ করলো, করার পরে ফোনের মাধ্যমে আমার বোনের কাবিন হয়,
আচ্ছা ফোনের মাধ্যমে,
হ্যাঁ ফোনের মাধ্যমে কাবিন হয়, হ্যাঁ আমরা তো মনে করেন কাবিন হয় না, মনে করেন আমি বড় আমরা অনুষ্ঠান করি কাবিনের ভিতরেই, মানে প্রায় 200 মানুষ অ্যারেঞ্জমেন্ট করি আমরা,
হ্যাঁ
ছোট বোন শিশু ব্যক্তি সবাই আসে, তার ধাত্রী সবাই আসার পরে ছোট বোনকে দেখার পরে ওখানে অনুষ্ঠান হওয়ার পরে কাবিন টাবিন করার পরে ছোট বোন লাস্টে বলে যে ভাইয়া কাজ করো, তুমি তো এখন আমার বিয়ে, তুমি একটা বিয়ে করে ফেলো, পাগল হয়েছিস এখন বিয়ে করবো, বোকার মতো কথা বলিস, কেন এখন বিয়ে করবো, আমাকে না দেরি আছে বহুত দেরি, এখন তো আমার সময় না বিয়ে করার, আর আমার আর একটা ছোট বোন আছে ছোট ভাই আছে, তারপরে লাস্টে আমার ছোট বোনের হাজবেন্ড,
কয় ভাই বোন ছিলেন আপনারা,
আমার 2 ভাই 2 বোন,
পরবর্তীতে আরো 2 ভাই 2 বোন আছে, ঠিক আছে,
পরে আমার ছোট বোনের হাজবেন্ড সৌদি আরব থেকে চলে আসে, আসার পরে পরে ওনাকে আমরা রিসিভ করি নিয়ে আসি এয়ারপোর্ট থেকে, তো ওনাকে আমরা ফার্স্ট দেখি এই ফেস টু ফেস, মানে এতদিন ছবি দেখছি ফার্স্ট, প্রথম দিন আনতে গেছি তো উনি বিমানে ফ্লাইট মিস করে তো আসতে পারেনি, পরে আবার গিয়েছি, যাওয়ার পরে ওনাকে নিয়ে দেখলাম, আমি নিয়ে আসলাম, উনি আমাদের বাসায় আসেনি, ওখান থেকে ডাইরেক্ট ওনাদের বাসায় চলে গেলাম,
আচ্ছা আচ্ছা
ওনার বাসায় চলে গেলাম, উনি ওনাকে দিয়ে আসলাম আমাদের বাসায়, দিয়ে আসার পরে উনি পরে তার 3 দিন পর আমাদের বাসায় আসে, আসার পরে ছোট বোনের সাথে আপনি কাবিন হয়ে গেছে অবশ্যই, তার তো তখন তার স্বামী, হ্যাঁ তখন আসার পরে বলছে আম্মু আসছি তো আমরা অতি তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে চাই,
আচ্ছা আচ্ছা
আমার ছোট বোনকে তুলে নিয়ে যেতাম, ঠিক আছে অবশ্যই নিয়ে যাবেন, আপনার ওয়াইফ আপনার অধিক সবচেয়ে বেশি, আপনি যেটা বলেন ওইটাই শুই, পরে আমরা কি করে এইভাবে করতে করতে 2009 কথা বলতেছি, এটা আমি 2009 ওর বিয়ের অনুষ্ঠান করি, আমরা বিশাল বড় অনুষ্ঠান করি, অনেক বড় মানে প্রায় 800 লোক অ্যারেঞ্জমেন্ট করি, অনেক ধুমধাম করে অনুষ্ঠান, বিয়ে লাস্টে মানে বিয়ে তাকি হয়ে গেছে, মানে অনুষ্ঠান করে বহুভারটা করি আমরা ওইভাবে মানে চলনটা করি, পর অনুষ্ঠান করার পর বিয়ে দিয়ে দিলাম, আমার ছোট বোন চলে গেল, চলে যাওয়ার পরে এখন তো আমার ছোট বোনের হাজবেন্ড আমার পিছিয়ে লেগে গেছে আমাকে বিয়ে করাবে,
আচ্ছা আচ্ছা
পুরো একেবারে আমাকে দাদা আপনি বিয়ে করবেন না করলে হবে না, কেন আমরা চাই তাড়াতাড়ি ঘরে ভাবি আসতে, আমার আব্বু মা বলতো আমাকে না এখন না মা, কেন এখন করা সম্ভব না, বা আমি একটা জব করি এর ভিতরে আমি একটা জব করি, ইয়েতে নবপুরে একটা জব করি, খুব ভালো একটা চাকরি, খুব ভালো।
আচ্ছা,
তারপরে আপনার অনেক অনেক প্রেশার দেয় আমাকে, না আমি এখন করবো না, দেরি আছে, আমার আর একটা ছোট বোন আছে, ছোট ভাই আছে, ওদের ই করে তারপরে না দাদা করতেই হবে আমাকে, না আমার জন্য কয়েকটা মেয়ে থাকে, মানে রাজি না, আমি টোটালি রাজি, আমি এখন বিয়ে করবোই না ওকে। পরে এভাবে করতে 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 একদিন দুই দিন এক মাস দুই মাস যাতে যেতে ফট করে একদিন রাত্রেবেলা আমাকে আমার বাবা প্রেশার দেয়, তুই কালকে মেয়ে দেখতে যাবি, তুই না যাস দেখিস। তো আমি আবু বলি এখন আমি মেয়ে দেখতে যাবো না, লাস্ট টাইম কি জানেন আবু বলছে অনেক তখন থেকেই বলি করে, আমি ঘরে একটা বটি ছিল, আমি আমার গলায় ধরি বটি রেখাবে, তুমি আমার বিয়ে করবে।
বাবাও কি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ল?
ফ্যামিলি সবাই, মানে আমার ফ্যামিলি বলছে দেখ আমার ঘর থেকে একটা মেয়ে চলে গেছে, আরেকটা মেয়ে আমি ঘরে আনতে চাই।
ও, এটা ছিল তাদের উদ্দেশ্য?
হ্যাঁ, উদ্দেশ্য একটা মেয়ে চলে গেছে, আমি আরেকটা মেয়ে আনতে চাই, ঘরটা যেন শূন্যতা যেন পূর্ণটা বোঝা না যায়, আমি আরেকটা মেয়ে আনতে চাই। এখন তো সম্ভব না, তোর যদি কোনো পছন্দ থাকে আমাদের বলতে পারছি না, আমার কোনো পছন্দ নেই। আমি বলি না, যদি তোমার বিয়ে করতে পারবো ঠিক, আমি এইভাবে বটিটা এখানে ধরি, আমি ঠিক আমাকে গলায় টানতে ফেলবো, আমার আব্বুর উপর ভয় পেয়ে গেছে, হ্যাঁ কি করিস, আমি কোনো কথা বলবো না, বলবা তুমি একটা বটি দিয়ে আমার গলা কেটে ফেলবো, এখন আমি বিয়ে করবো না, বলছি না করবো না।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা আজকে এখানে শিপলুর জীবনের গল্প প্রচার করছি, শিপলু স্বয়ং তার মুখে তার জীবনের গল্প বলছে। শিপলুর মতো যদি আপনিও আপনার জীবনের গল্প আমাদের এখানে এসে বলতে চান, তো আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নম্বর হচ্ছে 9115668, আরও একবার বলি 9115668। আর আজকের অতিথিকে দেখার জন্য, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলীর জন্য, এবং একই সাথে আপনি যদি আপনার এই প্রিয় অনুষ্ঠানের মেম্বার হয়ে যেতে চান, যাবতীয় আপডেট চান আপনার ফেসবুক পেজে, আপনার ফেসবুকে পার্সোনাল প্রোফাইলে, তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি একটি লাইক দিয়ে দিলেই আপনি সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরও একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে একটা ছোট্ট লাইক দিতে হবে। ওকে, ফিরে আসছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
তিন মিনিট পর আরো একবার স্বাগত, সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আপনি এবিসি রেডিওই শুনছেন। আজকে শিপলু তার জীবনের গল্প বলছে। শিপলুর জীবনের গল্পে আমরা আবারও ফিরছি, আপনি যেখানটাতে ছিলেন, আপনি বলছিলেন যে গলায় বটি ধরে ফেলেছেন নিজে নিজে, বিয়ে করবো না, এবং সেই সময়টাতে আপনার কারোর সাথে কোন ধরনের কোন সম্পর্ক নেই, একেবারে একেবারে ছাড়তে দিল। আচ্ছা, আপনি কেন এরকম করলেন? আপনার বয়স তখন কত?
আমার বয়স তখন আপনার 25 হবে।
25, তার মানে বিয়ের বয়স তো হয়ে গেছে।
অবশ্যই।
তারপর আপনি বিয়ে করতে চাচ্ছেন না? কেন চাচ্ছেন
না? চাচ্ছিলাম না কেন, যে আমি চাচ্ছিলাম যে আমি পরিপূর্ণতা হয়ে বিয়ে করব।
আপনি তখন একটা জব করতেন?
জব
কি পরিমাণ টাকা পেতেন, মানে মাসিক স্যালারি?
মাসিক বেতন পেতাম 7,000 টাকা।
7,000?
হ্যাঁ, কিন্তু আমার এক্সট্রা ইনকাম ছিল, ভালো
এক্সট্রা ইনকাম ছিল,
সাইডিং খুব ভালো ছিল, আমি যাবে ছোটখাটো একটা বিজনেস করতাম।
ওই সময়টা থেকে আপনার এই যে বাড়ি বাড়ি হঠাৎ করে যে বাড়ি ত্যাগ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া, ওই অভ্যাসটা কি এখনো আছে?
না, এখন
না, ওই সময়টাতে ছিল কিনা?
না, ওই ছিল না,
ওই সময়টাতে ছিল না। তার মানে তো বিয়ে করলেও করা যেতে পারত
না। তারপরে কি ভাই, আমি মানে একটা ভয় পেতাম সবসময় যে আমি একটা মেয়েকে নিয়ে আসবো, আমাদের যে সংসারটা, যে ফ্যামিলিটা তছনছ হয়ে যায়, ভয় লাগতো।
তছনছ হয়ে যায় মানে,
মানে একটা মেয়ে আসছে,
মেয়েটা যদি ভালো না হয়,
ভালো না হয়,
পঁচিশ বছরের মধ্যে আপনার এই জায়গাটাতে আপনার এই ধরনের সাংসারিকতা ঢুকে গেছে, মানে আপনার এই ধরনের কোন এক্সপিরিয়েন্স ছিল আপনার ফ্যামিলিতে আশেপাশে, যে কোন জায়গা থেকে আপনি দেখেছেন, নিজের চোখে দেখেছেন? ওকে, ফাইন। তারপর
এই বটি ধরার পরে আব্বু মানে খুব মানে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ঠিক আছে যা বলবো না, ঠিক আছে ওকে বলবো না, গেল ভেবে এক মাস চলে গেল, দুই মাস চলে গেল। পরে আমার ছোট বোনের হাজবেন্ড বাসে আসছে, আমি আমার ছোট বোন অনেক অনেক আদর করি, তো আমার ছোট বোন হাজবেন্ড আমি খুব ভালো জানতো, আমার দাদা দাদা করে ডাকতো, পর ভাইয়া কিছু মনে করো না, প্লিজ চলেন না, মেয়ে দেখে আসি, আমি না দেখতে যাবো না, প্লিজ আমাকে এই কথা বলবেন না আপনার এখন। পরে এদিকে আমার ছোট ভাইটা আমার কি করে, ওই জামাতে চলে যায়, তাবলিক করে, আমিও তাবলিক করি, আমিও তিন ছেলে দিয়ে আসছি আল্লাহ রাস্তায়, তো ও চলে যায়, তো ও আবার আম্মুকে ফোন দেবো, বলে আম্মু আমার কাছে একটা মেয়ে আছে, খুব ভালো মেয়ে, তোমরা দেখতে পারো, আমি মেয়েকে দেখে আসছি যে নামাজ পড়তেছিল।
আপনার আপন ছোট ভাই?
আমার আপন ছোট ভাই। বলো যে মেয়েটা কে? আমার এক বন্ধুর বোন, তোমার দেখতে পারো ভাইয়ার জন্য।
আচ্ছা,
ঠিক আছে, ওকে। এটা আমার ছোট ভাই আম্মুকে বলছে, এটা আমি এবার জানতাম না। পরে ওনারা বললো এই কথা বলার পরে, ঠিক আছে, আমার চাচু, আমার ছোট বোনের হাজবেন্ড, আমার আব্বু, আমার আম্মু, আমার দাদু, হ্যাঁ, চারজন মিলে সবাই মিলে প্রোগ্রাম বলে মেয়েটা দেখতে যাবে। তারপরে পরে মেয়ের ভাইকে ডাকে নিয়ে আসলো আমাদের বাসায়, তখন আমি জানতে পারি যে মেয়ের ভাই আমাদের বাসায় আসছে। আসার পরে বলছে যে তোমার বোন? হ্যাঁ। পরে ও আবার সব হিস্টোরি বললো, তো ওর আবার বাবা নেই, মেয়েটার বাবা নেই, তো ওরা দুই ভাই তিন বোন, ও আবার বোনের ভিতরে সবাই বড় ছিল, দুই ভাই ছিল, আবার দুটা ভাই আমার বয়সের ছোট। দেখার পরে পরবর্তী পরে আমার আব্বু আমার আম্মুকে সব কাহিনী বললো, দেখেন আমার এইভাবে নানি বাড়িতে মানুষ হয়েছি, আমরা আমার বাবাটা আমার অনেক ছোট থাকতে আমার মারা গিয়েছে, আমার আম্মুটা আরেক জায়গায় চলে গেছে, আমার নানু আমাদের মানুষ করছে।
জি, নানারাই মানুষ করেছে।
হ্যাঁ, মানুষ করেছে।
ওকে,
আমার আম্মুকে ওর কথা শুনে খুব খারাপ লাগে। আমার আম্মুকে, ঠিক আছে তোমার বোনকে আমরা নিয়ে আসবো।
আচ্ছা,
তা আমি আবার ফটকে না কথা আমার খারাপ লেগে যায়। মেয়ে তার অবশ্যই ভালো, আমাকে যেহেতু বিয়ে করা হয়েছে, এক কাজ করে কোনো কিছু একটা টাকা নিবা না, কিছু দিতে চায় কিছু নিবা না, কিছু লাগবে না।
এটা আপনার এই ধরনের একটা সফট কর্নার হয়ে গেল মেয়েটা সম্পর্কে জানার পরে। ওকে,
খুব যখন বললো হ্যাঁ, তো ওই ছেলেটা না আমাদের বাসে পরে কেঁদে দেয় আম্মুর কাছে, আমি পাশে ঘুরতে সব শুনে ফেলি। ঠিক আছে,
আপনি মেয়েটাকে তখনও দেখেন?
দেখিনি।
আচ্ছা,
ছেলেটাকে আমি চিনতাম ভালো করে, পরে ঠিক আছে ও কথা শুনলাম আমার খুব খারাপ, ঠিক আছে আমার তাহলে দেখতে পারো তোমরা।
আচ্ছা,
তা আমি আমার ফ্যামিলি আমার আব্বা শুনে অনেক খুশি যে আমার ছেলেটার সঙ্গে কথা বলছে, ঠিক আছে ওকে এটাই করো তাহলে। পরে তারা কি করে, আমাকে নিয়ে মেয়ে দেখতে যায়। তো মেয়ে দেখতে আমি সোমবারে চলে যাই। যাওয়ার পরে আপনার এদিকে আমার আম্মু করে কি হাতে টাকা পয়সা নিয়ে যায়, মানে ওনাদের তাকে আজকে বিয়ে করে ফেলবে। পরে আম্মু টাকা পয়সা নিয়ে, তো মেয়ে দেখে আমাকে বলে হ্যাঁ ঠিক আলহামদুল পছন্দ হয়েছে করো, করতে পারো। পরে ওরাও বলে ঠিক আছে আমাদের হাতে সময় দেন। আমার আম্মু আব্বু বলে না সময় দেওয়া যাবে না, যত তাড়াতাড়ি ভালো এটা আমাদের জন্য ভালো হয়। তো আজকে তো বিয়ে পড়াবো, আমার আম্মু বলতে আব্বু বলছে কাজে কিভাবে সম্ভব, আমাদের কিছুদিন সময় দেন, তো ওকে আমার সময় সময় দিতে পারবো না। হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে আপনি শুক্রবারে আসেন, এটা বলে ওনার এই কথা বলো। আমরা চলে আসলাম, আসার পরে মনে করেন আমার ছোট বোন হাজবেন্ড আমার ভাইয়া তখন বাসায় না, আমার ছোট ভাই হতো তাবলিকে। ও বললো ঠিক আছে তোমার বিয়ে করে ফেলো, আমার আশা তোমাকে থাকবে না, তোমার ভাইকে যখন ভাইয়া রাজি হয়ে গেছে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো তোমরা। তো আমার এই বিয়েতে না আমাদের এলাকায় আমি যে এলাকায় ছিলাম, তো এলাকা আছে 35 বছর যে এলাকায় আমরা,
জি
35 বছর এলাকায়, তো সবাই আমাকে চিনতো, সবাই চিনতো মানে এলাকায় সব, আমি একটা ফেমাস মুখ ছিলাম, আমাকে সবাই চিনতো। তো হঠাৎ করে না আমাদের বাসার যে বিয়ের গাড়ি সাজাচ্ছে না, সবাই জিজ্ঞেস করছে কার বিয়ে কার বিয়ে।
আচ্ছা,
মানে এমনি কোন অ্যারেঞ্জমেন্ট না, মানে জাস্ট গাড়িটা সাজাইছে, বিয়েটা কার, ওই শিবটুর বিয়ে, ওর বিয়ে, মানে সবাই শুনে অবাক, আশ্চর্য কথা,
আমরা কিছুই জানলাম না,
কিছুই জানলাম না, মানে সবাই মানে আমাদের যে আত্মীয় স্বজন ছিল কেউ বলতে পারে না, মানে আমার আব্বা আম্মা কাউকে বলেনি, মানে কথা যে ছেলে সময় রাজি হয়েছে ওকে এখনই বিয়ে করে দিই।
আচ্ছা,
হ্যাঁ, তো জাস্ট আমার বিয়েতে আমার ছোট বোনের হাজবেন্ড, আমার চাচা, আব্বাম্মু, আমার দাদি, আর আমার এক নানা ভাই ছিল, আর আমার ফ্রেন্ডরা ছিল, এই কজন লোক আর কে নেই।
এখানে একটু আমাদের শ্রোতারা অনেকে হয়তো নোট করছেন, শিবলুর কথা বলার স্টাইল নিয়ে, অনেক স্পিডে কথা বলে এবং প্রত্যেকটা সেন্টেন্সই কিছু কিছু শব্দ মোটামুটি খেয়ে ফেলে, এত স্পিড, এটা আসলে ওর সাধারণ স্টাইল। আমরা আসলে এখানে খুব বাচিক, খুব শব্দ চয়ন এবং খুব সুন্দর করে বলেন, এরকম লিসনার যে যেরকম আমরা তাকে এখানে সেভাবে উপস্থাপন করি, সুতরাং আমার মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না, কারণ আমি কিন্তু খুব ভালো বুঝতে পারি। আর আমার একটা বড় সমস্যা হচ্ছে আমি অনেক স্পিডে কথা বলি, খুব ছোটবেলা থেকে, কিন্তু প্রত্যেকটা শব্দ একটু একটু আলাদা আলাদা করে করার চেষ্টা করি সবসময় আর কি। ঠিক আছে, আমার মতো করে চেষ্টা করার দরকার নেই, আপনি আপনার মতো করে বলুন। হ্যাঁ, তারপরে
আমাকে নিয়ে যায়, পরে বিয়ে শাদী ওখানে হয়, হওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা চলে আসি।
মানে আপনি স্পটে গিয়ে মেয়েটাকে দেখলেন বিয়ের মঞ্চে?
না, এর
আগে আপনি দেখেছেন?
দেখছি, ওই বললো যে আমাকে দেখালো, বললো যে
পছন্দ হয়েছে আপনার দেখার পরে।
তো পরে পরে আমাকে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বাসায় নিয়ে আসলো, আসার পরে সবাই আমাকে মানে আমাদের ফ্ল্যাটে যে ছিল হ্যাঁ ওরা সবাই দেখতে আসছে, এলাকার মানুষ এখন কেউ জানে আমার যে বিয়ে হয়েছে, এখন অনেকে জানে না, মানে আমি যে এলাকায় ছিলাম কেউ জানে না, মানে যেই শুনে সে অবাক, কিন্তু তুই বিয়ে করে ফেলছিস কারণটা কি হঠাৎ করে, মানে আমার যারা আত্মীয় স্বজন ছিল আর কেউ জানতো না আমার যে বিয়ে, মানে বলতো আমার আব্বা আম্মু কাউকে বলেন, বলছে না ছেলেকে যখন ছেলে রাজি তাকে বিয়ে করে দিই, ও তো রাজি হচ্ছিল না। পরে বাসায় আসার পর আমাদের আব্বা আম্মু সবাই আমাকে আশীর্বাদ করলো, ওকে আশীর্বাদ করলো, করার পরে ভালোই চলতেছে আমাদের। পরে আমার ছোট বেটি তখন আবার ইয়ে ছিল, চিল্লাইছিল, ও আবার আমার বেতে ছিল না, তো ও আবার আমাকে ফোন দিয়ে বললো ভাইয়া কি আমাকে, হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ, তুই কবে আসবি? আমি আস্তে আস্তে আরো 15 দিন লাগবে আমার আসতে আসতে। তারপরে আস্তে 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 ভাবে চলতে 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 আমি আমার ওয়াইফের প্রতি একটা জিনিস ফলো করছি যে ও কি বলে ওকে। আমি যখন আমাদের বাসভাগ তখন একটা কথা বলছিলাম, দেখো আমি সংসারের বড় ছেলে, আমি এই সংসারের বড় ছেলে, আর প্রত্যেকটা বাবা মার তার বড় ছেলের প্রতি একটা এস্তা একটা আবদার থাকে, তাদের সংসারের প্রথম সন্তান আমি, আর তাদের আদরটা সবচেয়ে বেশি আমার প্রতি, কেন তারা প্রথম বাবা মা আমার মুখ থেকে ডাক শুনছে তারা। হ্যাঁ, প্রথম তো এমন কিছু তুমি করবা না যে তোমার দ্বারা আব্বা মা কষ্ট পায়, তুমি আমাকে বলবা আমি ওটা সলভ করব, তুমি এমন কিছু করবা না, ঠিক আছে? আর বড়রা হয় গাধা, সবসময় মনে রাখবা, বড়দের সবকিছু সহ্য করতে হয়, এটা নিয়ম, কেন বড়রা কলাম অনেক কষ্ট সহ্য করে ছোটদের, আর এক জিনিস আবদার করে তারা নিজে না খেয়ে ওদের খাওয়াইতে হয়, এটা বড়দের একটা কর্তব্য দায়িত্ব।
জি,
ঠিক আছে, ভালোই চলতেছিল। তো এভাবে বলতাম, তো ওর ভিতরে আমি এসে ফলো করলাম যে আমি যে কথাগুলো বলছি ও শুনছে, শোনার পরে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলতেছে ভালোই। এভাবে চলতে চলতে চলে না, তো আমার যে ছোট বোনটা ছিল না যে বিয়ে দিছি ওকে বা আমাদের পাশে রেখে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, কারণ আমার ছোট বোন হাজবেন্ড আমার বাইরে চলে যাবে, ও ঢাকায় বাংলাদেশ আসবো, কাম কাজ করতো না, তো আমাদের এখানে থাকেন ভাইয়া, যখন চলে যাবেন তখন আপনার বউকে আমরা আপনার পাশে দিয়ে আসবো, এখন আমাদের এখানে থাকেন, আর থাকার যাওয়া দরকার নেই, এখানে থেকে যান, সমস্যা নেই। তো ওই জিনিসটা হিংসা করতো, মানে তোমার বোন কেন এখানে থাকবে, আমাকে দেখো,
মানে আপনার ওয়াইফ এটা হিংসা
করতো, ও কেন এখানে থাকবে? আমাকে না থাকবে কেন? ওর হাজবেন্ড কোন চাকরি নেই, উনি আবার সিঙ্গাপুর চলে যাবে, সিঙ্গাপুর চলে যাবে তখন কি করে খাবে? ছোট বোন এখন তো ফারানো যাবে না, মানুষ বিপদে থাকতেই পারে। এখানে থাক, আমাদের থাকতে, আমারটা তো খাচ্ছে, আমার বাপারটা খাচ্ছে। যদি তোমার তোমার স্বামীরটা খেতো তাহলে তুমি বলতে পারতা, তোমার টাকা খেয়ে ফেলছে তুমি কেন দিচ্ছ? এটা আমি কিছু করতে, সব আমার বাবা মা করতেছে, এখানে তো আমাদের কোনো সাবজেক্ট ওকে নাও থাকতে পারবে না। মানে ও এনে অনেক হিংসা করত।
আচ্ছা আচ্ছা,
মানে ওর মানে মেন জেলাসি ছিল কি, মানে ও এখানে কেন থাকবে?
হ্যাঁ,
এইভাবে ভালোই চলতে, এইভাবে না আমার ছোট বোনের হাজবেন্ডের সাথে হ্যাঁ ওর একটু কথা কাটাকাটি হয় এই ব্যাপারটা নিয়ে।
আচ্ছা,
আমার ছোট বোন হাজবেন্ড বলে আমি ভাবি কি আমি পছন্দ করে বিয়ে করে নিয়ে আসলাম, আজকে এইভাবে আমার ভিতরে কথা বলতেছে, সে অনেক কষ্ট পায় এই কথাটা, সে অনেক কষ্ট পায়। তা থাক, কিছু মনে করেন না, ওর বয়স কি আর, ও ছোট, মানে আমার ওর বয়স 18 হবে তখন, ওর সবার জ্ঞান তো এক না ভাইয়া, থাক ম্যানেজ করে না। তারপর আমি আমার বোন জামাইকে বলে জিনিসটা সলভ করে ফেলেছিলাম।
জি,
এইভাবে চলতেছে চলতেছে যে ওর এতই ব্যবহার এতই খারাপ যে আমি মানে কোনো কথা পারছি, মানে আমি বাসায় আসতাম, আসার পর আমাকে অপার ছিল কি পানি খেতাম, বাবা মা আমি আসলে দিত, ওই জিনিসটা ওর বলে দিয়েছিলাম, জিনিসটা করতো না সহজে। আমার জিনিসটা মাইন্ডের এই কারণটা কি, আমি একটা তুমি কাজটা করো যে আমার শার্টটা ইস্ত্রি করে রেখে দিও, আমি কালকে পরে যাবো, ওটা করতো না, ভুলে যেত। আচ্ছা একদিন, আবার আরেক দিন, আমি কালকে শুক্রবার নামাজ পড়তে যাবো, আমার পাঞ্জি ভিজা হ্যাঁ ধুলে করে রেখে দিও, করতো না, ভুলে যেত। আমি এরকম কেন হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি কারণটা কি, কারণটা কি। পরে একদিন আমি বাসায় ঢুকবো, ঢুকার ওতে আমি ঘরে চিলে চিলি শুনি, চিলে চিলি শুনেছি, ও বলতেছে যে আমি যদি আগে জানতাম এই ফ্যামিলিতে আসতাম না, আমার ভাইয়া কেন আমাকে এত বড় একটা ফ্যামিলিতে ফেলাইছে,
হ্যাঁ
আমি যদি আগে জানতাম এই ফ্যামিলি বিয়ে করতাম না, আমার ভাইয়া কি করছে। আমার না কথাটা শুনে না অবাক, কি রে এটা কি ধরনের কথা। পর আমি বাসায় কিছু বলিনি, রাতে আমি বলি আচ্ছা দেখো তুমি যে কথাটা বললা এর কারণটা কি জানতে পারি? ওই কি বলছি, এই তুমি ওই ঠিকই তো বলছি, হ্যাঁ যে আমি তো এত বড় ফ্যামিলিতে আমি আসার প্রশ্নই ছিল না, আমি আগে তোমাকে বিয়ে করতাম কেন? তোমার মানুষের বড় ফ্যামিলি খুঁজে, জয়েন্ট ফ্যামিলি খুঁজে, মানুষ জয়েন্ট ফ্যামিলি থাকা মানে জানো শিখা যায় মুরব্বীর কাছ থেকে, মুরব্বীর কিভাবে কাজ করে, কিভাবে তারা সংসার চালে শিখা যায়। আর তুমি হলে সংসারে বড় বউ, আর সব দায়িত্ব তোমার উপরে পড়বে, তুমি জিনিসটা সবকিছু ম্যানেজ করবে, তুমি তুমি আমাদের সবাইকে শাসন করবা, তুমি যদি উল্টা পাল্টা করো ওরা তোমার থেকে শিখবে, আর তুমি যদি ভালো করো তোমার ভালোটাই শিখবে, দায়িত্ব তোমার। কয় আমি এটা পারবো না, আমার সম্ভব নেই এগুলো। মানে কয় না কেন, আমি দেখো কেন বলবো না, তুমি তো সংসারে বড়, তোমার জানতে হবে। কয় না আমি যদি কোনো সিক্রেট বলতে আমি কিছু শিখি নেই, এই কথা বলে। আমি এটা কোনো কথা বলো তুমি ভালো কথা, এই ভাবে আমাদের একটা বাচ্চা হয়, হ্যাঁ আমার একটা ছেলে হয়।
কতদিন পরে এটা?
এটা এক বছর পরে।
এক বছর পরে আপনার একটা ছেলে হলো, ওকে কি নাম রাখলেন?
ওর নাম রাখলেন মনে হোসাইন।
হোসাইন, ওকে।
তারপরে ছেলে হওয়ার পরে আমার ছোট ভাইটা যেদিন ছেলেটা হয় ও দুই মন মিষ্টি বিলে, ও অনেক খুশি হয়ে যায়, আমার যখন বাচ্চা হয় অনেক খুশি হয়ে যায়। তো এদিকে একটা ঘটনা ঘটেছে কি ভাইয়া জানেন, যে আমার ছোট ভাইটা আমার ছোট যে শালিটা ছিল ওর সাথে অ্যাফেয়ার হয়।
আচ্ছা,
এটা আমরা জানতে পারি না। তো অ্যাফেয়ার হওয়ার পরে লাস্টে একদিন দুদিন
আমার শালিকার সাথে,
হ্যাঁ হ্যাঁ, আমি কখনো বুঝতে পারতাম না, মানে ও আমাদের কাছে আসতো হ্যাঁ, কিন্তু আমার ছোট ভাইটা ঘরতে বেড়ে যেত, কিন্তু ওদের সাথে সম্পর্ক আমরা জানতাম না। ভালো কথা, এইভাবে করতে 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 একদিন হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে বলে যে তোমার ভাইয়ের সাথে মনে আমার বোনের সম্পর্ক আছে। আমি কি বলো তুমি উল্টা কথা বলে, আমার ছোট ভাই আমাকে একদিন বলছো যে ভাইয়া তোমাকে এখানে বিয়ে করে সবচেয়ে বড় ভুল করছে আমি, আমি যে আগে জানতাম তোমাকে এখানে বিয়ে করাইতাম না আমি। আমি তুই হঠাৎ এই কথা বলি ভাইয়া লাস্টে, ভাইয়া এর ভিত্তিতে ওর ব্যবহারটা আমার প্রতি এমন ছিল যে আমি কাউকে বলতে পারতাম না, আমি কাকে বলবো, আমি তো যে জিনিসটা ভয় পেতাম ওইটা আমার কপালে হয়ে গেছে, মানে আমি যেটা চাইতাম এটা বিপরীত করতো, আমি বলতাম তুমি এই কাজটা করো, এই কাজটা ইচ্ছা করে ভুল করতো।
আচ্ছা আচ্ছা,
এই ভুলটা কেন হচ্ছে? আমি কি করতাম, কিছু বলতাম না কাউকে, আমি চুপ করে মনের ভিতরে রেখে দিতাম। আমি আচ্ছা তুমি আজকে কাজ করে রেখো, ওই কাজটা করতো না, আমি রাতে আসতাম এই কাজটা করতো, হ্যাঁ ভুলে গেছি। আমি ভুলে গেছো মানে, হ্যাঁ ভুলে কোনো কাজ, আমি তোমাকে কাজ করতে গিয়ে বলছি তুমি কাজটা ক্লিয়ার করে আমাকে বলো কাজটা করে ফেলছি, ও ভুলে যেত। পর আমার ভাইয়া বল ভাই আমি তোমাকে এখানে বিয়ে করে সবচেয়ে বড় ভুল করছি। আমি কি না আমার কপালে ছিল, এর হয়েছে কোনো সমস্যা নেই, কো কিছু না, তো ভালোই চলতেছে। পরে যখন আমার ছোট ভাইয়ের সাথে আমার শালির অ্যাফেয়ার হয় তখন ও আমি জানতে পারি আমার আমাকে বলে এই ঘটনা, তো আমি ছোট ভাইকে মারি, তুই এই কামটা কেন করছিস? তোমার পর আমার ছোট ভাই আস্তে সরে যায়, ও যে সরে গেছে হ্যাঁ আমরা সবাই জানতে পারছি, কিন্তু ভীতি আর এতদূর চলে গেছে আমি কেউ জানতাম না।
আচ্ছা আচ্ছা,
তারপর আপনার একদিন দুদিন ভালোই চলতেছে, আমি আবার আমার শাড়িটাকে অনেক আদর করতাম, অনেক আদর করতাম ওকে, ওকে যা বলতো যা কিছু আমি ওকে দিতাম। এখানে আমার হিংসা করতো, হিংসা করতো জানেন, ও বলতো যে তুমি আমার এই ছোট বোনটাকে তো আরেকটা আছে ওকে দাও না কেন, আমি দেখো ও তো ছোট তখন কিছু লাগতেছে না, ও এখন পড়াশোনা করে, ওর তো একটা খরচ দরকার আছে, ওর বই কিনতে হয়, ও এক এক জায়গায় বান্ধবীর সাথে যায়, ওর কিছু কিনতে, তুমি ওকে কেন দেবো, ওকে তো অবশ্যই, ওর মতো হবে তো ও অবশ্যই পাবে আমার থেকে।
আচ্ছা,
ও অনেক হিংসা করতো, তা আমি কইলাম এটা কি ধরনের কথা? তো ওকে নিয়ে হ্যাঁ আমরা আবার ঘুরতে গেছিলাম একবার, আমি আমার ছোট ভাই মানে শালিটা আর আমার আরেকটা ছোট শালা আছে ওকে নিয়ে ফেনসিতে ঘুরতে গিয়েছিলাম। ভাইয়া আমাকে নিয়ে চলে চলে যাই, ঘুরতে চলে যাই, আমার ওয়াইফকে আমি বলি না, আমি বলি কষ্ট পাই যদি ওকে নিয়ে জানি, ভাই আপুকে বললেন, ও আমাকে ভাই আপুকে বললেন না, সমস্যা নেই। তো ওকে নিয়ে ঘুরে টুরে চলে আসছি, তা একদিন ফট করে আমার ওয়াইফ শুনে আমার পরে শালিয়ে ওকে বলে আমার ভাইয়ের ঘুরতে গেছিলাম, তোর ভাইয়া আমাকে বলো না, আমি ভাইকে বলতে না করছি, আমি দেখো তোমার বুনি রাগ করছে আমাকে বলতে, তোমাকে কেন বলবো, তুমি রাগ করো আমি রাগ করবো কি, আমি দেখো কেন বলতে না করছো আমি বলি। ও যখন ফ্রেন্সিতে যেতে চায় তখন ওর সাথে আর আরো দুটো বোন ছিল, মামতো বোন ছিল, কাকে তুমি ওরা যেতে চাইছো ভাইয়া ওদের নিয়ে আপনার খরচ বেড়ে যাবে, কারণ ওদের না তো না আমি আপনি আমার ছোট ভাইটা যাবে চলে চলে যাই ঘুরে আসি। তো এই কারণে ও না করছে, কাউকে বললেন না ভাইয়া, বললে সব কষ্ট পাবে। এই ব্যাপারে আমার বোনটা অনেক মাইন্ড করে, পরে এই নিয়ে মানে অনেক কথা কাটাকাটি হয়, আমি দেখো এমন কিছু চিন্তা আমার মাথা ভিতরে ঢুকাইবা না যেটা নিয়ে সংসার অশান্তি হয়। সংসার হলো কি জানো, একটা সুখের একটা জিনিস, এই সুখটা হলো সবাই পায় না, আর সুখ তো অর্জন করতে হয় দুজনের মাধ্যমে। এমন কিছু তুমি চিন্তা ভাবনা করো না যে এটা দিয়ে আমার সংসারটা ভিতরে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়, ভালো কথা এটাই। এর ভিতরে করে কি জানেন, আমার ভাইটা না আমার স্বামীর সাথে আবার অ্যাফেয়ার করে ফেলে, এটা ওই যে আমি শাসন করার পরে, এটা আমি জানতাম না।
আচ্ছা আচ্ছা।
তো আমি যখন ওই বাসায় নতুন জামাই হিসেবে যাই, তা আমার ভাইটা একটু মাসে একটু খুব খারাপ হয়ে যায়, একটু ড্রিঙ্কস ড্রিঙ্কস করতো। তো ওরই আমি তো ওই বাসায় নতুন জামাই, তো ওরই বন্ধু বলতো তোমার আপনি ভাই, ওরই তো বন্ধু বলতো যে ও রাস্তায় ড্রিঙ্কস করে পরে রয়েছে, আমি ওরে নিয়ে বাসে দিয়ে আসছি। তা আমি তখন ওই বাসায় নতুন জামাই, আমার শুনতে কথা খুব খারাপ লাগে, আপনার কথা আমি বলো প্রশ্ন ওঠেন, আমি এবারে নতুন জামাই আপনি আমার সঙ্গে কথা কেন বলবেন, আমার ভাইয়ের বদনাম, আপনার বন্ধু বান্ধবের কথা আছে আপনারা জানেন, এটা আপনারা আমার কেন বলে আপনি ওকে বুঝাবেন, আপনি আমার কাছে কথা বলো, আমি নতুন জামাই, আমি এই কথা যখন শুনি আমি প্রতিরোধ করতে পারছি, দেখেন যা যেটা ব্যক্তিগত ব্যাপার, ও নেশা করে ওর ব্যাপার না, আপনার ভাই তো অনেক খারাপ, মানে ওর বন্ধু বলতেছে, ওকে আমি নিয়ে গেছি এখান থেকে। তো ওদের টাকা ছিল যে আমার ভাইয়ের সাথে, হ্যাঁ মানে এই যে আমার শালির সাথে যে সম্পর্ক ওরা জানা পরে মানে জিনিসটা মানে একটা ভাঙা সৃষ্টি করছে, মানে না লাগে, তা আমি থেকে ভালো।
আচ্ছা আচ্ছা।
একদিন হুট করে আমার শালি আমাকে রাত্রে ফোন দিয়ে বলে, ভাইয়া আমি যদি কোনো অন্যায় করি, হ্যাঁ বড় থেকে কোনো অন্যায় করি আমাকে মাফ করে দেন, দেখো পড়াশোনা যদি পরীক্ষা রেজাল্ট খারাপ করস ওটা কোনো সমস্যা নেই, মানুষ আজকে পরীক্ষা খারাপ করছে আরেকদিন ভালো করবে, ওটা মাফ করে দেবে। এবার এমন কিছু অন্যায় করবি না যে অন্যায় দ্বারা তোর একটা অন্যায় দ্বারা তোর ফ্যামিলি দশ মাস কষ্ট পেতে হয়, ও অনেক মাফ করা যাবে না ভাইয়া, এটা সব মনে রাখবা, এই কথা কেন ফোনটা কেটে দেয়।
আচ্ছা।
আমি আমি আমার ছোট ভাই চাকরি ঠিক করি আমাদের ওখানে, আমি কালকে সকালে রেডি থাকিস তোকে আমি নিয়ে যাবো আমার ওখানে, ঠিক আছে? তো আমাকে বলো কি ভাইয়া আমার আজকে অনেক কাজ আছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি ই করো এই আমি কালকে আসবো, আজকে চল আসো প্রথম দিন চল, কেন আজকে যেতে পারো আমার ইম্পর্টেন্ট কাজ আছে। এদিকে ও হবাই এসএসসি পরীক্ষা দিবে, মানে টেস্ট পরীক্ষা দিবে আমার শালীরা, ও করে কি জানেন পরীক্ষা হল থেকে বেরিয়ে যায় ওর সাথে চলে যায়।
ওকে।
যখন চলে যান হ্যাঁ তখন আমার ছোট ভাই আমার ইয়েকে বলে যায়, আমার ওয়াইফকে আমি আজকে বিয়ে করবো, হ্যাঁ কাউকে বললো না।
মানে এটা আপনার স্ত্রী জানতো যে তার ছোট বোন কে আপনার ভাই বিয়ে করতে যাচ্ছে?
না জানতো, মানে মানে ফার্স্টে জানতো পরে জানতো না, পরে অন্য একটা নাম বলছে।
মানে আলটিমেটলি যখন সে বিয়ে করার কথা বলেছে তখন আসলে কাকে বিয়ে করতে যাচ্ছে সে বিষয়ে সে কিছু বলে,
অন্য একটা নাম বলছে,
অন্য একটা নাম বলেছে, মানে তার যে বোনকে বিয়ে করতে যাচ্ছে সে বিষয়ে সে পরিষ্কার ছিল
না, ভাবি রিসিভ তুমি করবা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট একটা বিরতি নিতে চাই, সাংসারিক কিছু টানা পড়েন আমরা দেখতে পাচ্ছি এবং গল্পের মোড়টা অনেকখানি ঘুরে গেছে, কিন্তু এখানেই শেষ নয়, কারণ আমরা সবসময় একটা কথা বলে থাকি কোন বিরতিতে আসলে অনুমান করার কোন সুযোগ নেই যে শেষ পর্যন্ত আসলে কি ঘটতে যাচ্ছে। আজকে শিপলুর জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও। যদি আপনারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06, সময় এখন রাত 12:06, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শিপলুর জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। শিপলুর কাছে আমি ফিরে যেতে চাই, আর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি যদি আপনারা শিপলুকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে শিপলু, তারপরে কি হলো?
পরে তখন বলছে ভাবি তুমি রিসিভ করবা। তো আমার ওয়াইফ জানতো না যে ওর বোনকে বিয়ে করতে যাচ্ছে।
আচ্ছা,
তো ভালো কথা। তো ও আবার যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমার ফোন করে বলে ভাইয়া তোমার কাছে টাকা হবে, কেন কি দরকার, টাকা নেই, কাজ করতে তুমি না পারলে আমার কিছু জোগাড় করতাম, কিন্তু কি করি বলতে পারিস না, আমার কাজ আছে ভাইয়া। আচ্ছা আমার কাছে এক কাজ করতে হলে আমার এক ভাইয়া আছে, হ্যাঁ ওনার থেকে নেই আমি দিয়ে দিবো। তো ওকে বলছি, ও করে কি জানেন যে বলছি 200 টাকা নিবে, ও কি ওনার থেকে 2000 টাকা নেবে কথা বলে। তো বিকাল 5টার দিকে হ্যাঁ আমাকে ফোন দেয় ওর এক বন্ধু, ফোন দিয়ে বলে কি ভাইয়া বাপ্পি তো বিয়ে করছে। বিয়ে করছে মানে? হ্যাঁ কাকে? আপনার শালিকে। আমি কি বলিস তুই? হ্যাঁ ও তখন আপনাদের বাসায়। আমি সাথে বাসে ফোন দিই, ফোন দিই, আমার ওয়াইফ ফোন ধরে, ধরার পরে বলতেছে হ্যাঁ হ্যাঁ তোমার ভাই কি কথা আমার বোনকে বিয়ে করে নিয়ে আসছে। এবিতে একটা মজার ঘটনা হচ্ছে ভাই, যে বাপ্পি যখন বুকে বলে ভাবি আমি বিয়ে করতে যাচ্ছি, মেয়েটাকে তুমি রিসিভ করবা, তোমার দায়িত্ব। পরে যখন চলে যাওয়ার পরে না তখন ঠিক আছে, ও বিয়ে শাদী করার পর আসে পরে না ওকে বরখা বুরখা পড়ায়া একবার নাক মুখ ঢেকে নিয়ে আসে বলে। আমি পরে শুনতে পাই ঘটনা, ওই আমার আম্মা বাসা ছিল না, ঠিক আছে ভাই বিকালবেলা আসে, আসে পরে দেখেন করছে কি, পরে একটা মেকআপ, পুরো চোখ মুখ সব ঢেকে নিয়ে আসছে। আর আমাকে ভাবি মুখ তুমি দেখবা, তো গেট লক করছে, তো কি করছে আমার ভাই আসছে, আসার পর ভাবি তোমার তোমার নতুন জাল। তো ওর যে বোন আমার ওয়াইফ এখনো জানতে পারেনি, যখন মুখটা এমনি করে খুলে দেখছে না ওর বোন, আল্লাহ রে আল্লাহ কি করছে আমার বোনের ভাগে লেগে পড়ছে, মানে ও শুনে না কানাগাড়ি ফিরে দিছে। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে এই ঘটনা বললো, পরে আমি সাথে দোকান থেকে চলে আসলাম। আসার পর বাসা আসার পরে হ্যাঁ দেখি আমার ছোট ভাই, পরে ছোট ভাইয়ের ওয়াইফ, তারপর আরো মানুষ না সবাই আসছে। পরে আমি ওকে জিজ্ঞেস কাহিনীটা কেমনি কি ঘটলো, এমনি 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 আমি আসি না ও চলে আসছে, মানে আমার ছেলে বলেছে যে ওই চলে আসছে, ওর নাম হলো ছিল কুয়াশা, ও চলে আসছে মানে হ্যাঁ ও এসে আমাকে ফোন দিয়ে বলে গেছে তুমি যে আমাকে বিয়ে না করো আমি গাড়ি চলে জান দিয়ে দিবো, এখন তুমি আমাকে বিয়ে করতে হবে। আমি তুই বিয়ে করতে হবে তুই এই ব্যাপারটা জানোস না, তুই আবার কাম তুই কেন করতে গেলি, কি করুন আমাকে তোর দুপুর পয় না সেখানে, তুই কেন জিনিসটা করতে যাবি, ভালো কথা হবে বাসার বিচার হলো, আমি অনেক কষ্টে বোঝাই তুই যদি দিয়ে আসলাম। আমার ছোট ভাই আরো একই কথা, যে আমাদের যে বিয়ে যদি না গ্রহণ করে নাও আমি দুজন একসাথে জান দিয়ে দেবো, এবং কোন অঘটন ঘটায় ফেলে দায়িত্ব তোমরা নিবা।
আচ্ছা
ডাইরেক্ট এই কথা বলে আমার আব্বার সামনে কথা বলে, যে আমার আব্বা তোর দিকে চেহারা রয়েছে, তোর একটা ছোট বোন এখন উপস্থিত অবিবাহিত আছে, তুই কাজটা কিভাবে করলি। পরে লাস্টে আমার আব্বু চিন্তা করলো যে কি করা যায় কি, আমার এক চাচু ছিল না মাসুম, ওকে দিয়ে হ্যাঁ পাঠায় দেয়, ঠিক আছে ওকে দিয়ে আসছে সাথে আমিও যাই। আমি যে বুঝতে দিয়ে আসি ওদের বাসায়, লাস্টে আমার আব্বা বাধ্য হয়ে মানে মান সম্মান দিক তাক ই করে লাস্টে আমরা নিয়ে আসি মেয়েটাকে। ওর ফ্যামিলিতে কেউ রাজি না আমার ভাইয়ের সাথে বিয়ে দিবে না, মেয়ের কথা বলে আমি ওকে বিয়ে করবো। দুই ফ্যামিলিতে অনেক ঝগড়া সৃষ্টি হয়েছে ব্যাপারটা নিয়ে, অনেক বাধ্য হয়ে লাস্টে কি করলাম, পরের দিন আমরা গেলাম যে ওকে আবার নতুন করে কাজই পড়ে বিয়ে করে নিয়ে আসি। আসলো, আসার পরে চলতেছে, তখন আমার বউ বলে তুই আমাকে কোনদিন বোন বলে পরিচয় দিবি না, তুই আমাকে ভাবি ডাকবি, বোন ডাকবি না আমাকে।
আপনার বউ সেটা ছোট বোনকে বলছে?
হ্যাঁ। আর তুই কোনদিন এই ব্যাপারে কারোর সাথে শেয়ার করতে পারবি না, আর আমাদের ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। ওদের ফ্যামিলি থেকে এক কথা বলছে যে আমি এই ওদের সাথে সম্পর্ক আছে, আমি তেজুভূত করলাম, তো আমার ফ্যামিলির কারোর সম্পর্ক নেই। তো আমার ছোট ভাই ওকে যখন নিয়ে আসি না, তো শুধু ওর মামা ওকে তুলে দেয় আমাদের হাতে, আর কেউ আসে না। তারপরে বাস ঠিক আছে এভাবে চলতেছে। তো আমার ওয়াইফে যখন ভাবি বলে ডাক দিত সবাই, আমি খারাপ না, কিন্তু তোমার মার পেটের বোন তোমাকে ভাবি ডাক দিয়ে দেখতে খারাপ দেখা যায় না, তো অবশ্যই নিজের কাছে খারাপ লাগে। কি হয়েছে? না কি হয়েছে মানে আমার বোন নেই, বোন মরে গেছে এক কথায়। আর এই 6 মাসের ভিতরে আমার ছোট ভাই ওয়াইফের সাথে ওদের ফ্যামিলিতে কোনো রিলেশন ছিল না, মানে সবাই আসতো আমাদের বাসায় ওর সাথে কেউ কথা বলতো না। আমার আব্বা জিনিসটা ফলো করতো, কিন্তু আমার ছোট বোনের সাথে কেউ কথা বলে না, ওর তো মন খারাপ হয়ে যায়। তা আমার আব্বাটা জিনিসটা আস্তে 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 কি করে দুই ফ্যামিলির সাথে মিশেল করে, এটা কোথায় খারাপ দেখা যায়। তা আমার ছোট ভাইটা বলে না আব্বু ওই ফ্যামিলির সাথে ওর সাথে কোনো রিলেশন রাখার দরকার নেই, তুমি যাও না, ওই ফ্যামিলি যদি আমার রিলেশন রাখতে যায় এখানে বড় একটা ঝগড়া সৃষ্টি হবে, ওই জ্যামনাস এমনি অনেক ভালো আছে দরকার নেই। পরে আব্বুকে নেই দেখতে খারাপ দেখছে, বাবা দেখ একটা মেয়ে দুইবারই মেয়ে আমার পাশে আসছে, এক মেয়ের সাথে সবাই কথা বলে আরেক মেয়ের সাথে কেউ কথা বলে না, দেখতে খুব খারাপ লেগে গেছে, ও তো একটা বাড়ির মেয়ে। এভাবে আমার আব্বা কি করে ওদের সাথে মিলাই দেয় ভালোই। তো আমার আম্মু যদি কিছু বলে হ্যাঁ এক বোনকে আরেক বোন জব দেয়, মানে মানে একটা কাজ করতেছে কাজটা মানে তুমি কাজটা শেষ করো, করা পরে কি করে টিভি সামনে বসে থাকে।
হ্যাঁ কে থাকে? ছোট বোন না বড় বোন?
বড় বোনটা কথা বলতেছি,
মানে আপনার ওয়াইফ।
হ্যাঁ কি আসলে তুমি কাজটা করতেছো না? করি, কাজটা করি, তুমি টিভি দেখো সমস্যা নাই। ফটকার ছোট বোনটা বলছে কি হয়েছে দেখলে, আমাকে তুমি কেন কথা বলছো এখানে, আশ্চর্য কথা,
মানে বড় বোনের সাপোর্ট করতেছে ছোট বোনের ভাবে পরে,
তুমি কেন সাপোর্ট এখানে, তোমার কোনো প্রশ্ন না, আজকে তোমার দুইটা বোন একসাথে আশ্চর্য তুমি কথা বলতে পারতো, আজ অন্যবার একটা মেয়ে আসতো এই কথা কখনো বলতে
পারতো না,
সাহস পেত না।
রাইট,
এভাবে চলতেছে ভালো। আমি বাসায় আসতাম দেখো কথাবার্তা বলতো না, পরে আমার ওয়াইফের বিহেভটা আসতে দেখি পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে, টোটালি মানে আমার সাথে এমন বিহেভ করতো মানে আমি মানে সহ্য করতে পারতাম না, আমি যেটা বলতাম এটা বিপরীত করতো, মানে আমি যেটা পছন্দ করতাম না ওটাই করতো। আবার ওরা একটা সবচেয়ে বড় একটা বাজে অভ্যাস ছিল কি ভাইয়া, যে এই বাড়ির কথা ওই বাড়িতে ট্রান্সফার করতো।
ওহো
এটা আমি সবচেয়ে বড় মনে রাখি দুঃখ বিষয় যে এখানে যা কিছু ঘটে তুমি এখানে মাটি দিয়ে দাও, কেন এই কথাগুলো ওখানে আর আমার শ্বশুরবাড়ি একটা জিনিস আমার জিনিস কষ্টের গতির প্রতি যে ওরা তার মেয়ের কথা প্রাধান্য দিত বেশি, মানে ওরা তারা যাচাই বাছাই করতো না, ওটা নিয়ে আমাদের কাছে আবার রিপিট করে আসলো এই কাজটা আপনি কেন করছেন, মানে তারা তার ছোট মেয়েটার কথা বিশ্বাসই করতো না, মানে ছোট মেয়ে কি বলছে তার বিশ্বাস করতো, ওর কোনো কথা আমি বিশ্বাস করি এক কথা বলতো, মানে আপনারা ওকে দেখে নিয়ে গেছেন কেন আপনি কাজটা করছেন, আমাকে আশ্চর্য কথা, মানে যে কোনো কথা বলতাম, মানে আজকে আমি এখানে একটা ফ্যামিলির কথা কথা বলতেছি, এটা ও ছিল ও ছিল, আর আমার ছোট ভাই ওয়াক্তি ভাষা যেত না, আমার ছোট ভাই যেতে দিত না, এটা তুমি ভাষা যেতে পারবা না, আমার এটা অর্ডার, আমার ছোট ভাই ওয়াক্তি আসলে খুব ভালো একটা মেয়ে, ও ওর স্বামীর কথা খুব সুন্দর, তুমি যেতে পারবে না, কিন্তু আমার ভাই এটা শুনতো না আমার কথা, মানে ওর মানে ব্যবহারটা রাস্তা আমার দিদি এমন এক চলে গেছে যে ও লাগে কি ও আমাকে সুযোগ করতে পারতেছে না, এরকম হওয়ার কারণটা কি আমি কোন মূল খুঁজে পাচ্ছি না,
মানে যা করে তা দুই বোন সবসময় একসাথে করতো, ব্যাপারটা কিরকম যে দুই বোন একজোট হয়ে গেল,
মানে একজোট মানে কি মানে আপনি মানে মানে আবার ওই বোন কিছু বলতাম ওই বোন জব দিত,
ওকে বুঝতে পেরেছি, হ্যাঁ তারপর
তা আমার বাচ্চাটা হলো হওয়ার পরে আমার এক চাষ্টো বোনের হাজবেন্ড মারা যায়, মারা যাওয়ার পরে আমাকে ফোন দেবো, আমি তখন অফিসে ছিলাম, আমার চাষ্টো বোন হাজবেন্ড মারা গেছে আমি যাবো, আমাকে যাওয়ার জন্য দেখার সময় মানুষ মারা গেলে দোয়া একটু করতে দোয়া করো, আর ওনার কোনো আমি দেখি নাই, আমি যাকে কোনোদিন দেখি নাই যে আমাদের বাসার মধ্যে আসে নাই, আমাদের বিয়ের পরে আমাদের দাওয়াত দিয়ে খাওয়া নেই, তো এক কাজ করো তুমি না যে দোয়া করো, আমার ছেলেটা তখন মুসলমানই করে, সো এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার যে আমার ছেলেটা আবার পোর্টসবের সমস্যা ছিল, আমার ছেলে বয়সটা আড়াই বছর, ডাক্তার বলতেছে কি ওকে মুসলমানি করা দেন তাহলে ঠিক হয়ে যাবে, আমি কেন হাজুমদা করেছি আমি ডাক্তার দেওয়া করেনি, তো হাজুমদা করেন বাচ্চার অনেক ব্লাড বের হয়েছে, করার পরে 10 দিনের মাথায় চাষ্ট করে হাজবেন্ডটা মারা যায়, তা আমার বাচ্চা ঘাটা শুকায় নেই, পরে আমাকে ফোন দিয়ে বলে দুলাভাই মারা গেছে আমি যাবো, আমাকে দেখো তুমি যাবা বড় কথা, আসলে তোমার বাচ্চা অসুস্থ কিভাবে যাবা তুমি ওকে নিয়ে, হ্যাঁ তোমার ভাইয়েরা সবাই দেখ তুমি থাকো সবাই জন্য দোয়া করো, ও করলো কি জানেন মানে আমার কথা না শুনে না বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে আমি আর জানতাম না
কোথায় ছিল, মানে যেখানে যাচ্ছে সেখান থেকে
আপনি মেঘনাতে
ডিস্টেন্স কত কত
আপনার এখান থেকে প্রায় 30 কিলোমিটার হবে,
30 কিলোমিটার
তো তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, তা আমি সন্ধ্যার দিকে বাসায় আসছি, আসে দেখি বললাম চলুন কি তোর ভাবি কোথায়, ভাবি তো ওই যে দুলাভে মারা গেছে ওখানে চলে গেছে, আমি তাহলে হুসাইন কোথায়, হুসাইনকে নিয়ে গেলাম, ওকে নিয়ে গেছে মানে ওই যে আমাকে ফোন করে বলতো তুমি বাসায় আসো আমি রাখি আমি যাই, তোর কথা ছিল আমি আসতাম, কাজটা ঠিক করছে, ওর বাচ্চাটাকে নিয়ে গেল এই বৃষ্টির ভিতরে, আবার একটু শীতের দিন, আমার ছেলে তো এমনি শরীর ভালো না, আমাকে কে গেছে কই দুই ভাবি গেছে আর দুই ভাই গেছে, আমি ওর ভাই দুটো পোলাপান্ত নিয়ে যেতে পারলো না ওর ভাই, ও কেন ওর বাচ্চাকে নিয়ে গেল, এছাড়া ওর ভাই যদি ওই দুই পোলাপানকে নিয়ে দিত তাহলে বুঝতাম না ওর ভাই পোলাপান দুটো নিয়ে গেছে, ওর কাছে ওর বাচ্চা চেয়ে ওটা বড় হয়ে গেল, আচ্ছা ওটা বড় হয়েছে মনে হয় একটা মানুষ মারা যেমন যেতেই পারে, আমাকে ফোন দিয়ে বলতে পারতো, ও করলো জানেন এই বৃষ্টির ভিতরে আমার বাসা নিচে দেই ওদের বাসায় যেতে হয়, আমার বাসা না নিয়ে ওদের বাসায় চলে গেছে ডাইরেক্ট, তখন রাত্র প্রায় 9টার মতো বাজে
ফিরে আসার সময়,
হ্যাঁ
ওকে,
তা আমি বসে গেছি ফোন দিয়েছি ফোন ধরে না, পরে আসছে বৃষ্টি ভিতরে ভিজে ভিজে আসছে ঝিঝির বৃষ্টি, তো বলছে যে তুমি আসছো, হ্যাঁ আমি কই ওকে তুমি কেন নিয়ে গেছো, কি করবো কান্না করতো কান্না করতো, তুমি এই অবস্থা দেখছো হাতে কি রক্ত পড়ছে, কিউসি নিয়ে গেছে, আমি নিয়ে কিউসি নিয়ে তোমাকে ফোন দিতে পারতাম, এখানে বলে না তো আমার সাথে খুব তারা মানে এভাবে কথা বলতেছে ভাইয়া, মানে ওর কথা ইসলাম থেকে আমার মাথা রক্ত উঠে গেছে, আশ্চর্য কথা তুমি কি জানো কথা হাতের কথা হয়ে যাবে, মানে আঙ্গুল আঙ্গুলের কথা বলো না প্লিজ, কি আঙ্গুলের কথা বললে এই আমি একটা থাপ্পড় মারি ওকে, থাপ্পড় মারার পরে ও আমাকে খারাপ একটা বিহেভ করে আমার সাথে, পরে আমি আর একটা থাপ্পড় মারি, মারার পরে ও মানে অনেক ই করে, পরে আমাকে মানে একটা বকা দেয়
একটা গালি দেয়,
পরে আমি দুই তিন থাপ্পড় মারার পরে ও কি করে জানেন আমার বাচ্চাটাকে থুয়ে খালি পেয়ে এক দূরে বাসতে বের হয়ে যায়, বাসায় যায় ওই ভাইদের কাছে বিচার দেয় আমাকে ও মারছে এই কারণে, ওর ভাইয়া আমার মোবাইলে ফোন দিয়ে আমাকে এমন এমন বাজি কিছু বকা দিছে ভাইয়া, যে একটা ছেলের কাছে একটা মার নামে হয়ে বকা দেওয়া মানে আমার খুব মাথায় রক্ত উঠে যাওয়ানো, মানে অনেক খারাপ বকা দিছে, মানে আমি মুখে আনতে পারছি কিছু বকা করে আমাকে দিয়েছে, আমি বলছি ভাইয়া আপনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন, আপনি কাকে বকা দিচ্ছেন, আপনি একটু চিন্তা করে দেখছেন আপনি কি হয় উনি সম্পর্কে, ও আমি কোনো কথাই শুনতেছে না, তোকে দেখে নিব আমাকে, আপনি যা পারলে করেন আপনি মুখটা খারাপ করবেন না, ঠিক আছে এটা গেল রাত্রেবেলা ঢাকা, ওরা ঢাকা মেডিকেল যেয়ে বলে এই ডাক্তার রিপোর্ট নিয়ে আসছে, নিয়ে এসে ওকে বলে আমি গলা টিপে ধরছি,
ওকে
কিন্তু একটা জিনিস কি ভাবছেন ওর মারপেটে বোন উপস্থিত ওখানে ছিল, আমি যখন ওকে মারি মেন সাক্ষী ওকে দেখছে কি করছি, সুতা পড়ছে না আমার কেস করে,
আপনি জীবনে প্রথম গায়ে হাত তুলেছিলেন তার কত কতদিন সংসার করার পরে,
তিন বছর
সংসার করার পরে সেদিনই প্রথম আপনি গায়ে হাত তুলেছেন এবং তারপরে সঙ্গে সঙ্গে সে আপনার নামে মামলা করে দিয়েছে, ওকে
তারপরে আমাকে ওখান থেকে থানা থেকে ফোন দেয় আপনার নাম কি বললাম কি, হ্যাঁ আপনার থানা আসতে হবে, কেন আপনার ওয়াইফকে কেন মারছেন, আমি আসছে দেখেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী ঝগড়া লাগতেই পারে, রাগ অভিমান স্বামী স্ত্রীর দিতে থাকে আবার মীমাংসা স্বামী স্ত্রী করে, তবে এখানে চলে যাবে কেন, আপনি এখন আসেন আপনার ওয়াইফকে আপনি মারছেন ডাক্তার রিপোর্ট নিয়ে আসছে, আমার না বিশেষ করে মানে শুল কাপড় শুরু হয়ে গেছে, এটা কি ধরনের কথা, থানায় গেল কিভাবে, ওর গার্জিয়ান থানায় কিভাবে নিয়ে যায় ওকে, ওর গার্জেন আমার পাশে আসতে পারতো, এসে আমাকে দুইটা থাপ্পড় দিত, আমাকে ইচ্ছে মতো পিড়ে তো, এবার তুই কেন মাঠিস আমার বোনকে? এখানে সবকিছু সমাধান হয়ে যেত।
সেটাও পারে কিনা আমার সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে ব্যবহারটা করেছেন সেটাও অন্যায় একটা ব্যবহার করেছেন,
আমি স্বীকার মনে করি
রীতিমতো অন্যায় ব্যবহার এক। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে সে তার ফ্যামিলির কাছে গিয়েছে, সেটাও একটা বড় ধরনের আমার মনে হয় নিজেদের গোপন বিষয়গুলো এক্সপ্রেস করে দেয়, সেটাও একটা বড় অন্যায়। এবং তারপর ফ্যামিলি তাকে কোন না কোনো ভাবে সাপোর্ট করে না বুঝিয়ে থানাতে নিয়ে গেছে, থানা পর্যন্ত চলে গেছে, সেটা মানে স্টেপ বাই স্টেপ শুধু অন্যায় দেখতে পাচ্ছি।
মানে আমার কথা, তোমার ফ্যামিলি কি ধরনের মানুষ যে তুমি তার সংশয় করে খাচ্ছ না? এই জিনিসটা থানায় যাবে, থানায়
ফ্যামিলি আপনার কাছে এসে আপনার গায়ে হাত তোলা, এটা তো একেবারেই অন্যায় ব্যাপার। তো এই জায়গাটা আসলে যায় না। আমরা গায়ে হাত তোলা খুবই নোংরাতম কাজ, কিন্তু এটা
ভুল করছি, আমি স্বীকার করি।
এটা হয়ে গেলে আমার মনে হয় এটার সমাধানটা অন্যভাবে হওয়া উচিত, কিন্তু সেটা যেভাবে সমাধানের দিকে যাচ্ছে সেটা আসলে কোনো সমাধান দিবে বলে মনে হয় না।
পরে আমাকে থানাতে ফোন দিল, আপনি এখন থানায় আসতে হবে। ধরাতে পরে সব আটো মতো বাজে, আমি এই ঘরে শুয়ে আছি, আমি সাথে আব্বুকে ফোন দিছি, আব্বু বউ থানায় যেমন আমি কিস করছে, কি বলছি আমি? হ্যাঁ, আমার এক ভাইয়া ছিল খুব প্রভাবশালী, তাকে আব্বু ফোন দিল, উনি আমাকে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ফোন দিচ্ছি। থানাতে যে ফোন দিল, ওখান থেকে কিছুক্ষণ পরে থানা রয়েছে আবার ফোন দিল, এবার ঠিক আছে আপনার ফ্যামিলি কোথাও আর আপনার হিসাবে মিচেল করে রাখেন, এটা জানি আর কোন বড় না হয়। একবার ওনা কি আমাকে জিটি করে আসে, পরে আসার পরে এই যে আমার ওয়াইফ আমার বাচ্চাকে থুয়ে গেছে, যে গেছে আর কোনো খবর নেই, এভাবে এক মাস চলে গেল ওর কোনো খবর নেই, এভাবে রাগ চলতেছে ভালো কথা। ওই যে একটা বাচ্চা থুয়ে গেছে ওর কোনো টেনশনই নেই, ওর যে বাচ্চা অসুস্থ এটাও কোনো টেনশন নেই। পরে লাস্টে আমার আম্মু আসলো দেশের থেকে, আসার পরে বললো যে যে বউ ঘরের ওয়াইফ ঘরের বউ যে একটা ইয়ের কারণে থানায় যেতে পারে, এই বুঝে নেক্সট কি হতে পারে জানা হয়ে গেছে।
এটা কে বললো?
আমার আম্মু বলতেছে। তো ওরই ছোট বোন আবার বলছে যে ভাবির এই কাজটা টোটাল উচিত হয়নি, আর আমাদের গার্জিয়ান কিরকম তাকে থানায় নিয়ে গেল। আমি বলছি দেখ তো ভাই আমি তোর বোনের গলা টিপে ধরছি, কিনা তারা রিপোর্টে বলছে কি তাকে গলা টিপে ধরছি। আরেকটা কথা বলছি কি ভাইয়া জানেন, আমি বললো তো বলে টাকা চাইছি,
মানে যে ধরনের একটা মিথ্যা মামলা সাজানোর জন্য যেটা যেটা করা দরকার বা মামলাটাকে ভারী করার জন্য যা করা দরকার তাই করে।
আমি বলতে টাকা চেয়েছি, কিন্তু আসলে ভাই আমি আজ পর্যন্ত আমার শ্বশুর ভাই থেকে একটা টাকা নিইনি, আমি চাইনি। হ্যাঁ এভিতে একটা আমি একবার ব্যবসা করার জন্য আমি আমার মামির সাথে 50,000 টাকা নিয়েছিলাম, লাভ হিসাবে 3,000 টাকা লাভ দিতাম হ্যাঁ প্রতি মাসে
সুদের উপরে,
সুদের উপরে। পরে মামলা করার পরে লাস্টে আম্মু আসলো, আসলো কি হবে ঘরে বুঝি দিয়ে সব কাজ করে কিরকম দেখা যায়, ঘরের ব্যাপারে কেন থানায় যাবে আর বউ কিভাবে থানায় গেল।
কিন্তু আপনার মাকে আপনাকে এটা বলেছিল যে তুমি যে গায়ে হাত তুলেছো সে কাজটা ঠিক করনি?
হ্যাঁ এটা আমার আমার আব্বু আমাকে অনেক বকে দিয়েছে। আমার আব্বু আমাকে বলছে তুই এই কাজটা কেন করতে গিয়েছিস, গায়ে হাত তোলা মানে কি জানিস, রিস্কালা
স্ট্রংলি ডিসএগ্রি অন দিস পয়েন্ট। এটা এটা আসলে আপনার কথা না, এটা আমাদের সোসাইটিতে এটা একটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। অনেক বাবা মাই তার সন্তানকে বলেন যে যখন এই ধরনের ঘটনা ঘটে রিক্সাওয়ালারা গায়ে হাত তোলে, এটা পুরো কমিউনিটিকে এই ধরনের ভাবে দোষারোপ করা এটা আমাদের খুব ন্যারো মেন্টালিটির আমি মনে করি, এবং এটা করা উচিত না, কারণ গায়ে হাত যে কই তুলতে পারে, আমার মতো মানুষও অনেক সময় গায়ে হাত তুলে ফেলতে পারে, আপনার মতো মানুষও অনেক সময় গায়ে হাত তুলতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যেই এক ধরনের প্রচন্ড রকম ভাবে এক ধরনের রিপুকেন্দ্রিক যেই ব্যাপারটা থাকে আর কি, রাগ বলেন বা অভিমান বলেন বা কষ্টের জায়গা বলেন, অমানুষ করে দেওয়ার জন্য যে গুণ দরকার হয় সেগুলো আছে, এবং এটা কখনো কখনো সিচুয়েশনালি এত বেশি এক্সপ্রেস হয়ে যায় যে সেটা সেটা যে কোনো ভাবেই আপনার সক্রিয়তাকে অনেকখানি নষ্ট করে দিতে পারে, এবং এটা কন্ট্রোল করাটা খুবই খুবই জরুরি। সেই জায়গাটিতে আমার মনে হয় যে ঢালাওভাবে কোন একটা কমিউনিটিকে নিয়ে বলা যে গায়ে হাত কেন তুলবা, এটা তো রিক্সা লড়া করে, এটা খুবই অন্যায় কাজ এবং চরম গর্হিত কাজ, এটা নিজের ন্যারো মেন্টালিটি প্রকাশ পায়, এ ধরনের কথা বলা উচিত না, একেবারেই অন্যায়, চরম অন্যায়। ঠিক আছে, হ্যাঁ তারপর কি হলো?
পরে আমার বাবা আমাকে অনেক বকা দেয় তুই কেন ওকে হাত তুললি। আমার বাবা আমাকে অনেক বকা দেয় ভাই, অনেক কোথায় অনেক বড় অনেক অন্যায় একটা কাজ করেছিস, ঠিক আছে ভালো কথা হবে। আমার আম্মু আসার পরে বলে যে বউ যে এই সামান্য কিছু ঘটনার ব্যাপারে যে থানায় চলে যেতে পারে, এই বউ নেক্সট কি হতে পারে আমার জানা হয়ে গেছে। আমি বললাম এই বউর সাথে থাকতে পারবো না।
আপনি বললেন এটা?
আমার আম্মু বলতেছে।
আচ্ছা আপনার আম্মু বললো যে এই বউর সাথে সংসার করা সম্ভব না?
সম্ভব না, কেন সম্ভব না জানেন ভাইয়া, মানে এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে,
যার আগে থেকে অনেক কিছু ছিল
ছিল, মানে যেগুলো ছিল আমি কাউকে পোস্ট করতে পারতাম না, ও আমার ব্যবহারটা আমার সেরকম ব্যবহার করতো, মানে আমি নিজে মানে আমার সাথে যেভাবে আমার আম্মু সহ্য করতে পারতো না, তো ঘরে হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলে একটা মেয়ে, আমার আম্মু সুযোগ করতে পারতো না, তো আমি কিছু করবো না প্লিজ তোমার কেউ কিছু বলো না করুক, মানে আমার সাথে সে কথা বলতো মানে আমার ফ্যামিলিকে সুযোগ করতে পারতো না, কি যেন কথা বলে তোর সাথে এভাবে কথা বলে মানে কি বলুক, আমি আবার কেন কারোর কিছু বলতাম না, চুপ করে থাকতাম। পরে এভাবে গেল, তো ও এক কথায় যে আমাকে মানলো কেন, এই নিয়ে অনেক মানে ডিফেন্ডের ভিতরে অনেক ঝগড়া সৃষ্টি হয়ে গেল, অনেক বিশাল, এনে ও বলছে আমি ভাত খাবো না আমি সংসার করবো না হ্যান তেন। পরে অনেক ইহার পর আসে না, আমার বাবা আমার আম্মুর কথা না শুনে ওই নাতির দিক তাকিয়ে কি করছে জানেন, আমার বউটাকে আবার নিয়ে আসছে বাসায়। আসার পরে বিশ্বাস করবেন না, ও আসার পর ওর ব্যবহারটা আরো বেশি খারাপ করে দেখলাম আমার প্রতি, মানে যে আসা আগে যেটা ছিল এখন টোটাল এটা নেই, টোটাল চেঞ্জ হয়ে গেছে, মানে ওর মানে ব্যবহারটা এত বাজে হয়ে গেছে আমার প্রতি, মানে আমি রাগে ও আমাকে সুযোগ করতে পারতেছে না। পর সুযোগ বলতেছেন তা আমি ওকে কিছু বলতাম না, এই জিতটা আমার বাচ্চা উপরে উঠাতো, মানে আমার বাচ্চাকে হাত তুলত। আর আমি
অনেক মা এই কাজটা করেন, এটা করা উচিত না।
আমি আমার বাচ্চাকে অনেক 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 ভালোবাসি আমার বাচ্চাকে। আর আমার ফ্যামিলিতে কেউ কিছু বললে কি করতাম, বাচ্চাকে এমন ভাবে ধরতো বাচ্চা ভয় পেয়ে যেত, মানে খাপটা মানে ধরতেই হবে। এটা মানে
এখানে একটু বলে রাখি, যিনি জীবনের গল্প বলছেন তার স্ত্রী হয়তো বা শুনছেন, আমরা আপনার প্রতি সম্মান রেখেই বলতে চাই, যখন কেউ জীবনের গল্প বলতে আসেন আমাদের স্বভাবজাত চরিত্র থেকে আমরা যেটা করি, আমরা নিজের কোনো দোষ খুঁজে পাই না। তারপরও আমি সবসময় যে কথাটা বলে রাখি যে আপনি যেহেতু জীবনের গল্প বলতে এসছেন, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, সুতরাং আপনি আপনার ভুলগুলোও বলবেন। আর আপনি যারা যিনি আছেন ওনার স্ত্রী শিপ্রু, আমরা নামটা এখানে মেনশন করিনি, আপনি শুনলে হয়তো আপনার জায়গা থেকেও শিপ্রুর এগেনিস্টে আপনার অনেক কিছুই বলার ছিল, সেগুলো হয়তো আমরা শুনলে আরো ভালো করে বুঝতে পারতাম, কিন্তু এই অনুষ্ঠানের প্রয়োজনে এবং শিপ্রুর সীমাবদ্ধতার কারণেই আমরা সেই কাজটা করতে পারছি না। কারণ আমরা প্রথমে শিপ্রুকে বলেছিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ হার, আমরা সেটা পারবো কিনা, তো সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, নইলে আমরা তাকে আসলে এই মুমেন্টে আমরা ফোনে হোক বা যে কোনোভাবে হোক কানেক্ট করতাম আমাদের হেলো ইট 920 থেকে। ওকে, তবে আমরা আপনার যে ওপিনিয়ন আছে, আপনি যেটা শুনছেন এখন বসে থেকে, সেই ওপিনিয়নের প্রতি আমরা রেসপেক্ট রাখছি। এখানে স্বতঃসিদ্ধ সত্য বলে কোনো কিছু নেই, শিপ্রু তার মতো করে বলছে, আমরা সেখান থেকে আসলে আলটিমেটলি শোনার পরে যে লেসনটা নিব ব্যক্তিগতভাবে সেটাই আসলে আজকের এই হেলো ইট 920 মুখ্য কথা। হ্যাঁ বলুন। তারপর
আমার বাচ্চাকে মানে মারত, ওই জিতটা বাচ্চা পরে উঠেছো, তো ওরই ছোট বোন বলতো, আপু তুমি এটা কি ধরনের বিহেভ করো বাচ্চার সাথে, বাচ্চা তো ভয় পেয়ে যাচ্ছে। ও তো ছোট বাচ্চা, তোর কোন সাবজেক্ট, তুই এত কথা বলিস কেন, আশ্চর্য ভাবে কি ধরনের কথা, ও তো ছোট বাচ্চা, তুমি এমন করবো কেন, ও তোমাদের ঝগড়ার থেকে ওর মাথা ভিতরে একটা সৃষ্টি হয়ে যাবে, খারাপ নলে সৃষ্টি হয়ে যাবে যে তুমি বাবা মা ইম করতেছে কেন। আমি দেখো যা কিছু করো ওর সামনে কিছু করো না। হ্যাঁ, আর সবচেয়ে কথা হলো কি যে ও এখন ছোট, ও এখন আমাদের থেকে শিখবে, ওই যে আমরা ঝগড়া করি এটা মাথা ভিতরে ঢুকে দেবে, এটা কোনো ওজন বড় সমস্যা হয়ে দাঁড়াবে না, ও তো কোনো চেঞ্জ নেই। ও এক কথা বলে কি ভাইয়া জানেন, যে আমি এত কিছু বুঝি না, আমি কোনো সিক্রিপেস করতে পারবো না, আমার জীবনে কোনো সিক্রিপেস বলতে নাই, কিছু শিখিনি আমি, মানে ও আমার প্রতি এমন ব্যবহার সৃষ্টি হয়ে গেল যে ওর প্রতি আমার একটা ঘৃণা চলে আসলো ভাইয়া। মানে ঘৃণাটা কেন আসছে জানেন, ওই ব্যবহারের কারণে, আমি সবার সামনে প্রকাশ করতে পারতেছি না যে ব্যবহারটা কি হয়েছে আমার প্রতি। আমার ফ্যামিলির সাথে ঝগড়া লেগে থাকতো, ভাইয়ের সাথে ঝগড়া লেগে থাকতো, আমার বোন সে ঝগড়া লেগে থাকতো, কারণটা কি আমি এটা মানে পুরো খুঁজতে থাকি, আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। পরে ভাবলাম যে ওর যে ছোট বোনটা আসছে না, এই ছোট বোনটা আমাকে সন্দেহ করে,
ছোট বোনকে নিয়ে আপনাকে
সন্দেহ করে। যখন ও বললো যে ওর সাথে তুমি কথা বলো আমার সন্দেহ হয় তোমাকে, আমি কি এটা কি ধরনের কথা তোমার, আশ্চর্য ব্যাপার, তুমি কোনো কথা বললে? হ্যাঁ তোমার সাথে কথা বললাম, ঠিক আছে বললাম না কথা। তখন আমি আমার ভাইয়াকে বলি, দেখ আমি তো এক ভুল করছি বিয়ে করে, আরেক ভুল করছি সংসারে আরেকটা জিনিস আইনে, একই ফ্যামিলির মেয়ে আজকে আমাদের ঘরে আসার কারণে আজকে এত কিছু সৃষ্টি হয়েছে, অন্য একটা তুমি বিয়ে করে নিয়ে আসতি, এই কথা বলে কোনো সাহস পেত না, কোনদিন সাহস পেত না, আর কোনদিন বলতে পারতো না। ও আগে ছিল আমার শালী, এখন আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই বউ মানে কি জানোস, ছোট ভাই বউ মানে নিজের আপন ছোট বোন মনে কর। আর আজকে ওকে নিয়ে তোর ভাবি আমাকে সন্দেহ করছে, এরকম কথা হইলো তো ওর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের যে বোনটা ওকে আবার অনেক বকা থাকে, আপনি কি ধরনের কথা বলেন এগুলা, তুই আমার স্বামীর বোনের কথাবার্তা বলবি না, ঠিক আছে বলো, আমি আমার ছোট ভাই বসে কথা বলতাম না, বলতামই না, টোটাল বড় বোনকে দিয়ে থাক বাবা থাক, তুমি আমার থাকো আমার দোকান নেই, একই ফ্যামিলিতে থাকি, কথা না বলে পারা যায় না ভাইয়া।
হ্যাঁ,
তো ও এই ভিত্তি করতে জানেন যে আমাকে না বললে ওদের পাশে চলে যেত, মানে যেটা আমি পছন্দ করতাম না। আর ওর একটা সবচেয়ে বাজে অভ্যাস বললাম আগে বলছি যে আমাদের এখানে কিছু কিছু ঘটলে এগুলো সব ওই ভাষা ট্রান্সফার করতো, এটা আমি পছন্দ করতাম না, আমাকে
ঘরের কথা পরে
জানতো, কেন কেন জানবে, পরে লাস্টে চলে চলে যেতে ওর সাথে আমার সাথে অনেক ঝগড়া হয় ভাই অনেক, মাঝখানে আমার পাশ থেকে চলে যায়, আমি কিছু বলি না, আর যেখানে যেত আমার সঙ্গে ফেলতে চলে যেত। আমার বাচ্চাটা এত কিউট ভাইয়া জানেন, যে কোনো মানুষের মায়ে লেগে যাবে। একবার সুব্রেতির ভিতরে আমি আমার বাচ্চার জন্য পাঞ্জাবি কিনছি, আমার জন্য পাঞ্জাবি কিনছি, দুইটা পাঞ্জাবি কিনছি, বাপ বলে একসাথে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবো, ওমা ও আমাদের পাশে কি জানেন সকালবেলা না বলে চলে গেছে, আমার বাচ্চা কিনে ওই বাসা, আমি তো জানি না। আমি এসে দেখি ও নাই, ওই ফোন দিছি তুমি বাসা আসছো কেন, আমি সবাই করতে আসছি, আমি তোমাকে বলে আসছো, তোমাকে বলে আসছো এখানে আসছো, আমাকে আমি তোমার না করতাম, আমাকে তুমি বলে আসতা বাসা, কাউকে বলে আসতা, তুমি বলতে আমি দোকানে যাচ্ছি, এই কথা এখানে চলে আসছো, কারণটা কি?
একটা বিষয় এখানে খুবই নোট করার মতো, সাধারণত হেলো ইট 920 তে আমরা বেশিরভাগ সময় দেখি যে ফিমেল ভয়েস রেইজ হয় এইসব জায়গাগুলোতে, বিশেষ সংসারের জায়গাগুলোতে। আজকে আমার একটু ডিফারেন্ট লাগছে এই কারণে, একজন হাজব্যান্ড এসে তার যে না পাওয়ার জায়গাগুলো, এবং একটা হাজব্যান্ড আসলে কি চায় একটা স্ত্রীর কাছ থেকে, হয়তো এটাকে যদি আপনি মোটা তাকে বলেন, স্ত্রী তাকে সম্মান করুক, স্ত্রী তাকে অন্যরকম ভাবে একটু কেয়ার করুক, এবং স্ত্রী তাকে একটা প্রাধান্য দেয় কোনো না কোনো জায়গাটাতে, এই যে ব্যাপারগুলো এগুলো আমরা একটা লেসন হিসেবে নিতে পারি। কি করেছে শিপ্রু তার স্ত্রীর সাথে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট হাজব্যান্ডস রিয়েলি ওয়ান্ট ফ্রম হিজ wife. This is a very important part. আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু একটু খেয়াল করা যেতে পারে, ওয়াইফ যারা আছেন তারা, আর বিশেষ করে হাজবেন্ড যারা আছেন তারাও একটু খেয়াল রাখবেন। এগুলো নিয়ে আসলে সংসারের মধ্যে অনেক ধরনের মনোমালিন্য হয় বোধ হয়, যেহেতু আমার কোন এক্সপিরিয়েন্স নেই, হয় বোধ হয়, আমি সেটাই বলছি। ওকে, তারপর বলুন।
তারপরে আমি শুভেতে অনেক কান্না করি যে আমার ছেলেটা আমার পাশে নেই, আমি আর পাঞ্জাবিটা আমি খেয়ে দিই, তুমি আমি পাঞ্জাবি পরি।
আপনার স্ত্রী জানতো যে আপনি আপনার ছেলের জন্য এরকম একটা পাঞ্জাবি নিয়ে এসেছেন, আপনি তাকে নিয়ে সরবরাহ করতে চান?
অবশ্যই জানতো, ওকে বলছি আমি পাঞ্জাবি নিয়ে আসবো, লাস্ট আমি পাঞ্জিটা পরি না। পরে আমি শুভরাতের দিনই কি করি, আমার একটা গেঞ্জি নিয়ে আমি নাচ করতে বের হয়ে যাই। তো সারা রাত্র ও কি করে এক সপ্তাহ থাকে ওদের বাসায়,
মানে না বলে চলে গিয়ে এক সপ্তাহ,
এক সপ্তাহ।
ও বলছিলেন তোর তো মা মারা গিয়েছে বা বাবা মারা গিয়েছে?
বাবা মারা গিয়েছে,
মা ছিল,
মা ছিল মানে কি ভাইয়া, আমি আসলে ওই ব্যাপারে যেতে চাচ্ছি না। কেন
যেতে চাচ্ছেন না? তাহলে ও যেত কোথায়? কার বাড়িতে?
ও মানে যে বাসায় মানুষ হতো, নানুর বাসায়।
নানুর বাসায় কি ভাবে থাকতো?
নানুর বাসায়, নানুর বাসা থেকে।
কয় ভাই বোন ছিল ওরা?
ওরা দুই ভাই আর তিন বোন ছিল।
ওকে, বুঝতে পেরেছি।
আর পরে লাস্টে যেত, তা আমার ওরকম খুব কান্না করি, আমার ছেলের আজকে আমার পাশে নেই, কেন এরকম করতেছে আমার বউ আমার সাথে। পরে ওর প্রতি আমার মনটা আস্তে আস্তে এত মানে মানে ওর প্রতি আমার যে একটা মায়া, স্বামীর সাথে সম্পর্ক অনেক দ্রুত হয়ে যায় আস্তে আস্তে, মানে এত মানে ওখানে আমি সুযোগ করতে পারি না। আগে ও আমাকে সুযোগ করতে পারে, আমি ওকে সুযোগ করতে পারতেছি না ওর মানে ওই ব্যবহারের কারণে। আমার দুজনের ভিতরে অনেক
আপনার স্ত্রীর প্রতি অনেক মায়া ছিল, ধীরে ধীরে ব্যবহারের কারণে আপনি আপনি এখন আপনার স্ত্রীকে সহ্য
করতে পারতেছি না।
ওকে,
মানে এমন দ্রুত, আর আমি যদি কিছু বলতাম না এই ঝালটা আমার বাচ্চা পড়ে, তো আমি আর কিছু বলতাম না এই চিন্তা করে। আমি কিছু বলতাম না, কেউ শিশু বাচ্চা, বিশেষ করে ওকে অনেক মারতো, এখনো মারে ওকে, ও এখনো ওকে মারে জানেন, এখন আমার বাচ্চাকে হাত তুলে, আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি, অনেক অনেক মাকে একটা বাচ্চাকে হ্যাঁ মারতে পারে, ছোট বাচ্চা কি বুঝে, ও তো কিছু বোঝে না, ও তো অবশ্য একটা সন্তান, মানে ফ্যামিলির মধ্যে কিছু বলি ওর উপর জিততে উঠাই, তো আমি কিছু বলতাম না, আমি এইবার কিছু বলতাম না। পরে আমি একদিন দেশে যাই, আমার আমি আমার ছোট বোনের শ্বশুরবাড়ি যাই, যাওয়ার পরে অনুষ্ঠান ছিল ওখানে, অনুষ্ঠানে যাচ্ছি, তো অনুষ্ঠানে ছিলাম, তিন দিন ছিলাম, ছিলার পরে আমাদের এক সম্পর্কে আন্টি হয়, খুব ভালো, আমাকে খুব আদর করতো। তো আমাকে, আন্টি তোমার ভাইয়া কোথায়? আমার মামা ছিল, নাম হলো আপনি হলো ডালিম। পরে ভাই, কেউ তো ভাই আছে, ওর নাম্বারটা দাও একটু, আমার নাম্বারটা নেই, নাম্বারটা দাও একটু লাগবে। তো সে কথা মামা চল একটু আমরা হেঁটে আসি এর থেকে, এই টুঙ্গি বাড়ি যাই, টুঙ্গি বাড়ি গেলাম, যাওয়ার পর আসছি, আসার পর রাত্রেবেলা আমার ওই আন্টির মোবাইল থেকে গেমস খেলতেছি, খেলতে 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 পরে ওর কিছু ব্যক্তিগত ছবি আমি দেখে ফেলি, মানে ওর কলেজ ফ্রেন্ডের ছবিগুলো সব দেখি, আমি খুব সুন্দর ছবি, তো ওখানে একটা মেয়ের ছবি দেখি আমি, হ্যাঁ একটা মেয়ের ছবি, খুব সুন্দর একটা মেয়ে, অনেক মানে সুন্দর, মানে ওর চোখটা অনেক সুন্দর। পরে আমি ছবিটা দেখো, আমি আন্টি মেয়েটা কে, আমার এক ফ্রেন্ড, এটুকু কি শেষ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, চার মিনিটের বিরতি। আপনারা বুঝতেই পারছেন যে ঘটনা কোন দিকে এগোচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে সবসময় বোধহয় এরকম একটা কথা বলা হয় যে সম্পর্কের মধ্যে সুস্থতা থাকে না এবং সেখানেই নতুন একটা সম্পর্কের তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সব জায়গাতেই সত্য। হয়তোবা আমরা গেজ করতে পারি, অনুমান করতে পারি যে সেদিকেই টান নিচ্ছে শিপ্রুর জীবনের গল্প। আদৌ কি তাই, সে প্রশ্ন রেখে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও। শিপ্রুকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলি, www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পরে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছি, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। শিপ্লুর জীবনের গল্প আজকে এখানে প্রচার করা হচ্ছে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমার টিম মেম্বার যারা রয়েছে, খালিদ, লোবান, আরজি শাকিল, এবং আরো যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছেন, তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের হ্যালো 8920 এত বেশি সহযোগিতা করবার জন্য। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আসলে হ্যালো 8920 মানুষের কাছে এতটুকু জায়গা করে নিতে পেরেছে। প্রিয় শ্রোতা, আমরা শিপ্লুর কাছে যেতে চাই, আর আপনাকে বলছি আপনি যদি মনে করেন সামনের সপ্তাহে আপনার জীবনের গল্প আমাদের এখানে প্রচার করা উচিত এবং আপনি এখানে অতিথি হয়ে আসতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আরো একবার বলি 9115668। আর আরেকটি ফোন নম্বর রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে আরেকটি কথা বলে রাখি, অনেকেই শিপ্র সম্পর্কে শুনে তাৎক্ষণিক ফেসবুকে লিখেন, আবার অনেকেই ফোন করে মন্তব্য পাঠান। সেই মন্তব্যগুলো কিন্তু আমরা পরের সপ্তাহে আমরা জানি যে অনুষ্ঠানে কিন্তু প্রচার করি, অর্থাৎ শিবলী সম্পর্কে বা শিবলীর গল্প শোনার পর আপনার যদি মনে হয় যে আপনি শিবলী সম্পর্কে কিছু বলবেন, সেটা কিন্তু আপনি বলতেই পারেন, আমরা সেটা পরের সপ্তাহে কিন্তু প্রচার করে থাকি। যেমনভাবে আমরা এই সপ্তাহে শিবলুর জীবনের গল্প শেষ হওয়ার পরে গত সপ্তাহে যে গল্পটা গিয়েছে আমরা সেই গল্পের যে ফোন কলগুলো বা ফিডব্যাকগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমরা অনুষ্ঠানের শেষের দিকে বাজাবো। হ্যাঁ শিবলু ভাই, আমরা যেখানটাতে ছিলাম সেখানেই ফিরি। তারপরে
আমি বলি, আমার এক বান্ধবী,
আপনি কার মোবাইল যেন দেখছেন?
আমার আন্টির মোবাইল।
আপন আন্টি,
দুঃসম্পর্ক আন্টি হয়,
দুঃসম্পর্ক আন্টি। আপনার বাড়িতে যাওয়ার পরে, মুন্সিগঞ্জ
যাওয়ার পরে দেখার পরে লাস্টে ওর নাম হলো সোনিয়া।
ওকে,
মানে আমার খুব ভালো সম্পর্ক হতো সাথে। আমার এক সম্পর্কে আন্টি হয়, আরেক সম্পর্কে আমাদের বিয়ে হয়।
এটা হচ্ছে আপনার ওই যার মোবাইলটা আপনি দেখছেন?
হ্যাঁ, সম্পর্ক দুইটা এখানে আমাদের,
তার নাম সোনিয়া। হ্যাঁ,
তারপরে লাস্টে আর উনি কিছু বলি না। তো পরের দিন দুপুরবেলা আমার মোবাইলের ফোন দেয়, মামা আমি আসছি, ওদের পাশে তোমার মোবাইল ব্যালেন্স আছে, আমাকে আছে, একটা ফোন দেবো, আমি কাকে দেবো, দরকার আছে আমার বান্ধবীকে। তো আমার মোবাইল থেকে ওই যে আমি যে ছবিটা দেখছি না, ওই মেয়েটাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে মোবাইলটা নাম্বারটা বন্ধ পাচ্ছি। ঠিক আছে, ওকে। আমি আবার রাত্রেবেলা বসে মানে ছবিগুলো দেখতেছি, আমার একটা মোবাইলে গেমস খেলি আমি অনেক, আমি ছবি দেখেছি। আমি কই, মামা ওই মেয়েটা থাকে কোথায় রে? ওর নাম্বার তো আজকে ফোন দিয়েছিলাম, মোবাইল বন্ধ পাচ্ছি। আমি ও তাই আমি কিছু আর বলি না। আমি নাম কি? তমা। আমি ও ঠিক আছে। তারপরে আমি আর কিছু বলি না আন্টিকে। তারপর লাস্টে ওই ছবি দেখার পরে আমি ট্রাই করি, নাম্বারটা আমি খোলা পাই, দুইটা ফোন দেওয়ার পর ফোন ধরে না। তখন বিকাল বেলা হয় পরের দিন, তো ফোনটা ধরার পরে আমি কেটে দিই। ওই মেয়েটা আমাকে মিস কল মারে, আবার মারার পরে বলতেছে, ভাইয়া কে? আমি কই, আপনি কি তমা বলছেন? হ্যাঁ, আপনার নাম কিভাবে জানেন? ওকে, আমি আপনি সবকিছুই জানি, আমি আপনাকে মিথ্যা কথা বলি এখানে, আমি সবকিছুই জানি, কিভাবে জানেন ভাইয়া? কই, আপনি কি হরগঙ্গা তো পড়েন? কই হ্যাঁ,
হরগঙ্গা।
হ্যাঁ,
পুরোটা স্পষ্ট করে বলেন তো, কি কলেজের নাম বলছিলেন?
হরগঙ্গা।
তারপরে আপনি কিন্তু কি জন্য শব্দ করে একটু বললেন? হরগঙ্গা কলেজ, কলেজের নাম পুরোটাই হরগঙ্গা নাকি হরগঙ্গার সাথে আরো কিছু আছে?
মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ,
মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ। ওকে ফাইন।
হ্যাঁ, পরে কয় যে আপনি কিভাবে জানেন? আমি আপনাকে দেখেছি, আপনাকে দেখেছি।
পার্ট নিচ্ছেন সোজা কথা, যারা
আমি জাস্ট আমি ওর সাথে এই করতেছি।
ওকে হ্যাঁ,
পরে বললাম ফোনটা কেটে দিই। পরে আমি আবার তাকে ফোন দিই, কেমন আছেন? কয় আপনি কে ভাইয়া বলুন একটু আমাকে। আমি আমার নামটা ভুল বলি এখানে, আবার
ভুল বলি মানে কি?
আমি আমার নাম বলি পাবেল। আমাকে বলতেছে যে আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? আমি কি ভাইয়া সত্যি কথা বলতে কি জানেন যে নাম্বারটা কোথা থেকে পেয়েছি? নাম্বারটা আমি একজন থেকে নিয়েছি, আপনি খুব কাছের মানুষ এটা বলি, কিন্তু যার থেকে নিয়েছি তাকে সে আমাকে বলছে বলবেন না, কিন্তু সে কোনো কিছুই জানেন এই ব্যাপারে। পরে কি আমি আছে, আপনি খুব কাছে একজন মানুষের নাম্বারটা দিয়েছে, আপনি নাম্বারটা আমাকে প্লিজ, তার নামটা আমি বলতে পারবো না, সরি, কিছু মনে করবেন না।
তো আমাকে এটা বলছেন?
হ্যাঁ, ওকে বলতেছি। পরে বলছেন আপনি কি করেন? আমি ওকে বলতেছি, কয় আমি পড়াশোনা করি, কিসে? অনার্স ফাইনাল পরীক্ষা দেবো এবার। ওকে, পরে কথা বলতেছি, আমাকে আপনি কি করেন? আমি বলি যে আমি ব্যবসা করি। কোথায়? ঢাকাতে।
মিথ্যা বললেন?
মিথ্যা বলি। আমি বলি আলু বাজারে। কিসের ব্যবসা? স্যানিটারি ব্যবসা।
স্যানিটারি,
কিন্তু আমি কেমন স্যানিটারি ব্যবসা করি, মানে আমি চাকরি করি ওখানে। হ্যাঁ, মানে আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল, মানে নিজে, মানে তারপরে আমি বলি স্যানিটারি ব্যবসা।
আলু বাজারে স্যানিটারি ব্যবসা কেন? আলু বাজারে তো আলুর ব্যবসা হওয়ার কথা।
না না, ওখানে আলু বাজার ওখানে, ভালো কথা, এভাবে আমাদের সাথে ভালো একটা পরিচিত হয়ে যায়। কথা হচ্ছে হচ্ছে ওইভাবে মিস করে দিতে ও আমাকে দিত, আমি ওকে বিষয়ক ফোন করতাম। তো ও একদিন দুদিন করতে 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 ভালোই প্রায় খারাপ হয়ে এদিক থেকে। আমি ঢাকাতে চলে এসি, আমাদের আসে আমার বউ, আমাদের বাসা, আমার বাসা আমার বাসায় নেই, ভালোই কথা চলতেছে। তখন বলতেছে আপনি হাই, মানে যেরকম হয়ে যায় মানুষের সাথে কথা বলতেছি, ও আমাকে ফোন দেয়, আমি ওকে ফোন দিই, কেমন আছেন? আমি বলতাম যে আপনার চোখটা অনেক সুন্দর, আপনি এখানে থাকেন, আমি আপনাকে কয়েকবার দেখছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে ফলো করি, মানে মিথ্যা কথা বলতাম, সত্যি কথা ভাই। তারপরে লাস্টে হ্যাঁ বলতে বলতে আমার সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। সেদিন ছিল আপনার অক্টোবরের 4 তারিখ, শুক্রবার ছিল, মানে কথা বলতে বলতে আমার সাথে এমন একটা ক্লোজ হয়ে যায়, ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তো ওকে আমি তুই করে বলি, ও আমাকে তুই করবে, আমাকে তুই করবি, আমাকে
খুব দ্রুত হয়ে যায়। কয়েকদিনের কথার মধ্যে ওটা হয়ে যায়?
3 মাসের মাথায়।
3 মাসের মাথায় আপনার তুই তো করে সম্পর্কে চলে গেছেন। ওকে, এই 3 মাসে আপনার সম্পর্কে সে কি ইনফরমেশন পেয়েছে? আপনি একটা বিজনেসম্যান, আপনি অবিবাহিত, এবং
এতটুকুই,
মানে দুটোই হচ্ছে একদম, মানে খাটি মিথ্যা,
খাটি মিথ্যা, মানে যেটা বলে খারাপ মিথ্যা।
আপনি 3 মাস যেহেতু এগিয়েছেন, সে কারণে আপনাকে আমি প্রশ্নটা করি। এই 3 মাস তার সঙ্গে আপনি যে কথা বলছেন, আপনার ফ্যামিলি তো সেটা কোনোভাবেই জানতো
না? জানতো না।
আপনি যেভাবে হোক হাইড করে তার সঙ্গে কথা বলতেন? রাতের বেলা কথা বলতেন?
হ্যাঁ, রাতে আমি 12টার পরে কথা বলতাম না।
রাত 12টার পরে কথা বলতেন না, 12টার আগে আপনি কথা বলতেন? আপনার স্ত্রী এটা কি ফলো করেছে?
আমার স্ত্রী ছিল না বাসায়
এই 3 মাসে? ছিল না?
ছিল না।
3 মাস ছিলই না, কোথায় ছিল?
ওই ওদের বাসায়। আমি বললাম ওই বিষয়ে ওদের বাসায় থাকতো, আমি মানে আমার জিনিস খুব মানতে লাগতো।
তিন মাসে সে ওইখানে, তার মানে আপনাদের মধ্যে একটা বিশাল বিরোধ
হয়ে গেছে,
বিশাল ডিস্টেন্স তৈরি হয়েছে। ওকে, তার মানে আপনি নির্দ্বিধায় আপনি তার সঙ্গে বাসায় বসে বসে এইসব কথা
বলতাম? রাতে কথা বলতাম না, রাতে 12টা পরে কথা বলতাম না আমি।
ওকে, রাত 12টায় আসলে অনেক সময়
কথা বলতাম না, কিন্তু ওর সাথে আমার লাস্ট কথা হইতো এবং ফার্স্ট কথা হতো
তোমার সাথে।
হ্যাঁ, ওকে। তারপরে নভেম্বর 4 তারিখে আমার সাথে ফার্স্ট বন্ধুত্বের সম্পর্কে তুই তামেরি করে বলতে 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 তো আমাকে খুব দেখার ইচ্ছা হল। তো ওদিন ছিল 4 তারিখ, তারপরে ছিল শুক্রবার, পরে নভেম্বরের 11 তারিখে আমি দেখা করি ফার্স্ট।
কত সালের এটা?
এটা 2013 কথা বলতেছি,
2013 সালের নভেম্বর মাসের 11 তারিখে আপনারা দেখা করলেন,
ফার্স্ট দেখা করি মুন্সিগঞ্জ গিয়ে। তো ওকে বলছি তুই কি পরে আসবি, তুই একটা কালো ড্রেস পরে আসিস। তা আমাকে কি বলছে, আমি ঠিক আছে আমি যেটা পরে।
আপনি এর মধ্যে কি জানিয়েছেন যে আপনি কিভাবে ওর নাম্বারটা পেয়েছেন, কোথা থেকে পেলেন?
আমি এটা ওকে বলছি, আমি তোকে বলবো না, ঠিক আছে বলিস না।
যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রহস্যটা না একটা পজিটিভ সাইন গ্রো করে, আমরা দেখি যে রহস্য কিন্তু মানুষ অনেক পছন্দ করে, এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রহস্য থাকলে মানুষ ওটা নিয়ে খুব বেশি কোয়েরি করে, জানতে চায়, অনেক বেশি ডেভোটেড হয়। আমরা এখানেও কিছু একটা সেটা দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ বলুন। তারপরে
তো ওই দিন ছিল আপনি শুক্রবার, তো আমি ঢাকা থেকে যাই, যাওয়ার পরে ওর জন্য কিছু সামগ্রী গিফট নিয়ে যাই।
আচ্ছা,
ফুল নিয়ে যাই, কিছু চকলেট নিয়ে যাই, আর সত্যি কথা বলতে কি ভাইয়া আমি সামনে মানে ওই জায়গায় 3 পিস নিয়ে যাই। আমি
3 পিস নিয়ে যান?
হ্যাঁ,
তুই তো ভাই বন্ধুত্বের সম্পর্কে জায়গায় 3 পিস দেওয়ার ব্যাপার
মানে কেন মানে জাস্ট বন্ধু হিসেবে দিতে পারি না মানুষকে।
এই ধরনের কথাবার্তা কি আপনাদের মধ্যে হতো যে আপনি এই ধরনের গিফট ওকে করতে পারেন বা এই ধরনের, এবং আপনাদের যে সম্পর্কটা 3 মাসে গড়ে উঠেছিল তাতে কি এই ধরনের গিফট দেয়া যায়, মানে
মানে আমাদের
আপনাদের ভিতরে এই ফ্লেক্সিবিলিটিটা ছিল কিনা?
হ্যাঁ ছিল, ছিল মানে কি মানে মানে আমি ওকে বলতাম তোর কোনো সমস্যা কিছু হলে আমাকে বলিস, তোর যে কোনো সমস্যা আমাকে বলিস। আমি তো
এই ধরনের একটা সম্পর্ক অন্ত সম্পর্ক একটা তৈরি হয়েছে।
আমি তোর যে কোনো সুযোগ
এই সময়ের মধ্যে কোনো ফ্যামিলি থেকে কে থাকে, কারা থাকে, এগুলো জেনেছেন আপনি?
আমি না
কিছুই জানি,
কিছু জানি,
শুধু তমা
তমা।
ওকে,
পরে আমি সিটি সেন্টারের দোতলায় দাঁড়িয়ে আছি, তো ও রিক্সা দিয়ে আসে, তো ও একটা কালো ড্রেস পরে আসে। ও যে কালো পরে আসবে, হ্যাঁ এটা মনে করেন আমি জানতাম, কিন্তু আমি যে কালো পরে ও জানতো না। আমি মেশিন, আমি সবকিছু কালো পরে যাই, আমার
ক্যাপ আপনাকে দেখেনি, দেখেছে কি 3 মাস আগে? আপনি ওকে দেখেছেন? কিন্তু
আমি ওকে ছবি দেখেছি,
কিন্তু ওকে ও আপনাকে একেবারেই দেখেনি?
দেখেনি। ওকে, আমি আমার এই ক্যাপটা পরে আসছি, এই ক্যাপটা পরে গিয়েছিলাম। ও যখন রিক্সা দাঁড়ান আমি দেখে ফেলছি, ও তো আমাকে আই তোমা, তো ও যখন সিঁধে উঠবে না তো আমার দিকে চাই হয়েছে, দেখে আমার দিকে পাবেল, আমি আমার নাম ছিল পাবেল। ওকে, হ্যাঁ পরে
পাবেল পরি নামে পরিচয় দিয়েছিলেন। ওকে, ওকে।
তারপরে বাস ভালো, ও আমাকে দিয়ে চেয়ে দিয়েছে। পরে আমি পরে বললাম চলো তেলে, তোকে চল তেলে। পরে হাঁটতে হাঁটতে সুপার মার্কেটে গেলাম, যাওয়ার পর ওখান থেকে রিক্সাতে একসাথে বসলাম। ওখানে একটা চাইনিজ স্টুডেন্ট ছিল, স্নো করে নাম স্টুডেন্ট, ওই স্নোতে যা বসলাম ফার্স্ট। পরে ওর জন্য আমি গিফট করে নিয়ে গেছি, ফার্স্ট ওকে বলিনি আমি। হাতে আমার একটা শপিং ব্যাগ ছিল, কি খাবি বল? তো বলবো ঠিক আছে কি খাওয়া যায়। পরে আমি আমার ফ্রেন্ডে ডাকি, ডাক দিয়ে তোর এক ফ্রেন্ডকে, ও দুটা ফ্রেন্ড আসলো, আসার পরে আমার সাথে পরিচয় করা দিল, পরিচয় হ, এই যে আমার নতুন বন্ধু, নাম হল পাবেল। পরিচয় এলাম, খাবার অর্ডার দিলাম, খাওয়া দাওয়া করার পরে দোস্ত তোমার জন্য ছোট একটা গিফট নিয়ে আসছি, দেখো গিফটটা এখন খুলবি না, বাসায় গিয়ে খুলবি তুই গিফটটা। পরে আমি গিফটটা দিয়ে চলে যাই, আমি যখন সিনজি তুই তখন আমাকে ফোন দেয়, কিন্তু এটা কি করছিস, আমি কি কেগুলো কেন আনছিস? আমি না রাখ, প্রথম দেখার একটা স্মৃতি থেকে গেল তোর, আমার তুই বলতে পারবি যে আমার বন্ধু সাথে প্রথম দেখা পাই আমাকে এগুলো গিফট করছে, জাস্ট এটা রেখে দে। পরে আমি এই আপনার একটা ফুল দিই, ফুলটা আমি রেফিং করে দিয়ে দিই, ফুলটা খুলবি না, ফুলটা আমি শাহবাগ থেকে নিয়ে আসি, খুব সুন্দর একটা ফুল নিয়ে আসি, একটা গোলাপের স্টিক, মানে আপনার অন্য ধরনের একটা গোলাপ।
ওকে, বুঝতে পেরেছি, শুধু আপনাদের জন্যই ফুটেছে সেটা,
ওকে আমি বুঝতে দিই নি। তারপরে লাস্টে 3 পিসটা দেখে খুব পছন্দ করে, অনেক সুন্দর একটা 3 পিস দিয়েছিস আমাকে, ঠিক আছে এটা বানাবি। এর ভিতরে কি করি ভাইয়া,
গিফটের মজাটা কিন্তু এটা, আপনি যাকে গিফট করছেন সে যদি প্রশংসা করে, সে যদি খুব খুশি হয়, তাহলে কিন্তু ওই মানে গিফটটা দিয়ে আসলে মজাটা
পাবে। আমি আরেকটা জিনিস করি ভাইয়া জানেন, যে ওখানে আমি 1500 টাকা দিয়ে আসি আস্তে করে।
1500 টাকা ওকে দিলেন? কেন
কেন দিলাম, 3 পিস বানাচ্ছি টাকা মজুরিটা।
ও আচ্ছা আচ্ছা,
এটা ও আমার খুব মাইন্ড করে জিনিসটা, অনেক মাইন্ড করে,
এটা খুব মাইন্ড করাটা স্বাভাবিক,
মাইন্ড করে, ও আমাকে অনেক বকা দেয়।
আপনি যখন এই ধরনের সম্পর্কের মধ্যে আছেন তখন আমি বুঝতে পারছি যে আপনি একটু হলেও রিল্যাক্স এর মধ্যে আছেন, একটু হলেও এনজয় করছেন, কিন্তু আপনার কখনো মনে হয়নি যে আপনি বিবাহিত এবং একটা অন্য ধরনের সম্পর্ক হলেও এখানে হতে পারে ওই সময়টাতে?
আমি সম্পর্কটা কেন করেছি জানেন, সমস্ত আমার মানে আমার ওয়াইফ আছে না, ওর উপর আমি অতিজ্য হয়ে গেছিলাম, মানে
মেন্টাল একটা রিল্যাক্সের জন্য, মেন্টাল একটা রিল্যাক্সের জন্য। ওকে, হ্যাঁ বলুন।
তারপরে তো ভালোই আমাদের সাথে কথা হচ্ছে, তার কদিন পরে কুরবানি চলে আসলো।
আচ্ছা,
আসলো পরে আমি আবার ওই দিন আমার দেশে ঈদ করি, আমার ইচ্ছা ছিল আমি আমার ছোট বোন সুযোগ ঈদ করবো। তো কে বলি দোস্ত আমি দেশে আসতেছি, আমার সাথে দেখা করে যা, চান্নাতের দিন ওর সাথে আমি দেখা করি। তো সে দেখা করে আবার ওই যে স্নোতে ওখানে বসি, বসে আমার কথাবার্তা বলি। ওই দিন ওর একটা সাদা ড্রেস পরে আসছিল, খুব সুন্দর। আবার ওর আবার ফেভারিট কালার কি জানেন ভাইয়া? কালো এবং সাদা। আমরা ঘুরলাম ওখানে 8টা পর্যন্ত, নদী পাড়ে ঘুরলাম, ওকে নিয়ে হাঁটতে হাঁটতে আবার ওদের বাসা দেখে দিল, আমাকে বাসা নিয়ে যায় আমাকে, বলছে এই যে ওটা আমাদের বাসা এখানে। পরে ওখান থেকে বিদায় করে দিলাম চান্নাতের দিন। আমি ওখানে ঈদ করার পরে আপনার আমি ঈদের দিন বিকালবেলা ঢাকায় ব্যাক করি, পরে ভালোই কথা চলতেছে, পরে আবার আপনার নভেম্বর 8 তারিখে ওর সাথে দেখা করি।
আচ্ছা,
ওকে আমি যে ড্রেসটা দিছিলাম না স্যার, ওই ড্রেসটা নভেম্বর 8 তারিখ পরে আসে। বিশ্বাস করুন ভাই, ওই ড্রেসে ওকে এত সুন্দর লাগছিল, মানে আমার কাছে আনিজি লাগতেছে, ওর কাছে আমি বসবো। ও বলতেছিল দোস্ত আমার জীবনে প্রথম এত সুন্দর ড্রেস এখন কেউ আমাকে ফ্যামিলি ওকে কিনে দেনি। পরে আমরা নিয়ে কি করলাম, ওকে নিয়ে আমি ওই দিনকে ওর জন্য আমি কিছু ছোটখাটো গিফট নিয়ে যাই, মানে চকলেট চিপস টিপস নিয়ে যাই। ও আসলো, আসার পর আমাকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে গেলাম, যাওয়ার পরে আমরা একটা টলার ভাড়া নিলাম দুজনে মিলে।
ওকে,
নদীতে ঘুরতেছি, ঘোরার পরে মনে করেন একটা মোবাইল নিয়ে যাই ওর জন্য, আমি সেটা যে গিফট করি ওকে আমি বলি না।
আচ্ছা,
তাকে আমি সেটা বাড়ি করার পরে আমি ওর ছবি তুলি, তোকে আমি গিফট করলাম। ওকে কিরে শুনে কিছু মনে করিস না তুই, নে তো আমার জিনিসটা বুঝতে পারছো পরে, যে একটা ছেলে আমার প্রতি এত 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 ই হচ্ছে, ও মানে ও মানে আমাকে প্রকাশ করতে পারতেছে না। পরে আমি ওর ছবি টবি তুললাম, নৌকাতে ঘুরলাম, ঘোরার পরে আপনার এক চরে যে আমরা সুন্দর সুন্দর ওর ছবি তুলিলাম, ওর ছবিগুলো এত সুন্দর আসছে ভাইয়া, মানে ওর ছবি দেখে ও নিজে প্রশ্ন করতেছে আমার জীবন এত সুন্দর ছবি অনেকে তুলে দেনি, তুই তুলে দিলি। আমি করতেছি দেখ তোর তো আমার চোখের তোকে যে এত সুন্দর লাগতেছে আমি জানি, আর কোকি দোস্ত আসলে কি জানিস যে সবার চোখ তো এক না, আর তোর কাছে আমি এত সুন্দর দেখে ছবি এত সুন্দর আসছে, আমি এটাই মনে কর। পরে ছবি টুবি তুলে দেওয়ার পরে আমরা এক চড়ায় যে হাঁটতেছি বিকালবেলা, আবহাওয়াটা এত সুন্দর ছিল, ওয়েদারটা আপনাদের খুব সুন্দর ছিল। হাঁটতে 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 ঠিক মাঘ দিবে কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে আমাকে চলাম ব্যাক করা যায়, তো ব্যাক করতেছি, তো আমরা টলারে উঠছি আবার। পরে ওঠার পরে আমরা আসতেছি আস্তে আস্তে, এই তো সন্ধ্যার দিকে ও কি করলো একটু পানি নিয়ে না নদীতে আমার চেয়ারে ছিটে দিল।
বুঝতে পারছি সামথিং ইজ ভেরি রং।
আমি দেখলাম আমি ওকে আমার চশমাটা ভিজে গেলাম, খুলে আমি মুখ ধুলাম, আমাকে দোস্ত ওই দুটা তারা দেখা যায়, একটা বড় একটা ছোট, বড় তারাটা হলো তুই আর ছোট তারাটা হলাম আমি। কেন ওই যে বড় তারা যে আলোটা না, এই আলোর কারণে ছোট তারাকে দেখা যাচ্ছে না, আর তোর পাশে এখন আমি আছি আমাকে দেখা যাচ্ছে না, সে তোকে দেখা যাচ্ছে। ও আমার হাসতেছে এই কথা শুনে, কি বলছিলাম কি হ্যাঁ। পরে বাস এই ভিতরে আমরা মুছে নদ কাছে চলে গেলাম, চারটে নদী পাতে হাঁটলাম সন্ধ্যার দিকে, আর চটপটি খেলাম, চটপটি খাওয়া পরে ওকে বিদায় দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই একটা দুর্ঘটনা ঘটে যায়, ওর আব্বা স্ট্রোক করে, আব্বাকে মুছে হাসপাতাল ভর্তি করার পরে 4 দিন ছিল মনে, পরে আপনার নারায়ণগঞ্জে আসে, আসার পরে মনে করেন আপনার বলতেছে যে আব্বুকে তো এক্সরে করাতে হবে, ঢাকাতে ধানমন্ডিতে আনতে হবে, এক কাজ কর তুই তাহলে আব্বুকে নিয়ে চলে আস, আমি চলে যাই ধানমন্ডিতে। তা আমি আমার সাইকেলটা নিয়ে দেখ ধানমন্ডি চলে গেলাম, এখানে এক্সরে টেক্সরে করালো, ওই দিন ফার্স্ট ওর আব্বাকে আর ওর বড় বোনকে দেখি। পরে পরিচয় দিল, বাবা আপু এটা হলো পাবেল। পরে এক্সরে করার পরে পরে চলে গেল, পরে আমিও ওখান থেকে বাসে চলে আসলাম। আসার পরে তার একদিন পরে হ্যাঁ ওর না চোখ ফুলে গেছে, আমাকে রাত্রে বলেছে দোস্ত আমার চোখ ফুলে না, চোখটা আমি চাইতে পারতেছি না, আমি পুরো টেনশন হয়ে গেলাম, কি বলিস তুই? হ্যাঁ দোস্ত আমি চোখে কিছু দেখতে পারতেছি না, আমাকে বলতেছে সন্ধ্যার দিকে। আমি কি বলিস হঠাৎ এই সমস্যা? রাতে নামি, হ্যাঁ ভাইয়া কি করি জানেন, আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দোয়া করি। আমি কি আল্লাহ তুমি চোখটা ভালো, চোখটা এত সুন্দর ভাইয়া,
দ্যাট মিন্স ও এত সুন্দর যে এই জন্য আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে
দোয়া করি। পরে আমি দোয়া করি আল্লাহ এত সুন্দর একটা চোখ তুমি দুনিয়া থেকে এমন কিছু করো না জানি এই চোখের কারণে সারা জীবন ওর হ্যাঁ একটা ই নষ্ট হয়ে যায়। আমি নামাজ পড়ে দোয়া করি, তো দোয়া করার পরে আমি মেসেজ পাঠাই রাত্রেবেলা, দোস্ত তুমি চিন্তা করো না আমি তোমার জন্য দোয়া করতেছি, তুমি টেনশনই করো না, ভালো হয়ে যাবে। আমার মেসেজটা পান ও পায়, পাওয়ার পরে না ও অবাক হয়ে যায় যে আমার একটা ছেলে নামাজ পড়ে দোয়া করতেছে,
বিশাল ব্যাপার।
তারপরে নভেম্বর পর নভেম্বরের আপনার 14 তারিখে ওর এক বান্ধবী অনুষ্ঠান ওখানে যাবে, বিয়ের অনুষ্ঠান যাবে, ওখানে যাও তাহলে তুমি যাও। পরে আমাকে বললো যে দোস্ত তাহলে যাই রাতে তোমার সাথে কথা হবে, ঠিক আছে কথা হবে তো ভালো কথা। তা আমি আবার ওই দিনও হ্যাঁ আমার ওয়াইফ বাসায় ছিল না,
আচ্ছা মানে কাছাকাছি নেই, এই সুযোগগুলোকে আপনারা খুব ভালোভাবে ব্যবহার করছেন।
পরে ওই দিন রাত্রে আমি ওর সাথে সারা রাত কথা বলি, রাত্রে ওকে আমি ফোন দিই 12টার দিকে, দেওয়ার পরে দোস্ত কি করতেছিস? কাঠ খেলতেছি বন্ধু সবাই মিলে বিয়ে বাড়িতে, তো হ্যাঁ কাঠ খেলতেছি, ভালো কাঠ খেল, কি খেলতেছিস? কলবিস খেলতেলে, ওই তোকে আমি একটু পরে ফোন করি করতেলে, ঠিক আছে। ও তার 10 মিনিট আমাকে ফোন ব্যাক করে, ওর সাথে কথা বলতে 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 ওর জীবনের সব হিস্টোরি আমি শুনি, আমাকে বলে সব ওর জীবন কিভাবে পড়াশোনা করলো কিভাবে, ওর জন্য অনেক কথা বলে, যে ও কথা বলতেছে না কান্না করতেছে আমার কাছে, দোস্ত আমি যে পড়াশোনা করছি অনেক কষ্টে, আমার যে পড়াশোনা খরচ আমি নিজে যোগেছি দোস্ত জানো, মানে ও কথা বলছে কান্না করতেছে, তুমি কান্দাছো কেন? তো ওই কান্না করছে না, আমিও কান্না করতেছি সাথে সাথে, মানে ও কান্দাছে আমিও কান্দাছি, তুমি কান্না করো না কেন, আশ্চর্য তুমি হয় তুমি কোনো চিন্তা করো না, তুমি পড়াশোনা এগিয়ে যাও, তোমার যা খরচা আছে আমি তোমাকে হেল্প করবো, তুমি চিন্তা করো না দোস্ত। তো আমাকে বলতেছি না দোস্ত আমি আমার জীবনে আমি সবচেয়ে আমার বড় একটা জীবনে বড় প্রতিজ্ঞা যে আমি বড় একটা কিছু হতে চাই, আমি অ্যাডভোকেট হতে চাই। নতুন বিষয় তোমার আশা অবশ্যই পূরণ হবে, তুমি চালিয়ে যাও। আর তুমি যখন কষ্ট করে আসছো এতদিন, আরো কষ্ট করো, অবশ্যই তুমি কষ্টের ফল অবশ্যই একদিন পাবা।
আচ্ছা,
আমার ফ্যামিলিতে আমাকে পড়াশোনার ব্যাপারে মানে টাকা যে দিত এরা মানে জয় করতে পারত না, অনেক কষ্ট হয়ে যেত। পর আমি যে নিজে আমাকে বাসা থেকে কাপড় চুপড়ি কিনে টাকা পয়সা দিত, জমায় জমায় বই কিনতাম। পরে ওইদিকে রাত্রে আমাদের সাথে ফার্স্ট এই দোস্ত থেকে, হ্যাঁ, পরে এই যে আমাদের রিলেশনটা হয়ে যায় রাতে ফার্স্ট, ও আমি আমি কান্না করতে তুমি কান্না করো না। পরে ও আমাকে বলে দোস্ত আই লাভ ইউ, তা আমি বলি আই লাভ ইউ টু,
মানে ওই আপনাকে ফার্স্ট
বলে ফেলে।
ওকে,
হ্যাঁ, আমি যখন আমি বলি
আপনি কি চিন্তা ভাবনা করেই বলেছিলেন? ও তো লাভ বলাটা স্বাভাবিক, কারণ ও জানে আপনি ব্যাচেলর একজন মানুষ। আপনি চিন্তা ভাবনা করেই ওকে লাভ ইউ টু বলেছিলেন?
হ্যাঁ,
আপনার ওয়াইফ আছে, সন্তান আছে, এটা জানার পরে আপনি লাভ ইউ টু বলেছিলেন? এটা কোন দিকে যেতে পারে আপনার কখনো মনে হয়নি?
মনে হয়নি।
This has happened. এবং আপনার লাইফে যদি লাভ বলি কোন মেয়েকে ভালোবাসা, তাহলে কি এটাই ফার্স্ট ছিল নাকি এটাই ফার্স্ট? আপনি তো আপনার ওয়াইফকেও পছন্দ করতেন।
পছন্দ করতাম,
বাট সেটা ধরেন একদম বাধ্যবাধকতা ছিল যে আমার তাকে পছন্দ করতেই হবে, বিকজ শি ইজ মাই ওয়াইফ। কিন্তু ফল ইন লাভ যদি বোঝা যায় তাহলে অফকোর্স এই মেয়েটাই আপনার জীবনে ফার্স্ট। ওকে,
তারপরে আমি বলার পরে ও আমাকে সারা রাত্রে কথা বলি, কথা বলতে 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 ভাই, হ্যাঁ জানেন আমিও কান্না করতেছি, ও কান্না করতেছি, মানে আমাদের জন্য মানে কান্না একটা রুল হয়ে গেল। হওয়ার পরে ওই দিন ছিল আপনি বৃহস্পতিবার, 14 তারিখ ফজর আজান দিয়ে দিল, যে আমার মোবাইল ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো আমি কি করি, তাড়াতাড়ি করে আমার পরে কাজ ছিল, কাজ ভরে ওকে ফোন দিয়েছি, নাম্বারটা ভিজি পাচ্ছি ওর। আমি আমার ভিজি দেয় কার্ড, তুইজন তোর সাথে কথা বলতেছি না, হ্যাঁ তোমার সাথে, তখন আমাকে আমার বান্ধবীরা ফোন দিচ্ছে, হ্যাঁ আমি তো এই ঘরে শুয়ে দিয়েছি না, ফোন দিচ্ছি আমি, ওই কারণে পরে ঠিক আছে রাখি দিলে পরে কথা হবে। পরে ওর আব্বা অসুস্থ না, হ্যাঁ ভাইয়া, তা আমি আবার বৃষ্টি হয়েছিল শুক্রবারে আমি আমাদের এলাকায় চলে আসি, মসজিদে রহমতে আসি। তা আমি কি করি, মসজিদ থেকে 5 কেজি মিষ্টি নিয়ে যাই, নিয়ে যাই ওর আব্বুর জন্য মসজিদে মিলাদ পড়া দিই। আমি বলি যে আমার আঙ্কেল অসুস্থ, একটু দোয়া করেন।
মানে মসজিদে গিয়ে আঙ্কেলের কথা বলেন, মানে আলটিমেটলি ওর বাবা।
হ্যাঁ, বাবার কথা বলি, নামাজের টাইমে। তো ওকে আমি বলি দোস্ত আমি শোনো, আমি আব্বুর জন্য দোয়া করতেছি, তুমি তুমি নামাজ পড়ে দোয়া করো। ও শুনো আরো বেশি আমার প্রতি আরো বেশি ইয়ে হয়ে যায়। পরে লাস্টে এইভাবে আমাদের সম্পর্ক চলতেছে, চলতে চলতে ভালোই। তারপরে আমাদের রিলেশন হওয়ার পরে আমরা ফার্স্ট দেখা করি আপনার নভেম্বরের 25 তারিখে।
আচ্ছা,
তো আমাকে রাতে ফোন দিছে, তখন বাজে আপনার প্রায় 7টা হবে, তোমাকে দেখা খুব ইচ্ছা করতেছে, আমি দেখবা? আমি এখন আসতেছি, আমি ঢাকা থেকে চলে যাই সাথে সাথে, এই মুসিমে চলে যায় তোর যেতে যেতে 8টা বেজে যায়। যাওয়ার পর ঠিক আছে আমাকে তুমি, ও আবার কি করে টিউশনি করতো, ও টিউশনি করতো, তো টিউশনি করতো, তো বলতে ঠিক আছে বাসে বলেছে আম্মু আমার আসতে ক্লিয়ার হবে, আমি কাকিদের বাসে যাবো, ওখান থেকে আমি আসবো। তো আমাদের আমরা যে রেস্টুরেন্টে সবসময় আড্ডা মারতাম, হ্যাঁ, ওখানে আমার সাথে ভালো একটা পরিচয় হয়েছে সবার সাথে, মানে ওখানে একটা যে ম্যানেজার ছিল রুবেল ভাইয়া, সে আমাদের প্রচুর সাপোর্ট করছে এই ব্যাপারটা নিয়ে।
আচ্ছা,
ও আসছে, এ ফার্স্ট ও আসে, মানে আমাদের রিলেশন হওয়ার পরে, হ্যাঁ, ফার্স্ট আমরা দুজন দুজনকে মানে দেখি। আসার পরে লাস্টে আমি কালো শার্ট পরে গিয়েছিলাম কলকাতা, ও আবার কালো খুব পছন্দ করতো, আর আমাদের ক্যাপও ছিল। তারপরে বলতেছে যে ও আসার পর আমাদের চায় হয়েছে, মানে আমাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল অন্যরকম, আর রিলেশন হওয়ার পরে সম্পর্ক হয়ে গেছে আরেক রকম।
আচ্ছা,
তো আমার চাইছে বসো, তার আমার তুমি তুই থেকে তুমি চলে আসলাম, বসো, বসলো পরে, বসো পরে বলো কি খাবা বলো, না কিছু খাবো না, কিছু অবশ্যই খেতে হবে, খেতে হবে, আসছে খেতে হবে। পরে আমরা খাবার অর্ডার দিলাম, এই ভিতরে ওখানে অনেক মানুষ চলে আসলো রেস্টুরেন্টে, আনিজ গিল করতেছি দুজন, খুব আনিজ করতেছি। আমি খাবার গুলো প্যাক করে নিলাম, খাবার প্যাক করে দেন, আমরা রিস্কা নিলাম, একটা রিস্কা নিয়ে আমরা রিস্কার ভিতরে খাচ্ছি, ও আমাকে খাওয়া দিচ্ছে, আমাকে খাওয়া দিচ্ছি, মানে আমরা, ও আবার চিকেন খুব পছন্দ করতো, চিকেন প্রায় খুব পছন্দ করতো, আমি চিকেন ফিশ নিয়ে নিচ্ছি, খাও ভালোই। ফার্স্ট আমাদের দেখার পরে ওকে আমি বাসায় দিয়েছি রাতে 10টার দিকে, ও বাসায় চলে যায়, আমাকে বাসায় ফোন দিল, ফোন দেওয়ার পরে তুমি যান চলে গেছো, আমাকে, হ্যাঁ আমি গাড়িতে আছি, তোমাকে বাসায় গিয়ে আমি ফোন দিচ্ছি, তুমি চিন্তা করো না। ও তখনও জানতো না যে আমি
সম্পর্কের বয়স কত
তখন? আমাদের সম্পর্ক বয়স ছিল আপনার 1 সেপ্টেম্বর 2 নম্বর 1 মাস।
কি আর 1 মাস, আমি বুঝলাম না, মানে 3 মাস তো আপনার কথাই বললাম,
কথাই বলছি, মানে আমার সম্পর্ক হওয়ার পরে,
সম্পর্কের 1 মাস পরে, তার মানে টোটাল আপনাদের কত?
4 মাস,
4 মাসের মতো, 4 মাসের মতো সম্পর্ক হয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন যে কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে, কিন্তু আমরা সবসময় একটা কথা বলে থাকি যে জীবন এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে সেখানে আসলে অনুমান করা যায় না যে আসলে কি ঘটতে যাচ্ছে। এটা আসলে আমার কথা না, এটা আসলে খুব বিখ্যাত বিখ্যাত দার্শনিক যারা আছেন তারা জীবন নিয়ে যারা বড় বড় মন্তব্য করেছেন তাদের মধ্যে একজন, আমি নামটা মুহূর্তে মনে করতে পারছি না। কিছুদিন আগে প্রথম আলোতে একটা লেখা পড়ছিলাম, এটা আসলে সেখানে দেখার চেষ্টা করছিলাম যে এই যে গুয়েতামালা বন্দী শিবিরে যে নির্যাতনগুলো হয়েছে, অবর্ণনীয় নির্যাতন, সেটা নিয়ে তিনি একটা খুব সুন্দর মন্তব্য করেছিলেন। কোন একটা কোটেশন ওখানে ব্যবহার করা হয়েছিল, রাইট নাও আমি মনে, কিছুদিন আগে লেখাটা এসেছিল, আপনারা হয়তো দেখবেন যে একটা কুকুরের ছবি দেওয়া আছে, ধরে আছে একজন সামনে একজন বন্দী, ওই লেখাটাতে কমেন্টসটা ছিল প্রথম দিকে, এই লেখাটা খুব সুন্দর একটা প্রতিবেদন। হ্যাঁ, সেখানে হচ্ছে যে জীবনের যে বাস্তবতা সেটা উপন্যাস বা উপন্যাসের বাস্তবতাকে অনেক সময় হারিয়ে দেয়। ওই বাস্তবতাকে উপন্যাসে তুলে ধরতে ভয় পান এই কারণে যে অতি নাটকীয় মনে হবে কিনা। তার মানে আমরা যে বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, এটা কিন্তু অনেকখানি সত্য, অনেকখানি কি পুরোপুরি সত্য। এবং এই যেই প্রসঙ্গে আসলে কথাগুলো বলছি সেটার যে ফিনিশিংটা, এটা আপনি ইভেন ইউ ক্যান ইমাজিন। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আর এই বন্ধুটিকে যদি আপনি দেখতে চান এবং একই সাথে হ্যালো 8920 যদি মেম্বার হতে চান, চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
ঘড়িতে সময় এখন বুঝতেই পারছেন রাত একটা। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এই গভীর রাতে কাঁথা মুড়ি দিয়ে কিংবা কম্বলের নিচ থেকে ঠান্ডাকে গরম করে যারা আসলে আমাদের এই জীবনের গল্পে কান পেতে আছেন, এবং একই সাথে যারা হেডফোন দিয়ে একা একা শুনছেন, সেই সব বন্ধুদেরকে আমরা বলছি আজকে শিল্পীর জীবনের গল্প প্রচার করা হচ্ছে। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে এটা অনুষ্ঠানটা ডাউনলোড করে শোনেন তাদেরকে একই সাথে আমরা ওয়েলকাম করতে চাই। আপনাদের এই যে ভালোবাসা, আপনাদের যে প্রতি যে কৃতজ্ঞতা বোধ আমাদের, সেটা আসলে কোনো সীমা নেই। আপনারা আছেন বলেই আপনাদের হ্যালো 8920 ধীরে ধীরে 150তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। এবং 150তম পর্বে আমরা যে মানুষের জীবনের গল্পগুলো তুলে নিয়ে এসেছি, প্রত্যেকটি মানুষের জীবনের গল্প প্রত্যেকটি মানুষের জীবনের গল্পের চেয়ে আলাদা। এই জন্য আমরা সবসময় বলে থাকি পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের একটা নিজস্ব জীবনের গল্প আছে। আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে প্রচার করতে চান, সেক্ষেত্রে খুবই সহজ নিয়ম, আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন করে আপনার জীবনের গল্পের মূল যে বিষয়টি সেটা খুব ছোট করে মাত্র 2-3 মিনিটে বলে আপনি ফোনটা রেখে দেবেন, এবং অবশ্যই আপনার সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরেকটি নাম্বার রয়েছে হ্যালো 8920 আদি সেই পুরনো নাম্বার 9115668। আমি আরো একবার বলছি 9115668। ওখানে যাওয়ার পরে আপনি অবশ্যই যেটা করবেন যে আপনার সেল নাম্বার দিয়ে নাম দিয়ে তারপর আপনার গল্পটা খুব ছোট করে বলবেন। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাচ্ছেন। ওকে, হ্যাঁ শিবলু, আমরা যেখানটাতে ছিলাম আপনি আপনার গার্লফ্রেন্ড তমা তার কথা বলছিলেন, তারপর
পরে আমাদের সাথে ভালোই মানে কথা হতো, প্রতিদিন কথা বলতাম আমি সকালবেলা।
এই যে চার মাসের মধ্যে আপনার স্ত্রীকে আপনার বাড়িতে ফিরে এসছে নাকি সে যাওয়া আসার উপরই আছে?
সে মাঝখানে একবার আসছে, সে চলে গেছে,
থাকেন আপনার সঙ্গে, থাকলে একটা ঝগড়া বিবাদ তৈরি।
মানে আসলে ভাই মানে ওর মন তো চলাফেরা করতেছে লাস্টে দিদি, ওকে আমি কিছু পেশা করতাম না।
কখনো কি আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন যে আপনার স্ত্রী কেন এরকম করছে, বা এই চার মাস যে সে আলাদা ভাবে থাকছে সে আসলে কিভাবে টাইম পাস করছে, এগুলো কি কখনো আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন?
কিন্তু আমি আমার স্ত্রীকে সন্দেহ করি না।
আপনি আপনার স্ত্রীকে কখনোই সন্দেহ করেন? আপনার স্ত্রীকে আপনাকে সন্দেহ করতে? হ্যাঁ, প্রথমে তো করতোই, বিকজ তার বোন নেই সন্দেহ।
আমি ওকে কোনদিন সন্দেহ, এটা আমি বলি, আমি ওকে কোনদিন সন্দেহ করি না, এখনো করি না।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।
তারপরে চলতেছে আমাদের ভালোই, প্রত্যেকটা অক্ত ও আমাকে ফোন দিতে চান, তুমি খেয়েছো? আমি কি না খাইনি, তুমি খেয়ে নাও, আমি খাবো। আমি মানে ঘন্টাকে এতবার ফোন দিতাম যে মানে লাস্ট মোবাইলের চার্জ চলে যেত, মানে আমি কানে হেডফোন লাগিয়ে ওর সাথে কথা বলতাম।
আচ্ছা আচ্ছা।
ডিসেম্বর মাস চলে আসলো, পরে ওর নানুর সাথে কথা বলি, কথা বলার পরে পরে ওকে আমি আম্মুর সাথে কথা বলে দিই।
আম্মুকে কি বলেন?
আমি আমার সাথে একটা মেয়ের সাথে ভালো একটা বন্ধুত্ব, একটু কথা বলবো ওর সাথে।
আচ্ছা আচ্ছা।
সে কথা
মা কি এটা ভালোভাবে নিয়েছিল?
আমার আম্মু বুঝতে পারছে,
বিকজ আপনার ঘরের মধ্যেই দেখে কি হচ্ছে না।
পরে আম্মুর সাথে কথা বলে কথা বলে, তা আমার আম্মুকে আমি বলছি আম্মু কিস্তি আমার নামটা বলবো না, কেন আমাকে বলবো না, ঠিক আছে বলবো, আমার আম্মুকে আম্মু করে থাকতো। পরে ঠিক আছে কথা বলতাম, আমার ছোট বয়সের কথা বলে দিতাম ওকে, আমার ছোট বয়সের সবচেয়ে বেশি কথা বলতো ও।
আচ্ছা।
তো 16 ডিসেম্বর আসে, এক কাজ করে যান নানু তোমাকে দেখতে চায়, আমাকে বলে চল নিয়ে আসো নানুকে তুমি। আর 16 ডিসেম্বর ফার্স্ট আমি নানুর সাথে দেখা করতে যাই।
আচ্ছা।
ওই স্নতি যে আমরা দুপুরবেলা নানুকে আমি সালাম করি, সালাম করে নানু আমাকে হ্যাঁ 500 টাকা দেয়, 500 টাকা দেয়, তারপর এই টাকাটা এখন আমার কাছে আছে, রেখে দিয়েছেন।
ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি খুব ভালোবাসার জিনিস।
নানু আমাকে নানুর সাথে কথাবার্তা বলি, নানু আমাকে বলে তুমি কেমন আছো ভাই হ্যান তেন, নানু তুমি কি খাবা? পরে আমি দুপুরে,
ও কি নানুর বাড়িতে থাকতো?
নানু পাশে আসছে,
ও নানুর পাশে আসছে,
আসবে নানু, নানু
মানে যেখানে আপনি যাচ্ছেন নানু আসলে পিছু ছাড়ছেন আর কি, আপনার স্ত্রীর ক্ষেত্রে তো নানুই সত্য।
নানুকে আমি খাওয়া দাবো, নানু চলে যাও, আমাকে বলো কি যান আমি নানুকে দিয়ে আসি, তুমি যেও না, তুমি নানুকে বলো আমি চলে গেছি, আমি বিদায় নিয়ে চলে যাই। ও কি ফটকে নানুকে বাসায় দিয়ে আবার চলে আসে সন্ধ্যার দিকে, পরে আমি কোথায় যাওয়া যায় চলে যান, পরে চলো আমাকে বান্ধবী বাসা যাই, চলো চলে যাই ঘুরে আসি। তাহলে তো ওর এক বান্ধবী আছে নাম হলো নিপা, ওদের বাসায় যাওয়ার পরে মানে কে কত ওদের ভাই ভাইয়া হয়, পরে নিপা আমাদের দেখার পর সাথে রান্না বান্না করে। আমি বললাম ভাই আমি ছোট থেকেই মানে সবকিছু মানে রিজার্ভ হয়ে চলাফেলা করতাম, আমি কারোর কিছু খেতাম না, আমার আম্মা আমাকে খাওয়া দিত আর কারো কিছু খেতাম না। পর ওদিন না ও কি করলে, ও আমাকে খাওয়া দিচ্ছে, আমি আমার ওয়াইফ হাতে কিছু খাই না এই পর্যন্ত একদিনও, আমার ওয়াইফ কোন আমাকে খাওয়া দিতে পারেনি।
আচ্ছা আচ্ছা, খাওয়া দিতে পারেনি মানে আপনাকে চেষ্টা করেছিল আপনি খাননি?
না, ও আমাকে কোনো খাওয়ার চেষ্টা করেনি, আর আমি কোনোদিন খাইনি।
আচ্ছা,
পরে আমি ওকে বললাম দেখো এই আম্মু হাতে কবে খেয়েছি ভুলে গেছি, আজকে তুমি খাওয়া দিলা, খাওয়া দিচ্ছে, তা আমি ওকে বললাম কি দুষ্টমুখে ওকে খাওয়া দিলাম তুমি খাও। পরে আমার খাওয়া ওখান থেকে চলে আসি, আসার পরে তো কি করলো, শীত অনেক শীত ভাইয়া, তো ও করলো কি আমাকে একটা বান্ধবী একটা চাদর দিয়ে দিল, ভাইয়া চাদরটা নেন, চাবেন কি হবে অনেক শীত, তাই আমি ঠিক আছে চাদরটা নেওয়া যাক। তো আমি একটা পাতলা পাঞ্জাবি পরে গিয়েছি, তো ও করলো কি শীতের ভিতরে ও করলাম একটা সাদা একটা ই পরে আছে, কিন্তু ও কি করলো ওর গায়ে না জড়ে আমার গায়ে জড়াই দিল চাদরটা, জান তুমি গায়ে দাও, রিস্কে দিকে আসতেছি না, কি করলো পুরো চাদরটা না ও আমাকে জড়াই দিল, আমি তুমি গায়ে দেবো না জান আমি গায়ে দেবো তুমি গায়ে দেবে জান। আশ্চর্য চলে যাওয়ার পরে এরকম 20 তারিখে ওর এক বান্ধবী, ওই যে বান্ধবী আমার সাথে আসছিল ও দাওয়াত দিল আমাদের, তো আবার আমাকে ইনভাইট করলো এখানে, আমি আসলাম, আসার পরে ওই এখানে এক সেন্টারে ও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বলতেছে তোদের ভাইয়া পরিচয় সবাইকে আমার সাথে পরিচয় করে দিচ্ছে, তোদের ভাইয়া হয় তো ওই সেন্টারের ভিতরে করে সবাই খাচ্ছে না, ও আমাকে খাওয়া দিচ্ছে।
মানে আমি যেটা বুঝলাম যে মেয়েটা আপনাকে যেহেতু ফার্স্ট লাভ প্রপোজ করেছে, মানে শি ওয়াজ টোটালি ডেভোটেড।
পরে আমরা ওকে ওকে বাসে দিয়ে আসলাম, এর ভিতরে আবার আমি 27 ডিসেম্বর আবার দেশে আসি, আবার এসে ওর সাথে দেখা সাক্ষাৎ করে আমরা ছবি একসাথে ছবি দেখি হলে ঘোরা টোরার পর আবার চলে যাই। পরে আমি আবার ঢাকা ব্যাক করে 31 ডিসেম্বরে, তারপরে ওই দিন রাতে 31st নাইট মানে ওকে উইশ করবো ফার্স্ট, মানে একটু দেরি হয়ে যায় আমার উইশ করতে, আমি সরি বলে ও আমাকে বকা দেয় জান তুমি এত দেরি করলে কেন, পরে ওর সাথে কথা রাগারাগি করে আমার সাথে, জান আমি তোমার জন্য এখন তো বসে আছি জান আসলে আমি একটা কাজে ফিসে গিয়েছিলাম, পরে রাগারি করে আমি কিছু মনে করো অনেক ইটি করার পরে না, তো উনি রাতে লাস্ট ও মোবাইলটা অফ করে ছুঁতে রাগ করে আমার সাথে। পরে আমি আবার কি করি 1 তারিখে সারাদিন মোবাইল অফ করে রাখি, আমার মোবাইল অফ দেখে না ওর মাথা পুরো নষ্ট হয়ে যায়। ও পরের দিন সকালবেলা ঢাকা চলে আসছে, ও মানে ঢাকা আসছে মানে কি ও আমার আমি আমার বাসার লোকেশন সব ঠিক দিছি কারণ নামটা দিছি ভিন্ন, আমি আবার এক লোকের মাস্ক কিনতাম না, নাম ছিল রব, ভাই আপনার নাম কি রব, হ্যাঁ আচ্ছা আপনি এখানে ছিলেন মাস্ক কিনতে আসি চশমা পরে মাথায় ক্যাপ পরে, তখন রব ভাই কয় কে কে ওরা 6 তলা থাকে, তো রব হ্যাঁ আর কারণ তো শিবটির কথা বলতেছে, তখন ও তো আমার নাম তো আর জানে না, পরে হ্যাঁ আপনি দেখেন তাহলে এদিকে দেখেন যে বাড়িটা বাড়িতে দেবেন, ও কি ওই আমার ছুরু মানুষের কথা হতো না, তা আমার ছুরু নিজে হেঁটে যাচ্ছে 6 তলা নেমে হেঁটে যাচ্ছে, ও দারুণকে জিজ্ঞেস করে আচ্ছা ওরা এই 6 তলায় এই মোড়ে গেটে গেলে পাবেন ওনাকে, পরে করে কি যে যায় যাওয়ার পরে দারোয়ান কাছে হ্যাঁ জিজ্ঞেস করছে এই লোকটা কোন তালা থাকে, করে 6 তলায় থাকে জান আপনি, ওই 6 তলা উঠতে না 3 তলা আমার ছোট বোনের সাথে দেখা হয়, তাহলে আমার ছোট বোন জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, কবে আমি টুসুদের বাসায় যাবো, ও ঠিক আছে যাওয়ার পর না আমার বাসায় গেট লক করেছে কাউকে পায় না চলে আসে,
ওই সময় কি আপনার স্ত্রী ছিল?
না ছিল না, বাসায় ছিল না, চলে আসার পর দারোয়ান হাতে একটা চিঠি লিখে দিয়ে আসে জান আমি তোমার বাসার সামনে এসে লক করে চলে গেলাম, দান চিঠি আছে, পরে কি এক ঘন্টার দিকে আমার দোকানে যায় আমার দোকান খুঁজে বের করে ফেলে, ও আমার দোকান খুঁজে বের করে ফেলে, বিশেষ করে আমি অবাক করি এইগুলো দেখা মানে কিভাবে সম্ভব একটা মেয়ে ঢাকা কখনো আসেনি।
আমি হুমায়ুন আহমেদ স্যারের একটা বইয়ের একটা রেফারেন্স দিতে চাই, আমি অনেক আগে পড়েছিলাম, আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা করে না থাকে আমারই আমি খুঁজিয়া বেড়াই, বইটার মধ্যে কোন একটা চ্যাপ্টার এরকম ছিল ওনার যে প্রথম স্ত্রী গুলতেকিনকে নিয়ে উনি এ ধরনের একটা কথা লিখেছিলেন, ওনার যখন দেশের বাইরে যাওয়া এবং সেই সময়টাতে কোন একটা পুরো ঘটনাটা আমি মনে করতে পারছি না, গুলতেকিন এরকম একটা কাজ করেছিল হুমায়ুন আহমেদের সাথে যে বলানি কনে সে বিদেশ বিভুয়ে চলে গিয়েছিল এবং হুমায়ুন আহমেদ এত বেশি অবাক হয়েছিলেন যে ওই ব্যাপারটা উনি খুব সুন্দর করে এখানে তুলে নিয়ে এসেছিলেন। আপনার এই ঘটনা শুনে আমার বইয়ের অনেক আগে পড়েছি, তো আমি ঠিক পুরো রেফারেন্সটা দিতে পারছি না, হঠাৎ করে মনে পড়ে গেল, যারা হুমায়ুন আহমেদের ফ্যান রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি আসলে কোন ঘটনার কথা বলছি। ওকে হ্যাঁ বলুন।
ওকে আমি দোকানে দেখে না আমি পুরো অবাক, মানে ও যে আমার সামনে আসে আমি আমার নিজে শুনে চিমটি দিছি, আমি স্বপ্ন দেখতেছি ও আমার দোকানের সামনে এখানে চলে গেছে আমাকে দেখে, আমি সাথে সাথে দৌড়, তুমি এখানে ও না আমাকে পুরো কেঁদে দিছে আমাকে দেখে,
ফোন টোন বন্ধ কেন?
হ্যাঁ আমি কই তুমি কেন ফোন বন্ধ রাখছো কেন, আমি রাখো তুমি ফোন বলবো তুমি জানো তোমার ফোন থেকে আমি পাগল হয়ে যাই, আমাকে বলতেছে আমি তুমি চিনা কি আমার দোকান, তোমাকে ঠিকানা দিয়েছো না, আমি আমার দোকানের ঠিকানা ভুল দিয়েছি, দেখেন পুরো আলু বাজার প্রত্যেকটা দোকানে খুঁজ করছে আমাকে পায় নাই, কিন্তু পেয়ে গেছে আমাকে,
দিলের টান থাকলে যা হয়
মানে ও মানে ও কিভাবে সম্ভব একটা মেয়ে কিভাবে পারে এত কিছু করতে, কি সম্ভব
একটা মেয়ে যাবার আপনি চিন্তাও করতে পারবেন না,
কখনো করতে পারি ভাইয়া যে ও যে কিভাবে পারে বিশ্বাস করবেন না,
ইটস হ্যাপেন ইটস হ্যাপেন সি আপনার হার্ট যখন চাবে তখন এটা সম্ভব, এটা রিয়েলি সম্ভব, মানুষের হার্টের শক্তি অনেক 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 বেশি। হ্যাঁ বলুন
কিভাবে পারে এগুলো করতে, পরে ওরে কাজিন থাকে যাত্রাবাড়িতে, আমি ওখানে যাব, আমি থেকে যাব, আমি আসতেছি সন্ধ্যাবেলা সাতটা জাতীয় চলে আসলাম, আসার পরে ওকে নিয়ে ওর কাজিন বাসে বের হলাম, হওয়ার পরে আমি চলো চটপটি খেয়ে আসি, চটপটি খাওয়ার পরে আমার এক ফ্রেন্ডের কাছে নিয়ে আসলাম, আমি বুঝতে গিয়ে এই কাহিনী ওই কি করছে আমাকে হ, তো আমার ফ্রেন্ডের নাম হলো উজ্জ্বল, ও ফটো বলে কি ও তো বিয়ে করছে, শুনেন না ওইটা কিছু মনে করলো ওই দশটা গ্রাম কোনো সমস্যা নেই, ও বুঝলাম যোগ করতেছে,
ফান করেছে,
হ্যাঁ ফান করেছে,
আচ্ছা
শুনেন না কোকলাম ছেলে আছে কোনো সমস্যা নেই, আবার আমার ওয়াইফের ছবি দেখাচ্ছে, হ্যাঁ পেজি আর ওয়াইফ কোনো সমস্যা নেই, ও মানে জিনিসটা মানে 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 সিরিয়াসলি নিতে পারতেছে না, আমি তো এটা কি করস, হ্যাঁ ও যদি দশটা বিয়ে কোনো সমস্যা নেই, তারপর ওকে আমি ভালোবাসি, পরে এই কথা বলবো না আমি চাকরা সর পরে নেওয়া যাবো না, ও এমনিতে বলছে যে ওকলাম চাকরি করে, তখন ওর মনে সন্দেহ লাগলো তুমি চাকরি করো, তুমি তোমার দোকান আছে, না আমি চাকরি করি, চাকরি আমার ছোট একটা বিজনেস আছে, এটা আমি নিজে করি,
দিস ইজ দা পয়েন্ট, একটা মিথ্যা সমস্ত সত্যকে মিথ্যা করে দিতে
পারে, হ্যাঁ পরে লাস্টে জানো ও একটু মনটা খারাপ করে, খারাপ করে না পরে পরে আমি বলি যে আমি ম্যারিড পার্সন, বিশ্বাস করবেন যখন এই কথা বলি না ও মানে ওর চেহারাটা আমি এখন ভাসাম চোখের সামনে, একটা গুলি ছিল ও গুলি ভিতরে অলিভিতে ধাস করে মাথাটা বাড়ি মেরে নেবেন, আমাদের চাইল যে কথা শুনে তুমি কি বলতেছো জান, তুমি ম্যারিড, আমি হ্যাঁ ম্যারিড আমার ছেলে আছে, এই যে আমার বাবা তুমি দেখছো, ও না মানে খালি ও ভিতরে কথাই করতে পারতেছে না, মা আমি কি করলাম এটা, খালি এগুলো বলতেছে মানে ওর চোখটা খেয়ে খেয়ে পানি পড়তেছে, বিশ্বাস করবেন মানে ওর দিন আসতে আমি ওর কাছে মাথা নত হয়ে ওর পায়ের সামনে আমি মাথা নিচে করে বসে আছি গুলির ভিতরে, ও মানে মুখে কোনো কথাই করতে পারতেছে না, খালি তুমি এটা কি করছো, কি করলে এটা, আমার সাথে মিথ্যা কথা বললা, মুখে হ্যাঁ আমার অপরাধটা কি, আমি কিছু বলি না, আমি চুপ করে ওর কাছে মাথা নিচে আমি আমিও কান্না করতেছি, আমি অনেক কান্দতেছি ওর জন্য, পরে লাস্টে ওকে অনেক কষ্টে ম্যানেজ করেছি আমি আসি, ও পরে রাত্রেবেলা এরকম সারা রাত্র না কান্না করছে, তা আমি না ওর সাথে রাত্রে কথা বলি না ভয়ে, পরে সকালবেলা ও আমাকে ফোন দিছে তুমি কোথায়, আমি তোমার ছেলেটাকে নিয়ে আসো, তা আমি আমার ছেলেটাকে নিয়ে গেলাম, ও আমাকে ছেলেটাকে দেখে হ্যাঁ কি করলো ভাইয়া জানেন, আমার ছেলে দিয়ে 3,000 টাকা দিল,
ওকে
দিয়ে আমার ছেলে বুকে নিয়ে চুমা খেলো এখানে, মানে কোন কথাই বলতেছে না আমার দিকে, সবই চায় রয়েছে, আমি আমি আবার কান্না করতেছি অনেক, ও আমি তোমাদের বাসায় যাবো বলতেছে, আমি আমাদের বাসায় ওকে নিয়ে আসি, দেখেন আল্লাহ কি রহমত ওই দিন আমার বাসায় হ্যাঁ আমার ছোট ভাইয়ের ওয়াইফও ছিল না,
মানে ও আসলে বিলিভ করতে পারছে না অথবা এমন কিছু হয়েছে যে ও বাসায় আসলে আসতে চায়,
হ্যাঁ
ওকে
পরে না আসে না আমার আম্মুকে জানে ধরে হাউ মাউ করে কান্না করতেছে,
আপনার মা তো জানতো যে আপনার ফ্রেন্ড সে,
আমি আমি
পরে বলছি পরে
মানে বলার
আগে সে
কান্না করতেছে, পরে আম্মা বসে বসো মা বসো, পরে আম্মা আমাকে সব হিস্টোরি শুনে আমার ব্যাপারে, পরে শোনার পরে না পরে আমি ঘরে গিয়ে আমি বলি দেখে সত্যি কথা বলি তোমাকে আমি আসলে অনেক অনেক বেশি ভালোবাসি, সবচেয়ে বড় সত্য এটা আমার, ওকে আমি ঘরে একা বলি ও না আমার সব আমি তো এত অপরাধ করছি এতই করছি সব মাফ করে দিয়েছে জানেন, শোনার পরে
আমি তো আমাকে অনেক বেশি রেসপেক্ট করতে চাই আজকের এই অনুষ্ঠানে, রেসপেক্ট ইন আ সেন্স যে আপনি কি করেছেন কি করবেন সেটা পরের বিষয়, বাট এই জায়গাটাতে আমি স্টোরির এই জায়গাটা থেকে আমি আমার লিসনারদের সমস্ত লিসনারদের পক্ষ থেকে আমি আপনাকে স্যালুট করতে চাই এই জায়গাটাতে, যে লাভ মানুষকে অনেক বেশি কনজারভেটিভ করে ফেলে আমরা জানি এরকম কিছু, এবং একই সাথে লাভ কখনো কখনো লাভজা পারে পৃথিবীতে, এবং সেটা এটা আসলে অন্য কিছু দ্বারা সম্ভব না, আপনি এত বড় এত কঠিন এত নির্মম একটা সত্য জানার পরে আপনি যে তাৎক্ষণিকভাবে আপনি যাকে পছন্দ করেছেন সেই মানুষটাকে মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, এরপরে কি হচ্ছে সেটা আমরা জানবো স্টেপ বাই, বাট আপনি যে মাফের স্টেপটা নিয়েছেন এটা নিঃসন্দেহে একজন সাধারণ মানুষের পক্ষে ডিফিকাল্ট, সেদিক থেকে আপনি অনেক বেশি অসাধারণ, উই রিয়েলি স্যালুট ইউ, ওকে হ্যাঁ বলুন তারপর,
পরে আম্মুকে বলে আম্মু ওকে বলো না তুমি আমাকে একটু দিয়ে আসতে দেশে, আমি ভয় পেয়ে গেছি ওকে কিছু ক্ষতি করবে, তা আমি আমাকে তুই যা সমস্যা তুই কিছু করবে না তুই যা তুই চিন্তা তুই যা, আচ্ছা আমি আসছি তুই ভয় পাচ্ছ, আমি কি না ভয় কিছু তারপর মনে ভয় কাজ করতেছিল
করে ফেলে,
ওর তো এলাকায় অনেক প্রভাবশালী ওদের অনেক পাওয়ার ছিল,
আগেও
জানতাম, তা যখন ওকে নিয়ে আসলাম না তো কি করলো জানেন, ওকে নিয়ে আমি পোস্টগুলো থেকে সিঞ্জি নিয়ে চলে যাই, সিঞ্জি পিছনে ওকে জ্বর আমি কান্না করতেছি, ও আমাকে সান্ত্বনা দিচ্ছে, ও আমাকে এভাবে মানে ওর চিন্তা আমি অবাক, একটা কিভাবে সম্ভব প্লিজ তুমি ও আমার কান্না ও কান্না তুমি জানো প্লিজ কান্না করো না কি হয়েছে, তুমি কোনো কান্নাই করো চুপ থাকো কেন কান্দছো তুমি, তুমি কে দেখে আমাকে কষ্ট দিচ্ছ আমাকে কথাটা বলতেছে, লাস্টে আমরা গেলাম যাওয়ার পরে না ওই যে চাইনি যে বসে খাওয়া দাওয়া করতাম ওখানে বসছে, বসে পড়ে না পরে আজকে বিলটা আমি দিবা তুমি দিবা না, সুপ নিল না পরে ও আমাকে সুপটা খাওয়াই দিচ্ছে আবারও, পরে লাস্টে আমি ওকে বাসে দিয়ে আসলাম, মানে বাসে দিয়ে আসি না, তুমি বাসে কিন্তু যাবো না, আমি যাবো না, তোমাকে আমি আগে দিয়ে আসি। ও কেলো কি জানেন, উল্টা ও আমাকে কি করলো, মুক্তপুর এসে আমাকে আর আগে দিয়ে গেল, তুমি যেতে পারবা, উল্টা আমাকে আগে দিয়ে আসলো। আসার পরে বাসায় যাওয়ার পরে ও মানে অসুস্থ হয়ে পড়লো, একদিন যোগ পরে ফোন দিয়ে বলতেছে যে আমি তো অসুস্থ, হাতে স্লাইন দেওয়া, আমি কি হয়েছে এই ঘটনা, জান আমি তোমার ভুলতে পারতেছি না, আমি তোমাকে ভুলতে গেলেই অসুস্থ হয়ে যাচ্ছি, আমি তোমাকে ভুলতে গেলে অসুস্থ হয়ে যাচ্ছে, কি করা দরকার, তুমি চিন্তা করো না, সমস্যা নেই। পরে জান আমি তোমাকে এত কিছু বুঝি না, আমি তোমাকে ভুলতেই পারতেছি না, আমি তোমার স্মৃতি, তোমার কথা আমি কিছুই ভুলতে পারতেছি না, জান তো সম্ভব না তোমাকে ভোলা। পরে লাস্টে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেল ভিতরে ভিতরে, আমি ওকে অনেক ভালোবেসে ফেললাম অনেক। পরে জানুয়ারির 17 তারিখ ওকে আমি হ্যাঁ ঢাকা ইনভাইট করি, জান ঢাকায় আসো, আসে পরে চলাম বাঞ্জিমেলা ঘুরে আসি। পরে বাঞ্জিমেলা ঘুরলাম,
এই যে আপনার ফ্যামিলি আপনার মা জেনেছে এটা, সে সময় তো আপনার শারিকাও বোধহয় আপনাদের বাড়ি ছিল না?
ছিল না, ছিল না।
তার মানে আপনার ফ্যামিলির অন্য কোন মেম্বার এটা জানেনি যে মেয়েটা বাড়িতে এসছে, তো আমার বাড়িতে এসছে?
না, শুধু আমার আম্মু জানে, আমার ছোট বোন জানে, আর আমার ভাইয়াটা জানে, আর কেউ জানবে না।
এবং তারপরে আপনাদের এই ঘটনা ঘটার পর আপনাদের ইজি মুভমেন্ট চলছে, তারপরে তখন আপনাদের মধ্যে কমিটমেন্টের জায়গাটা কেমন ছিল? লাইক মেয়েটা তো আপনাকে স্বামী হিসেবে স্বপ্ন দেখেছে, ভালোবাসি মানে স্বামী হিসেবে স্বপ্ন দেখেছে, আপনি তো তাকে স্ত্রী হিসেবে স্বপ্ন দেখেননি তখন পর্যন্ত। এবং যখন জানাজানি হয়ে গেল যে আলটিমেটলি আপনার ওয়াইফ আছে, আপনার একটা বাচ্চা আছে, সে জেনেছে, জানার পরে আপনি তাকে কি ধরনের কথা বলতেন, সান্ত্বনা কি দিতেন?
তখন আমি তাকে একটু বিয়ে করব,
আপনি এটা বলতেন যে আপনি বিয়ে করবেন? ওকে ফাইন। তারপর
পরে মাইজিমানে ঘুরলাম, ঘোরাটো করে বাসা দিয়ে আসলাম, দিয়ে আসার পরে জানুয়ারির 23 তারিখে আমার মামা যে আমার ওয়াইফকে নিয়ে আসে, এই ভিত্তি একদিন ফোন দেয়, আমার ওয়াইফের ফোনটা ধরে, ধরার পরে কথা বলে, বলার পরে পরে ভাবি ভালো আছেন, পরিচয় দেয় না, ভালো আছেন? হ্যাঁ। কাকে আমি তো কাজের বান্ধবী বলছি, ভাইয়ার সাথে ভালো আছে? হ্যাঁ। পরে কেউ ভাবি আপনি তো অনেক সুন্দর, আপনাকে দেখেছি আমি, অনেক সুন্দর, ভালো, এভাবে ফোনটা কেটে দেয়। পরে আমার ওয়াইফ বুঝতে পারেনি যে ও যে ফোন দিয়েছে, তা আমি কিছু জানি না। পরে আমাকে আজকে আমি তোমার কাছে কথা বলছি, কথা বলছি তুমি মানে? হ্যাঁ। আমাকে আমি পরিচয় দিই না। পরে ফেব্রুয়ারি 14 তারিখে ভ্যালেন্টাইন্স দিন আমি কি করলাম, ওকে নিয়ে বের হবো, এর ভিতরে আমার ওয়াইফ আবার ছিল না, দেখেন এর ভিতরে আবার ওয়াইফের সাথে একটা কথা কাটে, আবার চলে যায়, আবার ওদের বাসায় চলে,
বাড়িতে এসে তারপর কথা কাটার পর আবার
চলে যায়। 14 তারিখে ওকে ইনভাইট মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটা কেক নিই, ওর জন্য কিছু গিফট কিনি, কেনার পরে ওই ওই চাইনিজে যে আমি আগের থেকে সব প্রোগ্রাম করে রাখি, কাউকে কিছু বলবেন না, সবকিছু ওকে করে রেখে দিই, ও আসে, আসার পরে না সাথে খাওয়া দাওয়া আমাকে উইশ করার পরে লাস্টে আমি কেকটা যখন বাই করি না, ও দেখে অবাক হয়ে যায়, সবার সামনে আমি কেকটা বাই করি, পরে লাস্টে কেকটা ও কাটে, আমাকে খাওয়াই দেয়, আমি ও খাই, ও খাই, এর ভিতরে আবার ওর কিছু ওই টিউশন করতে ওর কিছু ছাত্রী চলে আসে এখানে, ছাত্রী বাবা মাকে নিয়ে।
আচ্ছা আচ্ছা।
ও ওরা আমাকে দেখে ফেলে, আমার পরিচয় কথা আমার ছাত্রী বাবা কেক খায় আমাদের সাথে, সেভাবে চলে আসি। আপনি আবার 21 ফেব্রুয়ারির ভিতরে আমরা আবার ওকে নিয়ে মাওয়া গেলাম, মাওয়া যে আমরা একসাথে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম, পরে আমরা ঘুরি, ঘুরার পরে পরে ফেব্রুয়ারি মার্চে আমার ছোট ভাইয়ের ওয়াইফের ঘরে বাচ্চা হয়, তা আমার হঠাৎ করে টাকা দরকার পড়ে যায়, আমি বলেছি জান আমাকে তুমি 10,000 টাকা দিতে পারবা, ও 7,000 টাকা আমাকে সাথে সাথে পাঠিয়ে দেয়, তা আমি ওই টাকা আমার ছোট ভাইকে দিয়ে দিই নিয়ে। পরে না এর ভিত্তিতে মাঝখানে ওর সাথে আমার ঝগড়া হয়, একটা যে কোনো ব্যাপারে ঝগড়া কথা কাটে, আমি মোবাইল অফ টাকলে মাথা নষ্ট হয়ে যায়, ও কি যখন মোবাইল অফ ছিল ও ঢাকা আবার চলে আসে, এসে আমার দোকানে আসে, আমি ওকে থেকে অবাক, তুমি আবার আসছো আমার দোকানে? পরে আমি রাখি তুমি কেন আসছো আবার দোকানে এখানে? পরে আমি জিদ দিয়ে ওকে নিয়ে রাস্তে নিয়ে হাঁটতে 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 ওকে রাস্তা বাজারের মোড়ে একা ছেড়ে দিয়ে চলে আসি, আসার পর আমি মোবাইল অফ করে রাখি, ও ভয় পেয়েছে কি আমি কিছু একটা করে ফেলছি, মোবাইল অফ কেন, আবার ও আবার আমার দোকানে আসে, আসার পরে দেখে না ও চলে যায়, আমি সাথে তা বের হয়ে গেল, রিস্কানি রিস্কা ভিতরে কান্না করতেছে, কান্না করছে, হাতে একটা কলম ছিল, কলমটা নিয়ে হাতে ভিতরে এমন ভাবে যাত্রা দিয়েছে না এদিকে কেটে গেছে, এটা কি আমার ভালোবাসা, তুমি আমাকে খেয়ে রাখে ফেলে দিয়ে আসলে এখানে, আমি ঢাকা কিছু চিনি, তুমি কেন আসছো আবার এখানে বলতো, তোকে তোমার মোবাইল কেন বন্ধ? আমি ওকে নিয়ে দেশে ওদের বাড়িতে চলে যাই, মুসলিমে চলে যাই, আবার সেনজিৎ উঠি না ওরা পা না, ও আমার সামনে গুলো কি ভাই জানেন, কলমটা নিয়ে হাতে ভিতরে ঠাস ঠাস করে কয়েকটা পার মারলো, হাতে কেলকে রক্ত পড়তেছে, এটা কি ভালোবাসা, ও ওর হাতে কান্দাসে করতেছে, আমি তোকে এই ভালোবাসছি, আমি দেখেন অবাক, আমি কি ওর হাতে কলমটা নিয়ে না আমার হাতে ভিতরে একটা পান মারি, এই দেখেন দাগগুলা, মানে ওর হাতে যে রক্ত বের হচ্ছে ওর কোন টেনশন, ও আমার রক্ত দেখে কান্না করতেছে খাচ্ছে, জান তুমি কি করছো, মানে ওর হাতে রক্ত বেরোচ্ছে ওর কোনো টেনশনই নেই, মানে আমার রক্ত দেখে মানে পুরো রাস্তায় আমার হাতটা ধরে কান্না করতেছে, ওই সারাটা সিএনজি দেবো আমাকে ধরে কান্না করতেছে, মানে ও যে এত একটা কষ্ট পেয়েছে ওর সব ভুলে গেছে আমার বলে দেখে, তুমি এটা কি করছো জান, ওর হাতে রক্ত পড়তেছে আমি দেখতেছি, কিন্তু ও যে কথা আমাকে বলতেছে আমি ওর দিকে চাই আসি, কিভাবে সম্ভব?
ওকে।
পরে কি করলাম আস্তে করে আমি বাসার সামনে ওকে নামাই দিয়ে আমি চলে আসি, পরে হয়ে চলে গেল, পরে ও আমাকে সবসময় বলতো কি জানো, তোমার সন্তান হলো আমার সন্তান, ও আমার ছেলের নাম ছিল স্বপ্ন, ও আমার একটা স্বপ্ন, ওকে আমি আমার মন মতো করে মানুষ করে তুলবো, তুমি চিন্তা করো না জান। ও আমার ছেলেকে অনেক আদর করতো, অনেক
বিশেষ আদর করতো। মানে আপনার ছেলেকে সে হাতে ধরার সুযোগ পেয়েছে?
হ্যাঁ বললাম না, একদিন আমার সে ৫০০০ টাকা দিয়েছিল, আরেকদিন আমার ছেলেকে নিয়ে এসেছিলাম মুন্সিগঞ্জ, ওই দিন আমার ছেলেকে থেকে ৫০০ টাকা দিয়ে আমার ছেলেকে দিয়ে এখানে চুমা এখানে চুমা, মানে অনেক, মানে ওর এই আদর থেকে আমি ওর পেছনে আরো বেশি অবাক হয়ে গেছি যে আদর ওর মার কাছ থেকে আমি পাইনি।
ওকে ওকে।
পরে আরেকদিন ওই যেদিন ঢাকায় আসে না, হ্যাঁ ওদিন আবার কি করে ও কিছু জিনিসপত্র দিয়ে আসে, আমি ওগুলো যদি গিফট করছি না রাগ করে দিয়ে আসে, তোমার কিছু আমার লাগবে না, কারণ আমি ওইগুলো পরের দিন আমি দিয়ে আসি ওকে। আসলে তাই না, ও আমার জন্য পায়েস রান্না করে নিজে হাতে, জানো পায়েস রান্না তুমি খাও, আমি ওদের বাসায় যাই চুপে, কেউ জানে না আমাকে পায়েস খাওয়া দেওয়ার পরে আমি তো জানো আমার ৫০০০ টাকা দেওয়া যায়, ওই জানেন ওদিকে আমাকে ৫০০০ টাকা দিয়ে দিল আমাকে।
কেন চাইলেন?
আমার একটু সমস্যা ছিল, প্রবলেম ছিল। হ্যাঁ আমি তোমাকে দিয়ে দেবো, আমি সমস্যা নেই। পরে আমি আসছি, আসার পরে এটা মার্চ গেল, এপ্রিল গেল, এপ্রিলে পয়লা বৈশাখ আসে, তো পয়লা বৈশাখ ও ঢাকায় আসে, আমরা ঘুরি, আমার পয়লা বৈশাখ সাথে আমার সাথে ছিল, ও আমাকে এই যে গেঞ্জিটা ও পয়লা আমাকে গিফট করে ভাইয়া, এই যে গেঞ্জিটা
আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি, আপনি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছেন। হ্যাঁ বলুন।
পরে ও চলে যায়, তারপরের দিন না ভাইয়া ওদের এলাকায় আবার যাই, যাই আমি জান তোমাকে দেখতে মন চাচ্ছে, আমি তো তোমাদের এলাকায় আসছি কোথায় আমি মেলাতে, তো ও আবার আসে, আসার পরে মেলাতে একসাথে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে চটকে ঘুরি টি ঘুরে, পরে রাতে ১০টা বেজে যায়। ওদিকে আবার হঠাৎ করে না, হ্যাঁ ঢাকা একটা গেঞ্জা ভাই আমি যেতে পারি না, যেতে পারি না, তো মুন্সিগঞ্জ থেকে কোনো গাড়ি ছাড়তেছে না, যাবে না কিভাবে আসি, করি কি করি কি করা যায়, ওকে চলে যান আমাদের বাসা চল, কোনো সমস্যা নেই। আর আমার ব্যাপারটা বাবা আমাকে বলে, আমি যে বিয়ে করছি এটা কাউকে ও বলে না।
আচ্ছা আচ্ছা।
ও বলে আমি ওকে বিয়ে করবো, যে ওদিকে আমার ফার্স্ট ওদের বাসায় আমি যাই। পরে ওদের বাসা যাওয়ার পরে আমি বলে আম্মু যে ওর নামই পাবেল, ও তুমি ভালো আছো বাবা আমাকে? হ্যাঁ ভালো আছি। পরে সালাম টান দেওয়ার পরে ঠিক আছে তুমি এত রাত এখন কিভাবে যাবা, তুমি থেকে যাও, তো ওই রাতে আমি ওদের বাসায় থেকে যাই, থেকে যাই, তো ও বড় ভাইয়ের সাথে আমি ঘুমাই, তো ও আমাকে সকাল ভোরে ডাক দেয় জান উঠো তুমি ঢাকা যাবা না, ওরা পরে ও নিজে হাতে রান্না বান্না করে আমাকে খাওয়া টাওয়া দেওয়ার পরে আমি ঢাকা চলে আসি পরের দিন। চলো ভালোই, তো আবার পরে আমাদের আবার আমাদের এলাকায় আসে, আসার পরে করতেছে জান তোমাকে বিয়ে করবো না, আমাকে অবশ্যই করবো, একটু ভাবতে কয়েকদিন সময় দো হাতে, আমি তোমাকে অবশ্যই বিয়ে করবো, তুমি চিন্তা করো, আমি তোমাকে বিয়ে করবো বলছি, আমি তোমাকে বিয়ে করবো, ওকে না জান আমাকে বিয়ে করতে হবে, তোমাকে বিয়ে করবো তুমি চিন্তা করো না, আমার ছেলেকে আবার নিয়ে আসি ওর কাছে, আমি আমার ছেলেকে বিশেষ করে।
আপনি যে ছেলেকে নিয়ে যাচ্ছেন আপনার ভয় করেনি কোনো ভাবে যে আপনার ছেলে যদি ওর মাকে বলে দেয় বা কোনো কিছু জানে?
না না না, আমার এই ভয়টা ছিল না মনের ভিতরে। হঠাৎ একদিন আমার বাসার থেকে ওর কাছে ফোন যায়, ফোনটাতে আমার ছোট বোনে বলে যে আপু তুমি কোথায় এখানে, তে কথা বলে না, আমার ও এভিতে আমার ওয়াইফ বাসা আসে, ও শুনে ফেলে কার সাথে কথা বলতেছে এইভাবে, হ্যাঁ আপু আপু বাইরের কথা জিজ্ঞেস করতেছে, তা আমার মনে একটা সন্দেহ জেগে যায় আমার ওয়াইফের মনে, তা আমার এই কথা কাউকে বলে না, তা আমি ওর সাথে কথাবার্তা বলতাম না, তা আমার ওয়াইফকে বুঝতে দিতাম না, পরে আমার ওয়াইফ আমার বাসায় আসে। এটা গেল আপনি মার্চ এপ্রিল মাসের ঘটনা বলতেছি। আমি আরেকদিন আমি ওকে ফোন দিয়ে জান তুমি তো ঢাকায় আসছিলা, তো এক কাজ করো তুমি ঢাকা ঢুকে আইসো না, তোমার যা কিছু লাগে আমাকে বলো আমি তোমাকে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না, আর তোমার ব্যাপারটা আমি বাসা আলাপ করতেছি, আমি বাসা সবাইকে বলে আমি ওকে বিয়ে করবো। তা আমার বাবা আমাকে বকা দেয়, তুই কি বলতিস আমি, না আমি ওকে বিয়ে করবো এত কথা বুঝি না, আমি বিয়ে করবো ওকে বলে ফেলি। পরে মে মাসে ১৮ তারিখ আমাদের বাসা আসবো আবার, আসার পরে আমার সাথে দেখা করে যায়, তা পাশে ঘরে আন্টি ওকে দেখে ফেলে, দেখার পরে না ওদিন কি আমার ওই বাসা ছিল না, আমার ছেলে ভাই বউ বাসা ছিল না, দেখার পরে না পরে বলে যে দেখেন ওর সাথে মেয়ে রিলেশন, আম্মু বলে ও আন্টিকে বলে দেখছেন কি অবস্থা, আন্টি ফট করে না, তা ৩ দিন পরে আমার ওয়াইফকে বলে দেয়।
এটা কতদিন পরে আপনার ওয়াইফ জানলো আপনাদের সম্পর্কে? কতদিন পরে?
আপনার ৮ মাস।
কেন জিজ্ঞেস করছি প্রিয় শ্রোতা, দুজন মানুষ স্বামী এবং স্ত্রী, আমাদের একটা কথা আছে আমরা জানি যে তারা যদি একসাথে থাকে দুজনের প্রত্যেকটা দুর্বল দিক দুজন জানে। এদের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে হাজবেন্ড একটা মানুষের সাথে এত বেশি ডেভোটেড হয়ে গেছে ৮ মাস যাবৎ, তার স্ত্রী কোনো কিছুই সেটা সম্পর্কে জানে না। আমরা এখান থেকেই একটা মোটামুটি একটা সিনপসিস পেতে পারি যে এদের সম্পর্কটা মানে হাজবেন্ড ওয়াইফের যে রিলেশনশিপটা সেটা কতটা মানে একেবারেই নাজুক অবস্থার মধ্যে ছিল। ওকে হ্যাঁ বলুন। তারপর
আমার বাসা আরেকদিন আসার পরে ও রাত্রে করে আসে, আসে বলে আমার আব্বাকে বলছে আব্বু আমি ওকে বিয়ে করবো, আমার আব্বুকে বলছে আব্বু তোমরা কি কিছু কি করো না, আমার আব্বু হাত ধরে বলবো তোমরা কি না করো না, আমি ইস্টে আমি সই করবো বাবা, আমি কোনোদিন সন্তান নিব না ওর সন্তান,
কে বলছে
বলছে আমি কোনোদিন সন্তান নিব না বাবা, আমি ওর সন্তানকে আমি আমার সন্তানকে মানুষ করবো, আমি আমার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি একটা ভালো চাকরি পেলে পরে আমি এক সাইডে চলে যাবো, তুমি আরো আমি বলবো ওর বুকে ছেড়ে দেবো, আমি কোনোদিন ওই দিকে নিয়ে আসবো না যে ওর বুকে খাবো। তা আমার আব্বু না ওর কথা শুনে না মানে অবাক হয়ে গেছে, কিভাবে বলছে একটা মেয়ে একটা ছেলে বাবাকে কিভাবে বলতে পারে এত কিছু জানার পরে। পরে লাস্টে কি করা যায়, এখন ওকে তো বাসায় দিয়ে আসতে হবে, রাত হয়ে যাচ্ছে, পরে ওকে আমি ওইদিন একা পাঠাই, তুমি জান চলে যাও, ওটা বাসায় চলে যাওয়ার পরে বলছে আব্বু কি বলছে আমি সমস্যা চিন্তা করো না আমি পরে বলবো তোমাকে। আমি এই ভিত্তিতে আমার ওয়াইফ যখন জানছে না আমি জানতে পারি না, তারপরে আমার ওয়াইফ ওর নাম্বারে ফোন দেয়, মানে ফার্স্ট আমার ওয়াইফের ভাবি কথা বলে, বলার পর না ওকে অনেক বকা দেয়, আপনি শিবলিকে চিনেন, ও তো এই ধরনের ছেলে, এই ধরনের বিয়ে করে এর সাথে এসে, তো ও না ফার্স্টে জিনিসটা মাথা ঢুকে মানে কে এটা, পরে আমি ওর গার্লফ্রেন্ড ট্যানফ্রেন্ড, পরে ফটকা বলে আপনি কেন ওকে কিভাবে পছন্দ করলেন, পরে বলছে এই ঘটনা আপনি জানেন ও মেরিট, হ্যাঁ জানি, ওর ওয়াইফকে, হ্যাঁ আমি ওয়াইফকে জানি, পরে বলার পরে ও বলতেছে দেখেন ওর সাথে আমার সম্পর্ক হয়েছে না জানা হিসাবে, ওকে আমি জানতাম না, ও মেরিট, ও আমাকে বলেনি, ও আমার সাথে মিথ্যা কথা বলছে, তারপর জানার পর ওকে আমি পছন্দ করে ফেলছি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি বলবো না ও ওয়াইফকে ছেড়ে দোক, আমি কখনোই কথা বলবো না, কিন্তু আপনার যে ওর সাথে যে কাজটা করছেন সমস্ত অমানবিক একটা কাজ করছেন, ওর ওয়াইফকে জিজ্ঞেস করেন, একটা স্বামীকে কন্ট্রোল করার সময় দেয় একটা ওয়াইফের, ও তো ওর স্বামী কন্ট্রোল করতে পারতেছে না, কেন পারতেছে না জিজ্ঞেস করছেন আপনি ওকে, এই না ওকে অনেক বকাবকি দেয়, অনেক ওকে যেসব অপমান করে, মানে এই অপমানগুলো মানে মানে কি বলবো, ও সব নীরবে আমার দিকে তাকে সব সহ্য হয়ে গেছে, সব মানে ও কান্না করতেছে করতেছে আমাকে বলতেছে দেখো এইগুলো বলছে, আমি কিচ্ছু বলতেছি না, আমি চুপ করে বসে রয়েছি, কি করা যায় এখন এখানে, আমি চুপ করে তো আমাদের বাসায় বিচার হয়, হওয়ার পরে এখান থেকে প্রোগ্রাম হয় কি যে ওদের বাসা যাবে, যে ওকে অপমান করে আসবে মুন্সিগঞ্জে, তা আমি তো একটা ভয় ঢুকে যায়, হ্যাঁ এটা কি ওই বাসায় যে অপমান করেছে পুরো এলাকায় মানুষগঞ্জ চলে যাবে, রাব্বা একটা স্ট্রোক রুগী, ওর সামনে ফাইনাল পরীক্ষা, আর ওদের এলাকা করছে শুনাম সব, ও একটা আনমিনিট মেয়ে, তো পুরো সমস্ত একটা এলোমেলো হয়ে যাবে, আমার ইচ্ছা ছিল কি আমি ঈদের পরে বিয়ে করে ফেলবো, এই জিনিসটা প্রকাশ করার আগে আমার ওয়াইফটা জিনিসটা জেনে যায়, পরে জানার পরে লাস্টে ও কি করে আমাদের বাসা আসে, আবার রাত্রেবেলা আসে, বলতেছে যে তোমার ওয়াইফ আমাকে ফোন দিয়েছিলাম, সমস্যা নেই তুমি চিন্তা করো না, তুমি এসব কোনো টেনশন করো না, আমি যা কিছু দেখতেছি, তারপরে লাস্টে আমি আবার পাঠাই দিই চলে যাও চিন্তা করো না, এর ভিতরে জানেন ভাইয়া আরেকদিন ওকে এমন বাজে বাজে কথা বলছে যে শুনে কান্না করে আমাকে বলতেছে, লাস্টে আমি আম্মাকে বলি আম্মা এক কাজ করো ওকে বাসায় ডেকে নিয়ে এসে একটা অপমান করো আমার ব্যাপারটা নিয়ে, অপমান করলে ও আঘাত পাবে, পাওয়ার পরে ও আমাকে সমস্ত ভুলে যাবে,
মানে আপনি এটা কেন চাচ্ছিলেন,
চাচ্ছিলাম যে ওর ভালোর জন্য, যখন আমি ভাবলাম ওদের বাসায় যেয়ে ওকে অপমান করে আসবে, ওর বাবা মাকে অপমান করে আসবে, ওর এলাকায় একটা মান সম্মান আছে এটা আমি ভালো করে জানি, এলাকায় অনেক মান সম্মান, ওকে এলাকায় সবাই চিনে, খুব ভালো একটা মেয়ে,
কিন্তু আপনি এটা কেন করতে চাবেন যে মানে মেয়েটা আপনাকে এত বড় বড় জিনিস আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনাকে সবকিছুই সে দিয়ে দিল, তারপরে আপনি এটা কেন করতে চাচ্ছেন, বিকজ আপনি তার কাছ থেকে ডিস্টেন্স তৈরি করতে চাচ্ছেন, কেন চাচ্ছেন,
চাচ্ছি যে আমি এখানে সুখী হতে পারবেন ভালো মতো, ওকে সারা জীবন ওকে,
আপনার প্ল্যানটা কি ছিল, আপনি প্ল্যানটা আপনার প্ল্যান ছিল আপনার তোমাকে বিয়ে করা, সেক্ষেত্রে আপনার ফার্স্ট স্ত্রীকে আপনি ডিভোর্স দিতেন নাকি দিতেন না,
ও দিতে দিত না, ডিভোর্স কেন দিবা, আমি বলবো না একটা মেয়ের সংসার তুমি নষ্ট করো, আমি কোনদিন তোমাকে কথা বলবো না,
তোমা বলছিল যে ডিভোর্স না দিয়ে আপনার সেকেন্ড ওয়াইফ হবে সে, হাউ ইট ইজ পসিবল ম্যান, ওকে
পরে আমি আম্মাকে বলে আমার কাজ করে তুমি ওকে যদি আনো তোমার কথা শুনবে, তোমার কথা ও মানবে, আম্মা বলে মা তুমি আসো এত রাতে, ও জানেন রাতে 10:30 আমার বাসায় আসছে দেশের থেকে, এত রাতে একে চলে আসছে, আমি ছাদে তো আসছে, আসার পরে ওরই এক আত্মীয় আসছে আমাদের বাসায়, আমি ওর সামনে আমারও বলো, বলছি তুমি এক কাজ করো আমি তোকে পছন্দ করি না, তোমাকে কোন ফর্ম পছন্দ করি, আমি সেটা অভিনয় করছি, পরে আচ্ছা দেখো যা কিছু হয়ে গেছে মা তুমি তোমার পর দেখো, আর তুমি কোনো ওকে আর ফোন দিবা না, আর কোনোদিন তুমি ওকে ডিস্টার্ব করবা না, আর এখানে তুমি সই দিয়ে যাও, মানে আমার আম্মা আনছে অন্য উদ্দেশ্যে, মানে ওর অপমান করতেছে আরেক উদ্দেশ্যে, আমি বুঝি মা ওর এমন এমন কিছু কথা বলছি আমার প্রতি একটা ঘৃণা চলে আসে,
এবং আপনি সেখানে আপনার মাকে ব্যবহার করছেন, ভেরি ভেরি ব্যাড, ওকে বলুন, তারপর
আনার পর আসার পরে ওকে বললো যে তুমি ডিস্টার্ব করবো না, করবো না, ও তোমাকে আর কোনোদিন ফোন দিবে না, চিন্তা করো না, আর যা হয়েছে সে ওর বউকে নিয়ে আসবে, তুমি চলে যাও, ও এই কথা বলো পর না, ও আমাদের সোফার কোনো বসে অনেক কানা করতেছিল, কেন বলো না, ও কি করলেন জিদ্দে গেটে আটকে বাড়িতে চলে গেল, তখন রাত 11:30 বাজে, আমার তার সাথে সাথে যা, ও একা সাথে একা যাবে, আমি না গেলাম, ইচ্ছে করে আমি গেলাম না, কেন ও একা জিতে পারবে, আমার বিজয় একা জিতে পারবে, আমি যদি যাই তাহলে অন্য ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবে, আমি ও একা যাক, ও একা চলে গেল, এত রাতে বাসায় আড়াইটা বাজছে, যা বাসায় যা বলে যে মা আজকে আমি আমার জীবনে সবকিছু ত্যাগ করে চলে আসি, তুমি আমাদের একটা ছেলে দেখো ইমিডিয়েটলি, পরে 15 October বিয়ে হয়ে গেছে, বিশ্বাস করবেন দাদা আমার একবার অসুখ হয়েছিল শুনছে, ওর দেশের থেকে যাওয়ার জন্য দুধ আপেল আঙ্গুর ফল নিয়ে চলে আসে আমাকে দেখতে, জানো তোমার শরীর খারাপ
বিয়ের পরেও,
ও আমার জন্য সবকিছু নিয়ে এসছে আমাকে দেখতে, ও আমাকে এত ভালোবাসত, এত অনেক একটা মেয়ে একটা ছেলেকে এত ভালোবাসে কল্পনা করার মতো না, ওর প্রত্যেকটা স্মৃতি ওখানে ভাই আমাকে আঘাত করে আঘাত, আমি বিশ্বাস করতে পারবো না যে একটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, আমাকে শিখে দিয়ে গেছে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, ও আমাকে দুই আঙ্গুল দিয়ে চোখে দিয়ে গেছে কিভাবে ভালোবাসতে, এই
সব আমাকে ঘৃণা করে ভাইয়া সবচেয়ে বেশি। ও আমার নামই শুনতে চায় না জানেন।
আমরা যে নামটা এখানে ব্যবহার করেছি তমা, এটা একটা ছদ্মনাম, আমরা আসল নামটা বলিনি, আপনার প্রতি সম্মান দেখি আমরা বলিনি। দ্য রিয়েল ট্রুথ ইজ দ্যাট আমি একজন ছেলে হিসেবে বলছি, দিস ইজ ভেরি রেয়ার তমা, উই রিয়েলি স্যালুট ইউ, আপনাকে অনেক সম্মান করি আমরা আজকের এই হ্যালো 8920 থেকে। হয়তো আপনি কোনোদিন আমাদের এখানে জীবনের গল্প বলতে আসবেন না, কারণ আপনি স্টিল তাকে অনেক বেশি লাভ করেন, আপনার কথা শুনে বোঝা যায়। কিন্তু যে মানুষটা এসে এখানে জীবনের গল্পটা বলে গেল তার একটা বিশেষ রিজন আছে, আমরা সেই রিজনের জায়গাতে যাব। কিন্তু যতবার শুনেছি বেশ কয়েকটা জায়গায়, আমি কিবরিয়া বলছি, আমার বেশ কয়েকটা জায়গায় আমার গা শিউরে উঠেছে। হ্যাঁ, এবং সত্যি সত্যি তোমা অনেক বেশি শ্রদ্ধা করি আপনাকে আজকের এই হ্যালো 8920 থেকে। ভালো যখন কাউকে বাসবো, ভালোবাসা মানে হচ্ছে ক্ষমা, এবং সেই ক্ষমার চোখে যেন আমরা সবসময় কাউকে না কাউকে দেখি। ভালোবাসার মানুষকে কখনোই পেইন দিতে নেই, পেইন দিতে নেই এই কারণে যে কাজটি ও করেছে, যে কাজটি ও করেছে মানে হচ্ছে আমি বলছি যে আজকে যিনি অতিথি হয়ে আছেন শিপলু, সে করেছে, ও পেইন দিয়েছে আপনাকে। এবং আপনি দেখুন আপনি ওকে স্টিল অনেক বেশি পছন্দ করেন, হয়তো ঘৃণার কথাও বলল, পছন্দ করেন বলেও আপনি ওর কাছে ওর অসুখ হলে এরকম করেন, এবং সেটাই ওর জীবনের জন্য সবচাইতে বড় শাস্তি। ও সারা জীবন কাঁদবে আপনাকে এইভাবে, এবং এখানে কারোর কোনো কিছু বলার নাই, কারোর কোনো সান্ত্বনা নেই। হ্যাঁ, ও ক্ষমার পাওয়ার যোগ্য কিনা সেই প্রশ্নের উত্তরে আমরা একটু ওর কাছ থেকে জানতে চাইব। আপনি তো এই কাজটা না করলেও পারতেন, আপনি কেন করেছেন?
আমি চিন্তা করছি ও যদি আমার সংসারে আসে ওর জীবনে অনেক ঝড় তুফান চলে আসবে, কোনদিন ও সুখী হতে পারবে না ভাই, কোনদিন না, আমি ভালো করে জানি। ওদের ফ্যামিলি থেকে সারা জীবন সবার কাছে ছুট হয়ে যাবে, ও ভালো একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে, ওর এলাকায় এত নাম শুনাম ভাই বিশ্বাস করবে না, অনেক অনেক, ওর এলাকায় সবাই খুব ভালো জানে। আমি চিন্তা করি ও যদি কাজটা করে ভাই সঙ্গে চিচি করবে, তুমি একটু শিখে তুমি কি আমি কাজটা করলাম, তোমার তো বোঝা উচিত ছিল যে একটা ম্যারিজ পার্সন ছেলে, কিন্তু ওইসব কোনো কিছু চিন্তা করেনি ভাইয়া, ও আমাকে প্রিয় লাভ করে গেছে, অন্ধবিশ্বাস ভাবে আমাকে ভালোবেসে গেছে ভাইয়া, বিশ্বাস করবে না, ওর প্রত্যেকটা স্মৃতি আমাকে আঘাত করে, আমি কিছু বুঝতে পারতেছি না।
আপনি কাঁদুন, হয়তো আপনার একটু হলো হালকা লাগবে, সে কারণে আমি আপনাকে থামাচ্ছি না। দিস ইজ স্টোরি ম্যান, দিস ইজ রিয়েল স্টোরি। আপনার স্ত্রী সম্পর্কে আমি কিছুই বলতে চাই না, আপনার স্ত্রী?
আমার স্ত্রীকে আমি বলবো আমি সবচেয়ে বেশি ঘৃণা করি ওকে, সবচেয়ে বেশি আমি আমার স্ত্রীকে ঘৃণা করি ভাইয়া। আমার স্ত্রী কখনো মারা যায় আমার চোখ থেকে এক ফুটা পানি বের হবে না ভাইয়া, এক ফুটা পানি বের হবে না, আমি গান বলতে পারি, ওর বুঝতে আমার এত ঘৃণা চলে আসছে, আমি সংসার করতে চাস আমার বাচ্চার দিক তাকিয়ে, আমার বাচ্চাটাকে মারতে তো ছাড়া দরকার ছিল ভাইয়া, কারণ আমার বাচ্চার দিকে আমি আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসি, অনেক, ও আমার বাচ্চাকে অনেক ভালোবাসি ভাইয়া, জানে ও আমার বাচ্চাকে কত ভালোবাসত, ও নিজে বলছে আমি কোনো সন্তান নেব না, আমি নিঃসন্তান থাকবো, তোমার সংসার আসতে চাই ভাইয়া।
লাভের জন্য পুরুষরা খুব কম কাঁদে, আমি আমার জীবনে আজকে চলে এসেছি, আমরা পুরুষের কান্না আসলে খুবই 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 রেয়ার, লাভ ক্যান মেক ইট। দিস ইজ দ্য স্টোরি অফ শিপলু, কোন মন্তব্যই করতে চাই না প্রিয় শ্রোতা, কি শিখবেন না শিখবেন আপনাদের উপরই ছেড়ে দিলাম। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, ইনফ্যাক্ট ওরও একটা রেস্ট দরকার। একটা গানের পরপর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
কারা যেন ভালোবেসে আলো জ্বলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। খুঁজি না খো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না খো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারে তো গতিহীন ধারা, গতিহীন ধারায়। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
এক্স্যাক্টলি দ্য ক্লোজ আপ দ্য বেটার, একটা বেজে 44:33 হচ্ছে এই মুহূর্তে স্টুডিওতে সময়। সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আরো একবার। অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, বেশিরভাগ কমেন্টসই আসলে তোমাকে নিয়ে। মোহাম্মদ আশিক মাহমুদ লিখেছেন নো কমেন্টস, মোহাম্মদ সুজন লিখেছে শিপলু ভাই আপনার কষ্টের কথা শুনে খুবই খারাপ লাগছে, এবং নুসরাত মোমো সহ এবং অসংখ্য অসংখ্য বন্ধুরা সবাই হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। মোহাম্মদ আমরান হোসেন লিখেছে তোমাকে আমারও হাজারো সালাম। আতিকুজ্জামান ছোটন লিখেছে আপনার কাহিনী শুনে খুব খারাপ লাগছে, চোখের পানি ধরে রাখতে পারেনি, আমি আরও খারাপ লাগছে একজন নিষ্পাপ মেয়ে কষ্ট পেয়েছে বলে। ফাইয়াজ সৌরভ এই 2 মিনিট আগে কমেন্টস করেছেন যে প্রেম অসময়ে জেগেছে তাই অসময়ে কাঁদছেন, আমাদের শিপলু ভাই, শিপলু আপনার বউ সন্তান, একবার ভালোবাসুন, আপনি ভালো থাকবেন আশা রাখি। শাহিন মাহমুদ লিখেছে আর জি কি প্রিয়া ভাই খুব দুঃখ পেলাম। আলামিন হোসেন লিখেছে শিপলু ভাই আপনার জন্য অনেক দোয়া রইল। নিশি বড়ুয়া লিখেছে যে একটা বলি সত্যিকারা ভালোবাসুন কিছু একটা। আমি নিশি বড়ুয়া আপনার কথাগুলো ঠিক না স্পষ্ট বুঝতে পারছি না। সাবির হোসেন লিখেছে ভালোবাসতে পারছেন, বিয়া করতে ভয় করছেন মিয়া, আর এখন মহিলাদের মতো কান্না করেন, দিস শুড নট বি দ্য কমেন্ট। সাবির হোসেন এভাবে কিন্তু বলা উচিত না, কারণ এখানে অনেক বন্ধুরা আছে যারা মহিলা, তারা আপনাকে প্রচন্ড রকমভাবে বকাঝকা করবে। আজিজ মাহমুদ ডন লিখেছে আসলে ভাইয়া আমি তোমাকে অনেক স্যালুট জানাই, কারণ জীবনে আমি একজন কে এত বেশি ভালোবেসেছি তার বিনিময়ে ওর চোখে এক ফোঁটা জল আসলো না। তোমা আপুর মতো মেয়ে আছে কিনা যারা মনে হয় না, তোমা আপুকে হাজারো স্যালুট জানাই। স্বপ্নিল সাজ্জাদ লিখেছে টোটালি থান্ডার, একটি মেয়ে একটি ছেলেকে কিভাবে এত ভালোবাসে, তোমা আপু আপনি আসলেই স্যালুট পাওয়ার যোগ্য, আপনার এই ত্যাগ ভালোবাসা আমার কাছে আদর্শ হয়ে থাকবে। সাব্বির হোসেন লিখেছেন একটা গালি দিয়েছেন আমি পড়তে চাচ্ছি না এটা। মোহাম্মদ শাওন হোসাইন হ্যাং লিখেছেন যে ভাইয়া এটাই বোধহয় নিঃস্বার্থ ভালোবাসা, না কেঁদে পারলাম না। নিলয় মাহমুদ রাজ লিখেছে সত্যিকার ভালোবাসা কখনো হারায় না, কখনো ফুরায় না, দিন যত বাড়ে ভালোবাসা তত বাড়তেই থাকে, শিপলুর কান্না শুনে আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি, ওদের ভালোবাসাটা কখনো হারবে না, তোমার প্রতি হাজার সালাম। আর শিপলুর বউয়ের মতো আর কারো যেন বউ না হয়, আল্লাহ আমাদের রহমত দান করুন। শিপলু তোমার জীবন সুখী হতো যদি তোমাকে তুমি বিয়ে করতে পারতে, আলিরাজ নামের একজন লিখেছে। আর আরিয়ান উপ লিখেছে ভাইয়া তোমার খুবই, তোমার কথা শুনে বা তোমার অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগছে, সো স্যাড, এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি। আর ওকে অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি আজকে ফেসবুকে, আমরা বেশ কিছু পড়লামও। শিপলু, কি বলার আছে আমাদের শ্রোতাদেরকে আপনার? এবং তারা তো অনেক কথাই বলেছে, এবং একই সাথে আপনি আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছেন আমরা জানি, শেষ পর্যন্ত আপনি আজকে বলতে পেরেছেন। কি বলতে চান আমাদের লিসনারদেরকে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে?
আমি সবার কাছে একটি কথা বলতে চাচ্ছি যে কখন যদি কাউকে ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন, কিন্তু তার বিশ্বাসটাকে কখনো নষ্ট করবেন না। একটা মানুষ কখন কাউকে ভালোবাসে তার সমস্ত কিছু বিশ্বাস করে তাকে ভালোবাসে। বিশ্বাস ছিল ভালোবাসার একটা তৈরি সৃষ্টি। এই ভালোবাসা মানুষ যখন কখন কষ্ট দিবেন, যদি সত্যিকে ভালোবেসে থাকেন, তাহলে কষ্টের অনুভব আপনাকে ঠিকই করতে হবে। যেমন আজকে আমি পাচ্ছি, আজকে আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অনুভব করতে পারছি যে আমি জীবনে কি বড় ভুল করলাম, আমি আমার সুখটাকে নিজে হাতে কুপানি দিয়ে দিলাম, ও ছিল আমার একটা সুখ। সবাইকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কখনো কারোর সাথে যা কিছু করবেন মিথ্যা আশ্বাস দিয়ে কারো কিছু করবেন না।
দ্য আলটিমেট থিং ইজ দ্যাট এই ছেলেটি শিপলু, সে এখনো আমাদের তোমাকে ভালোবাসে, এবং আমি ড্যাম শিওর তোমা এখনো ওকে ভালোবাসে। দুইজনের মাঝখানে যে জিনিসটি সারা জীবনের জন্য বিরোধ হয়ে গেছে, সেটা হচ্ছে তোমাকে অপমান, এবং একই সাথে শিপলুর জায়গাটি থেকে শিপলু তার সামাজিকতাকে কোনোভাবে অস্বীকার করতে পারবে না, এবং তোমাকে সে অনেক বেশি ভালোবাসে বলেই সে তোমাকে স্বার্থপরের মতো নিজের এই যে একটা অসহনীয় জীবন, সেই অসহনীয় জীবনে সে আনতে চায়নি, এবং যে কারণে সে বাধ্য হয়েছে। এই যে নির্মম পরিস্থিতি, এই যে নির্মম বাস্তবতা, সেই নির্মম বাস্তবতাকে ঊর্ধ্বে উঠে মানুষের জীবনে ভালোবাসা সফল করাটা একেবারেই দুঃসাধ্য। তারপরও ভালোবাসা আমাদেরকে অনেক অনেক শেখায়, অনেক বেশি চিরন্তন। ভালোবাসা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ভালো কিছু মুহূর্ত উপহার দেয়, এবং ভালোবাসা অসাধ্য সাধন করে। সেই অর্থে আজকের এই হ্যালো ইট 920 আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। সবাই ভালো থাকুক, যারা ভালোবেসেছেন, যারা ভালোবাসার চেষ্টা করছেন, যারা ভালোবাসায় আছেন, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের ভালোবাসাকে অনেক বেশি আষ্টে পৃষ্ঠে থাকুক। সেখানে যদি ঝড় আসে, সেখানে যদি মিথ্যা আশ্রয় নেয়, সেখানে যদি ভুল বোঝাবুঝি হয়, ভালোবাসার শক্তি যেন এত বেশি হয় যে মিথ্যা, ঝড়, অপমান, মান, লাজ, লজ্জা, যা আছে সবকিছু ছাপিয়ে ভালোবাসা যেন সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই সম্পর্ককে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করতে চাই। শেষের বেলাতে অবশ্যই বুঝতে পারছেন যে কিছু সেগমেন্ট যেগুলো থাকে বরাবরের মতোই, গত সপ্তাহে আমরা যে ফোন কলগুলো পেয়েছিলাম বা একই সাথে আপনারা যারা আসতে চান, বেশ কিছু কমেন্টস শুনে আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব। এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা। আমাদের এই শিপলুকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে দেবেন, এবং তাহলেই আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। শুভরাত্রি।
আমার নাম রুমা ফারজানা। এত কম বয়সে আমি এত কষ্ট পাইছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্লিজ আপনারা যদি আমাকে ডেকে নেন তাহলে অনেক ভালো হয়।
আমি মোহাম্মদ শাকিব, আমি একজন বাদামুলা। আমার জীবনে অনেক কষ্ট, আমি প্রথম বিয়ে করছিলাম আমার মামাতো বোনকে, সে আমার টাকা পয়সা নিয়ে চলে যায়। পরে আবার বিয়ে করলাম, আমার সে বউ চলে যায়। পিতা থেকে সে গাড়ি চালাইতাম, এখান থেকে কন্ট্রাক্ট ধরে রইলাম। মনে বহুত কষ্ট, আমাকে জায়গা দেন, বলার জন্য সুযোগ করে দেন, এটা আমার মনে সব বলতে পারে।
আমার নাম নাজমুল, আমি একজন প্রতিবন্ধী। আমি গিয়ে আপনাদের এখানে আসতে পারি, প্লিজ আমাকে একবার সুযোগ দিন। আমার জীবনে অনেক কথা আছে যেগুলো আমি আপনি বলতে চাই।
আমি উম্মেহানি ফাতেমা বলছি। এক প্রতারকের পাল্লায় পড়ে আমার জীবনটা প্রায় ধ্বংসের পথে। আমি আমার বাবা মার কথা শুনিনি, আমাকে আমার ফ্যামিলি থেকে দত্তক আনা হয়েছিল। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, সবার আপনাদের কাছে এসে কথা বলতে চাই।
আমি রাকিব বলতেছি। আমি একটা মেয়েকে মানে ভালোবাসতাম, সেই মেয়েটা আমাকে ছেড়ে এখন অন্য একজনের সাথে রিলেশন চলতেছে, কিন্তু আমি চাচ্ছি আর কি আমার কথাগুলো শুনে যাতে আমার মতো ভুল অন্য কোন লোক না করে। আমার জীবনের গল্পটা যদি আমি বলতে পারতাম তাহলে হয়তো আমি একটু মুক্তি পাইতাম।
আমি সাদ্দাম বলছিলাম। আমার বাবা ছিল চোর, মা ছিল পাগল। এর মধ্যে বেড়ে ওঠা, লেখাপড়া, একটা মেয়ের সঙ্গে জড়িয়ে যাওয়া, ভালোই দিন যাচ্ছিল, তারপর একটা চক্রের মধ্যে নিজেকে জড়িয়ে যাওয়া। আমি আমার জীবনের গল্প শেয়ার করতে চাই এখানে।
আমি টিতা বলছি। 8 মাসের গর্ভে রেখে আব্বু মারা গেছে, 1 বছরে রেখে আম্মু সুইসাইড করে মারা গেছে। বড় হওয়া শুরু করি আমার নানির কাছে। 6 বছর বয়সে টাইফয়েড জ্বর থেকে চোখে চোখে দেখতে পেলাম পৃথিবীর আলোকে হারিয়ে ফেলছি। যদি আমাকে একটু সুযোগ দিতেন আমি আমার লাইফের কষ্টের ঘুরতে দেওয়া ঘটনাগুলো এই সকলের কাছে শেয়ার করতাম।
আমার নাম জুয়েল, আমি আজকে 2.5 মাস ধরে পলাতক। এক মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক ছিল, ওর অনেক বড় লোক আর আমি গরিবের ছেলে, তাই ওরা আমাকে মেনে নিতে চায় না, ওর ফ্যামিলি। আমি আপনাদের বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, তারা আমার একটা ফোন দেন।
ফেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দলে মৃণালে সোনার মানুষ জলে, দলে মৃণালে সোনার মানুষ জলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথাম দেখতে যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথাম দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মোরাও মাথা যাতে উড়বি, জেনে শুনে মোরাও মাথা যাতে উড়বি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ছেড়ে মন রে আমার দেখবি সব শূন্যকার, মানুষ ছেড়ে মন রে আমার দেখবি সব শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি, লালন বলে মানুষ আকার ভজলে তরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
This track was downloaded from FusionBD.com.